exclusively on FusionBD.com.
ভালোবাসায় বাংলাদেশ। অলস মুহূর্তে মনের ভেতরে রাত নেমে আসে, চাঁদ ওঠে, বাতাস বয়ে যায়, বিন্দু বিন্দু সময়গুলো উড়ে বেড়াতে থাকে। দুধে ভেজানো চিতই পিঠার মতো চাঁদের আলো এসে পড়ে। ওরা তখন কথা বলে, হাতের মুঠিতে রাখে হাত, মন নিয়ে খেলতে থাকে। সময়ের বিন্দুগুলোর মধ্যে কারো মুখ ভেসে ওঠে, তখন ওরা কাছে আসে, অনেক কাছে। বিশ্বাস আর সততার উপর ভর করে গড়ে ওঠে সম্পর্ক, সংসার, সন্তান। বর্তমান এসে টোকা মারে ভবিষ্যতের পিঠে, এর নাম ভালোবাসা। শুনছেন ঢাকা FM 90.4, ঘড়িতে সময় রাত 11:07, আর শুরু হয়ে গেল ভালোবাসার বাংলাদেশ। আপনাদের সাথে আছি আমি রেনুমা, থাকবো ঠিক রাত 2 পর্যন্ত। আর আমাদের সাথে থাকবেন আমাদের সবার প্রিয় গুরু এবং একজন অতিথি, যিনি শোনাবেন তার ভালোবাসার কথা। আর আমাদের অতিথির মতো যদি আপনিও চান আপনার ভালোবাসার কথা বলতে আমাদের অনুষ্ঠানে এসে, তাহলে করতে হবে ছোট্ট একটি কাজ। সেলফোনটি হাতে তুলে নিন এবং সেলফোনের মেসেজ অপশনে যেয়ে টাইপ করুন ওজি স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার ফোন নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। বন্ধুরা, চলে যাচ্ছি ছোট্ট একটি ব্রেকে, সাথেই থাকুন। শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং।
আমরা তুলি
সবার যখন খরচ নিয়ে টেনশন, আমাদের মুখে কেমন বিচার কি চাই বলো।
এসে গেছে এয়ারটেল 4G+, এখন সোয়াগ হবে এয়ারটেল।
সুখের ঠিকানা আছে জানা, ভালোবাসতে তাই নাই মানা, আমার ভরসা সে যে রাজা তুপার, রাজার মতো ভালোবাসি বারবার বারবার। আমার সুখে আছে হরদম গোলাপের সুগন্ধে রাজা তুপার কন্ডম, গোলাপের
এসএমসি রাজা সুপার কন্ডম এখন আরো উন্নত। মন মাতানো গোলাপের সুগন্ধ নিয়ে আপনার হাতের কাছে, গোলাপের সুগন্ধে মেতে উঠুন ভালোবাসার নতুন আনন্দে রাজা সুপার কন্ডমের সাথে। USAID আর্থিক সহযোগিতায় এসএমসি কর্তৃক প্রচারিত।
গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
This is Dhaka FM 90.4.
শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং।
বাংলাদেশের সবচেয়ে বিস্তৃত রবি 4.5G নেটওয়ার্কে প্রতিদিন 1GB ফ্রি ইন্টারনেট পরপর 4 দিন পেতে ডায়াল *123*44# বিস্তারিত রবি ওয়েবসাইটে রবি
লেখা অল ইউ ক্যান ইট বাফে কিন্তু খাওয়ার সময় বলে আধা ঘন্টায় খেতে হবে
বললো যতবার ইচ্ছে টিকিট দিয়ে গেম খেলতে পারবো কিন্তু খেলতে গিয়ে বলে ম্যাক্সিমাম দুইবার সম্ভব
অফারে লেখা 20% ডিসকাউন্ট অন ক্লোথস ভিতরে গিয়ে দেখি শুধুমাত্র সুইমওয়্যারে
এইসব অফার বাদ দিন এখন ব্যবহার করুন আম্বার আইটি ইন্টারনেট অপটিক্যাল ফাইবার ইন্টারনেট কানেক্টিভিটি ফর হোম অ্যান্ড স্মল অফিসেস উইথ রিয়েল আইপি অ্যান্ড নো ফেয়ার ইউজেজ পলিসি বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd অথবা কল করুন 09611333777
সুখের ঠিকানা আছে জানা ভালোবাসতে তাই নাই মানা আমার ভরসা সে যে রাজা সুপার রাজার মতো ভালোবাসি বারবার আমার সুখে আছে হরদম গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম
এফএমসি রাজা সুপার কন্ডম এখন আরো উন্নত মন মাতানো গোলাপের সুগন্ধ নিয়ে আপনার হাতের কাছে গোলাপের সুগন্ধে মেতে উঠুন ভালোবাসার নতুন আনন্দে রাজা সুপার কন্ডমের সাথে USAID আর্থিক সহযোগিতায় এফএমসি কর্তৃক প্রচারিত
গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম
লাভ Hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে ভালোবাসায় বাংলাদেশ বন্ধুরা ফিরে এলাম টুইং ব্রেক থেকে শুনছো ভালোবাসার বাংলাদেশ তোমাদের সাথে আছি রেহনুমা আর থাকবো দুটো পর্যন্ত এর মধ্যে কিন্তু চাইলে আমাদেরকে লিখতে পারো আর ইতিমধ্যে অনেকে লিখে ফেলেছ আমাদের ফেসবুকে ফ্যান পেজে একটা পোস্ট করা আছে চাইলে ওই পোস্টটা বেশি বেশি করে শেয়ার করো এবং ওইটাতে তোমরা কমেন্ট করো কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে কিন্তু আমাদের গুরু চলে আসবেন অতিথিকে নিয়ে আর বন্ধুরা এর মধ্যে কিন্তু হচ্ছে তোমরা বেশি বেশি করে লিখতে থাকো আমাদেরকে যেমন আমাকে লিখেছেন আমিনুল লিখেছেন আমাদের অনুষ্ঠানে আসতে চান আচ্ছা একটা বন্ধু লিখেছেন অনেকগুলো কোয়েশ্চেন মার্ক দিয়েছেন আসলে আচ্ছা আমাদেরকে রংপুর থেকে সোহান লিখেছেন ঠিক আছে সোহান আমাদের সাথেই থাকুন আর হচ্ছে যে প্রমি লিখেছেন ময়মনসিং থেকে তিনি আমাদের অনুষ্ঠানে আসতে চান আর আলামিন লিখেছেন রংপুর থেকে আমি তানিশা লিখেছেন তানিশা ক্লাস 9 পড়েন এবং তিনি আমাদেরকে শুনছেন বন্ধুরা আমাদেরকে আপনারা লিখতে থাকুন 16260 এই নাম্বারে। চলে যাচ্ছি ছোট্ট একটি ব্রেকে, ফিরে আসছি ব্রেকের পর।
শুনছেন ঢাকা এফএম 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং।
ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, সবচেয়ে দ্রুত গতির গ্রামীণ ফোন 4G ইন্টারনেট জার্নি শুরু করতে আমরা রেডি। যারা 4G নেটওয়ার্ক এরিয়াতে আছেন, সেট হয়ে নিন এবং জেনে নিন তিনটি সহজ স্টেপে কিভাবে এই গতির জন্য নিজেকে প্রস্তুত রাখবেন। প্রথমে বর্তমান 3G সিমটি 4G সিমে রিপ্লেস করে নিন। তারপর আপনার হ্যান্ডসেটটি 4G এনেবলড কিনা নিশ্চিত হয়ে নিন। আর সবশেষে হ্যান্ডসেটের নেটওয়ার্ক সেটিং এ গিয়ে 4G বা LTE এনেবলড করে নিন। ব্যাস, গ্রামীণ ফোন 4G তে আপনার জার্নি আনন্দময় ও গতিময় হোক।
সুখের ঠিকানা আছে জানা, ভালোবাসতে তাই নাই মানা, আমার ভরসা সে যে রাজা তুপার, রাজার মতো ভালোবাসি বারবার বারবার, আমার সুখে আছে হরদম গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম।
রাজা সুপার কন্ডম এখন আরো উন্নত, মন মাতানো গোলাপের সুগন্ধ নিয়ে আপনার হাতের কাছে। গোলাপের সুগন্ধে মেতে উঠুন ভালোবাসার নতুন আনন্দে রাজা সুপার কন্ডমের সাথে। USAID আর্থিক সহযোগিতায় SNC কর্তৃক প্রচারিত।
গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম।
আমরা তুলি
সবার যখন খরচ নিয়ে টেনশন, আমাদের মুখে টিভি কে রান্ডম লো কেমন বিচার স্ক্রিন করে কি চাই বলো আর।
সারা দেশে
এসে গেছে এয়ারটেল 4G প্লাস, এখন সোয়াগ হবে এয়ারটেল।
শুনছেন ঢাকা FM 90.4।
সুখের ঠিকানা আছে জানা, ভালোবাসতে তাই নাই মানা, আমার ভরসা সে যে রাজা তুপার, রাজার মতো ভালোবাসি বারবার বারবার, আমার সুখে আছে হরদম গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম।
এসএনসির রাজা সুপার কন্ডম এখন আরো উন্নত, মন মাতানো গোলাপের সুগন্ধ নিয়ে আপনার হাতের কাছে। গোলাপের সুগন্ধে মেতে উঠুন ভালোবাসার নতুন আনন্দে রাজা সুপার কন্ডমের সাথে। USAID আর্থিক সহযোগিতায় SNC কর্তৃক প্রচারিত।
গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম।
দেখার দুনিয়া নতুন শক্তিশালী নেটওয়ার্কে ইন্টারনেট এক্সপিরিয়েন্স এতটাই আলাদা যে শুধু নতুন কিছু না, আগে দেখা সবকিছু নতুন লাগবে। বাংলাদেশ এমন দেখেনি আগে, যা দেখি নতুন লাগে।
অন্তর থেকে প্রান্তরে পৌঁছে যাচ্ছে নেট, প্রান্ত সীমান্তে বন্দরে চলে প্রতিদিন আপডেট। তুমি আমি মিলে আমাদের দলে শক্তির নাই।
বাংলাদেশের সবচেয়ে বিস্তৃত রবি 4.5G নেটওয়ার্কে প্রতিদিন 1GB ফ্রি ইন্টারনেট পরপর 4 দিন পেতে ডায়াল *123*44# বিস্তারিত রবি ওয়েবসাইটে রবি
সুখের ঠিকানা আছে জানা ভালোবাসতে তাই নাই মানা আমার ভরসা সে যে রাজা সুপার রাজার মতো ভালোবাসি বারবার আমার সুখে আছে হরদম গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম
রাজা সুপার কন্ডম এখন আরো উন্নত মন মাতানো গোলাপের সুগন্ধ নিয়ে আপনার হাতের কাছে গোলাপের সুগন্ধে মেতে উঠুন ভালোবাসার নতুন আনন্দে রাজা সুপার কন্ডমের সাথে USAID আর্থিক সহযোগিতায় SNC কর্তৃক প্রচারিত
গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম
শুনছেন ঢাকা FM 90.4 আর এখন যাচ্ছি টুইং ব্রেকে
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং
শুনছেন ঢাকা FM 90.4
ভালোবাসার বাংলাদেশ আর বন্ধুরা ইতিমধ্যে কিন্তু ফেসবুকে আমাদের অনেক কমেন্ট চলে এসেছে আর ফেসবুকের কমেন্টের কথা যখন আমরা বলছি ফেসবুক কিন্তু ইন্টারনেট ছাড়া অসম্ভব আর ইন্টারনেটের কথা বললেই চলে আসছে আম্বার আইটির কথা আম্বার আইটি উচ্চগতির হোম ইন্টারনেট এখন ঢাকা সিলেট চট্টগ্রাম খুলনা রাজশাহী ময়মনসিংহ যশোর রংপুর বগুড়া কুমিল্লা এবং নারায়ণগঞ্জে মার্চ মাসের প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতাদের জন্য থাকছে আইটি টেলিফোনিক সার্ভিস একদম ফ্রি এর ফিচারগুলো হচ্ছে বাফারলেস ইউটিউব অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি ফ্রি রিয়েল আইপি লো লেন্সি অফ গেমার ইন্টারনেট সংযোগের জন্য এখনই যোগাযোগ করুন 09611333777 এই নম্বরে।
The original guru is back.
স্টুডিও ঘড়িকাটা বলছে যে 11টা তো অনেক আগে পার হয়ে গেছে, আর গতানুগতিক নিয়ম অনুযায়ী স্টুডিওতে আমি হাজির হয়ে গেছি, বাট আজ স্টুডিওর পরিবেশটা একটু আলাদা। আর প্রথমে জানতে চাচ্ছি আসলে আপনি কে, আমি আপনাকে ঠিক চিনতে পারলাম না। উনি তো বোবা হয়ে গেছে, মানে কথাই বলতে পারছে না। বিষয়টা হচ্ছে আপনি কে, আমি জিজ্ঞেস করেছি যে আপনি কে, আমি আপনাকে ঠিক চিনতে পারছি না। যতটুকু মনে হচ্ছে যে স্টুডিওতে এই মুহূর্তে একটা লাল ডানা কাটা পরিবেশে আছে। ডানা কে আছে? না, ডানা নেই, যদিও দেখতে পাচ্ছি ডানা নেই। তো বিষয়টা হচ্ছে আপনি কে?
আচ্ছা,
আপনি নির্ভয়ে বলতে পারেন, এখানে আপনার জেল ফাঁসি কোনো কিছুই হবে না।
আমি হচ্ছি রেনুমা এবং থাকবো আপনাদের সাথে প্রতি বৃহস্পতিবার।
আচ্ছা, আমার শ্রোতাদের উদ্দেশ্যে বলি যে আজ থেকে ভালোবাসা বাংলাদেশে একজন নতুন বলা যেতে পারে যে সহযোদ্ধা, ছোটকালে বলতাম না সহপাঠী, যোগ হয়েছে। তার নাম হচ্ছে রেহেনুমা। রেহেনুমা ঠিক 11টা বাজতে প্রত্যেক বৃহস্পতিবার হাজির হয়ে যাবে ভালোবাসার সবচেয়ে বড় আয়োজন ভালোবাসা বাংলাদেশ নিয়ে। রেহেনুমাকে আপনারা স্বাগত জানাবেন আশা করি। ছোটখাটো ভুল ত্রুটি হচ্ছে, কিছুটা ঝাড়িও খেয়েছে, ঝাড়িও বহাল থাকবে হয়তো ভবিষ্যতে। তো বিষয়টি হচ্ছে নার্ভাস হওয়ার কিছু নেই। আমি আশা করি যে আমার বন্ধুরা যারা শুনছেন এই মুহূর্তে সবাই তাকে স্বাগত জানাবেন, ভুল থেকে শিখবে এবং এখন থেকে প্রত্যেক বৃহস্পতিবার গুরুর সাথে থাকবে রেহেনুমা। রেনুমা, কেমন লাগছে হরসিটে বসার পর? আমি তো সাধারণত এই প্রশ্নটি যারা আসেন আমার স্টুডিওতে, মানে ভালোবাসা কথা বলতে আসেন, তাদের প্রশ্ন করি, বাট আজ তোমাকে প্রশ্ন করতে হচ্ছে যে মানে কেমন লাগছে।
ভালো লাগছে দাদা।
আচ্ছা, প্রথম হচ্ছে গুরু বলতে হবে, প্রথম ফাইন। আচ্ছা, সমস্যা নেই, আসলে তোমার সাথে প্রোগ্রাম করতে বসে আজ আমি নিজে নার্ভাস হয়ে যাচ্ছি। আচ্ছা, ভয় পাওয়ার কিছু নেই, এটা ভালোবাসার আয়োজন, আমরা এখানে ভালোবাসা নিয়ে কথা বলি। তো যেখানে ভালোবাসা আছে সেখানে কিন্তু ভয় থাকা যায় না, এটা ভালোবাসার হচ্ছে প্রথম রুলস। মাইক্রোফোনের সামনে প্রথম কথা বলার অনুভূতিটা কেমন ছিল? একদম সত্য কথা বলবে, জোরে বলতে হবে।
প্রথম দিকে একটু নার্ভাস লাগছিল, তারপরে একটু হয়ে যাচ্ছে।
আচ্ছা, আমরা বাড়তি সময় নষ্ট না করি, এই মুহূর্তে স্টুডিওতে সরাসরি উপস্থিত আছেন ভালোবাসার কথা বলতে বগুড়া থেকে আমাদের একজন বন্ধু চলে এসেছেন। বাট বন্ধুর কাছে যাওয়ার আগে গতানুগতিক যে নিয়মগুলো থাকে রেহেনুমা বলে দিয়েছে, আর আমি আরেকটি বার বলতে চাই, আগামী পর্বে যদি আপনি গুরুর সাথে বসে আপনার ভালোবাসার কথা বলতে চান তাহলে সিম্পল একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে মোবাইলে মেসেজ অপশনে যে টাইপ করতে হবে ওজি, ওজি স্পেস দিয়ে আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। আমি আরো একটিবার বলছি, আগামী পর্বে বৃহস্পতিবারে রেহেনুমার সাথে গুরুর সাথে বসে আপনার ভালোবাসার কথা সারা বিশ্বকে জানাতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে যে টাইপ করতে হবে ওজি স্পেস আপনার নাম লোকেশন মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। এবং আমাদের ঢাকা এফএম এর অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ, যেটি facebook.com/ilovedhakafm, সেখানে ইতিমধ্যে পোস্ট দেওয়া আছে, পোস্টটিতে চাইলে আপনি শেয়ার করতে পারেন। আর শেয়ার করলে কি পাবেন আক্ষরিক অর্থে তেমন কিছু দিতে পারবো না, বাট বুক ভরা ভালোবাসা থাকবে সবসময় গুরুর পক্ষ থেকে। তো বেশি বেশি করে শেয়ার করবেন যদি আপনার মন চায়, আর কমেন্টস করতে পারেন, কারণ অনুষ্ঠান শেষ যখন হয়ে যাবে মানে শেষের ঘন্টায় আপনাদের কমেন্টস এবং SMS গুলো নিয়ে আমরা আমাদের অনুষ্ঠানে কথাবার্তা বলবো। তার বাড়তি কথা না বলি, এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব আমাদের যে বন্ধুটি বসে আছেন বগুড়া থেকে এসছেন, উনি পেশায় একজন চিকিৎসক, ডক্টর মাহফুজুল আলম। মাহফুজ ভাই কেমন আছেন? আমি সংক্ষেপে মাহফুজ ভাই বললাম।
জি, আমি ভালো আছি।
আচ্ছা,
দেশবাসীকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম।
আচ্ছা,
সবাই ভালো থাকবেন।
ওয়ালাইকুম আসসালাম, মানে আমার পক্ষ থেকে দেশবাসীর পক্ষ থেকে আমি উত্তরটা দিয়ে দিলাম। কেমন লাগছে স্টুডিওতে এসে?
হ্যাঁ, আমাকে খুব ভালো লাগছে এবং গুরু আমাকে ভালোবাসার কথা বলার দেওয়ার জন্য তাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তার প্রতি আমি কৃতজ্ঞতা বোধ।
ধন্যবাদ দেওয়ার কিছু নেই মাহফুজ ভাই, কারণ এটি আমার দায়িত্ব, আমার কর্তব্য প্রত্যেক বৃহস্পতিবার আপনাদের ভালোবাসার সুন্দর সংলাপগুলো সারা বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার দায়িত্বই আমার, এই কারণে হয়তো আমি গুরু, আর এই দায়িত্ব পালন করে যাব মৃত্যুর আগ পর্যন্ত।
গুরু আপনি বেঁচে থাকেন চিরজীবন, যদি যতদিন আল্লাহ আপনাকে হায়াত করেছে।
অবশ্যই ভালো মানুষ হয়ে বাঁচতে চাই এবং ভালো মানুষদের সাথে বাঁচতে চাই, সবচেয়ে বড় কথা হচ্ছে এটি। বাবুসবাই, আমরা সময় নষ্ট করব না, আমাদের অনুষ্ঠানের যে নিয়ম কানুন সেগুলো আমাদের বলা সারা, আমাদের শ্রোতা রীতিমতো শুনে গেছেন। এখন সরাসরি আমরা আপনার ভালোবাসার কথাগুলো শুনতে চাই, যে কারণে এত দূর থেকে, কারণ বগুড়া থেকে আমাদের দূরত্ব কিন্তু খুব বেশি, মানে একদম কাছে না, মানে চাইলেই আসা যায় এমন বিষয়টা না। এবং আপনাকে যতটুকু আমি জানতে পেরেছি আপনার কাছ থেকে, যে আপনাদের ওখানে ধর্মঘট চলছিল, যানবাহন ধর্মঘট চলছিল।
আমি ধর্মঘট চলছিল মানে গত চার দিন ধরে ধর্মঘট চলছিল, এটা বগুড়া থেকে আসা সম্ভব ছিল না, আমাদেরকে রাজশাহী হয়ে আসার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত অবরোধটা উঠে নেওয়ায় আমি বগুড়া হয়ে আসতে পেরেছি।
আচ্ছা, আপনাকে আবারও ধন্যবাদ। ভালোবাসার সবচেয়ে বড় আয়োজন ভালোবাসার বাংলাদেশে, সবাই শুনছেন ঢাকা এফএম 90.4। আমরা এখন আপনার ভালোবাসার কথা শুনতে চাই।
জি, আমি কি শুরু করতে?
অবশ্যই অবশ্যই।
জি, আমার দেশবাসীকে যদি আমার ভালোবাসার কোনো কোথাও কোনো কোনো কিছু ভুল হয়ে থাকে, তার জন্য আমি সর্বপ্রথম ক্ষমা প্রার্থনা করছি। আমি আমার ভালোবাসার কথা শুরু করি। আমি যখন ক্লাস এইটে পড়ি, তখন আমার খালাতো বোন, আমার মায়ের, আমার নানিরা চারটা বোন ছিল, তার বড় বোনের মেয়ের সঙ্গে অ্যাট ফার্স্ট আমার ভালোবাসা শুরু হয়।
তখন আপনার বয়স কত, কি করছিলেন তখন?
তখন আমি পড়াশোনা করছিলাম, ক্লাস এইটে।
ক্লাস এইটে পড়ছেন?
জি।
ওকে,
শুরু হয় আমার একটা অ্যাক্সিডেন্টের জন্য তাদের বাসায় আমি বেড়াতে যাই, তাকে আমাকে খুব ভালো লাগে, ভালো লাগা থেকে তাকে আমি প্রপোজ করি।
তখন আপনি ক্লাস এইটে পড়ছেন?
জি।
এবং মেয়েটি তখন কিসে পড়তো?
ক্লাস সেভেনে।
ক্লাস সেভেনে পড়তো, এবং ওই মুহূর্তে আপনি তাকে প্রপোজ করেন?
প্রপোজ করি।
আচ্ছা,
কিন্তু সে প্রপোজটা গ্রহণ করে না, কিন্তু সময় নেয় আমার কাছ থেকে,
সময় নেয়। আচ্ছা,
কিন্তু আমি জানতাম না তার আপন খালাতো ভাইয়ের সঙ্গে তার আরেকটা সম্পর্ক ছিল।
ক্লাস সেভেনে থাকা অবস্থায়?
ক্লাস সেভেনে থাকা অবস্থায়।
আচ্ছা,
এটা দুজনের সঙ্গে সে একটা মানে,
আচ্ছা, মানে ক্রস, ডাবল ক্রস খেলছিল,
ডাবল গেম খেলছিল, ঠিক আছে। তার সঙ্গে আমার সম্পর্ক হয়, সম্পর্ক হওয়ার পরে ধীরে ধীরে আমি তার সঙ্গে প্রতিদিন স্কুলে যাইতাম, ও স্কুলে আরেক স্কুলে পড়ত, আমি ওই রোডে যে তাকে দেখতাম, দেখে প্রাইভেট পড়তে যাইতাম, প্রাইভেট পড়ে আসতাম, বাড়িতে রাত হইত, বাবা মার বকা খাইতাম।
আচ্ছা,
এটা হচ্ছে ফার্স্ট কথা। তারপরে যখন এভাবে চলতে চলতে এসএসসি পাস করলাম, এর মাঝে আমার একটা খালা ছিল, খালাটা একটা কোনো কারণে 1998 সালে 27 সেপ্টেম্বর মারা যায়।
আচ্ছা,
মারা যাওয়ার ফলে সে মারা যায়। তারপরে তার সঙ্গে আমার সম্পর্ক চলতেই থাকে, ও এসএসসি পাস করে, আমি এসএসসি পাস করি 99-এ, ও 2000-এ পাস করে। 2000-এ পাস করার পরে আমি ও ওর আপন যে খালাতো ভাই ওর বোনের বাসায় গিয়ে ওখানে একটা কলেজে ভর্তি হয়।
আচ্ছা,
ভর্তি হলে আমি তখনও বুঝতে পারি নাই যে সে তার সঙ্গে সম্পর্ক করতেছে, এভাবে সে
আপনার সাথে সম্পর্ক চালাচ্ছে, তার আপন খালাতো ভাইয়ের সাথে
সম্পর্ক চালাচ্ছে।
তখন পর্যন্ত আপনি জানতেন না?
তখনও পর্যন্ত আমি জানতাম না। এভাবে চলতে চলতে আমি যখন ওনার আপন ফুবু আমাকে বলল যে এরকম বৃত্তান্ত, তোমার সঙ্গেও সম্পর্ক করছে, প্লাস ওর আপন খালাতো ভাইয়ের সঙ্গেও সম্পর্ক করছে, এবং এজন্য সে ওখানে যায় ভর্তি হয়েছে। আমি তখন ধীরে ধীরে বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করার পরে, তারপরেও আমি তার কথা বিশ্বাস না করেও তাকে মনে প্রাণে জীবনের চেয়েও বেশি ভালোবেসে গেছি। 2003 সালে আমি 2002 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম, ইন্টার পাস করলাম। 2003 সালে এপ্রিলে 3 তারিখে আমি জানতে পারি যে ওর আপন খালাতো ভাইকে বিয়ে করে।
বিয়ে করে?
হ্যাঁ।
আপনি যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেন,
দেওয়ার এক বছর পরে?
পরে। আচ্ছা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার এক বছর পর আপনি জানতে পারলেন যে আপনি যাকে ভালোবাসতেন,
ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল
এবং আপনি পাশ করে গেছেন এক বছর হলো।
হ্যাঁ, আর ও পরীক্ষা দেওয়ার পরে ওকে বিয়ে করে এপ্রিল।
আনুষ্ঠানিক ভাবে নাকি গোপনে? অবশ্যই গোপনে।
গোপনে না,
আনুষ্ঠানিক ভাবে।
আনুষ্ঠানিক ভাবে ওদের ফ্যামিলিতে।
আপনি জানতেন না এগুলো কিছুই?
না, আমি জানতাম না। আমি তখন সেদিন আমার পরিস্থিতি এমন একটা ছিল যে আমার মা ওকে নিয়ে আসার জন্য ওনার বাড়িতে গিয়েছিল, বিয়ের প্রপোজ নিয়ে গিয়েছিল, কিন্তু তারা অ্যাভয়েড করে।
আচ্ছা,
এই কারণেই।
ওই সময় মেয়েটির বক্তব্য কি ছিল, মানে আপনাকে চেনে না এমন কিছু?
না, ও সবকিছুই ঠিক।
আচ্ছা,
কিন্তু ও স্বীকার যায় না যে
আপনার সাথে সম্পর্ক,
মানে আমার সাথে সম্পর্ক ওর বাবা মার কাছে।
আচ্ছা,
ঠিক আছে, সে আমাকে বিয়ে করবে না, আমার মাকে জানায় দেয়। তারপরে ওর বড় বোনের সঙ্গে আমার সম্পর্ক ছিল, ওর বড় বোনকে পাঠিয়ে দিলাম যে ও কি করবে। তখন ওর বড় বোনকে, ওর বড় বোন ওকে নিয়ে আসার জন্য চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। এর মাঝে আমার মা আমাকে বলে যে ওকে উঠায় নিয়ে আসো, যত টাকা লাগে আমি দিব। আমার বড় ভাই একটা ছিল, তাকে সঙ্গে নিয়ে আমি গেলাম। যাওয়ার পরে এলাকায় গেলাম, যাওয়ার পরে খবর নিলাম যে না, সে আমার আমার সঙ্গে বিয়ে হবে না। এতে এরপরে তো আর মানুষের মনের উপরে জোর খেটে
জোর করে কিছু হয় না,
জোর করে কিছু হয় না। 3 এপ্রিল বিয়ে হল। এর মধ্যে আমি ভর্তি হয়ে গেলাম ডিপ্লোমাতে ডেন্টালে 2003 সালে।
আচ্ছা,
2002 সালের 28 নভেম্বর আমার দাদু মারা যায়। ঠিক আছে, তারপরে আমি ও এভাবে চলতে থাকলো। 2003 সালের এভাবে চলার পরে আমি মুশড়ে গেলাম, আমি অ্যাডিক্টেড হয়ে গেলাম।
আপনি অ্যাডিক্টেড হয়ে গেলেন?
হ্যাঁ।
কেন?
একটা মেয়েকে জীবনের চেয়েও ভালোবাসলাম, নিজের খালাতো বোন আমাকে এত বড় একটা শখ দিল।
আচ্ছা,
শখ দেওয়ার পরে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আর যেদিন বিয়ে হলো, ওই দিন আমার মা আমার কাছে ছিল, কারণ আমার মা বুঝতে পেরেছিল যে আমি কোনো একটা কিছু করে ফেলব, মানে সুসাইড বা এরকম কিছু এক জাতীয় আমি করে ফেলব।
তারপর আপনি বলতে চাচ্ছেন আপনি যাকে ভালোবাসতেন সে যখন আপনাকে প্রত্যাখ্যান করে তার আপন খালাতো ভাইকে বিয়ে করল এবং আপনার সাথে সম্পর্কটা অস্বীকার করলো এবং আপনার আত্মীয় স্বজনকে ফিরিয়ে দিল যে সে আপনাকে চেনে
না,
ওই মুহূর্তে আপনার মন ভেঙে যায় এবং মন ভেঙে আপনি সিদ্ধান্ত নেন যে আমি আত্মহত্যা করব কিংবা নেশা করব, এই ধরনের একটি বিষয়। আচ্ছা, তখন আপনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে,
শেষ হয়ে গেছে, আমি ডিপ্লোমাতে ভর্তি
হয়ে গেছেন এবং তারপরে আপনার মনে হলো একজন শিক্ষিত ছেলে হয়ে, একজন জ্ঞানসম্মত ছেলে হয়ে, যে আমি একটা ভালোবাসা না পেলে আমাকে করতে হবে, তবে নেশা করতে হবে। আচ্ছা, এই বিষয়ে আমরা বিস্তারিত আরো শুনবো। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি আমরা নিচ্ছি, বিজ্ঞাপন বিরতির পরে ফিরে এসে আমরা বাকি কথাগুলো শুনবো। আপনারা চাইলে এসএমএস করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের ফেসবুক পেজে যে পোস্টটি দেওয়া আছে, এবং আগামী পর্বে আসতে চাইলে হট সিটে বসে কথা বলতে চাইলে ওজি স্পেস আপনার নাম লোকেশন মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরে আসছি একটু পরে।
বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমাদের ফেসবুকের ফ্যান পেজে অনেক 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 কমেন্ট চলে এসছে, আর ফেসবুকের কথা বলতেই কিন্তু বারবার মনে পড়ে যাচ্ছে আম্বার আইটির কথা। আম্বার আইটির আপনাদের জন্য একটা আম্বার আইটির উচ্চগতির হোম ইন্টারনেট এখন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, যশোর, গাজীপুর, রংপুর, বগুড়া, কুমিল্লা এবং নারায়ণগঞ্জে। মার্চ মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতাদের জন্য থাকছে আইপি টেলিফোনি সার্ভিস একদম ফ্রি। আর এর ফিচারগুলো হচ্ছে বাফারলেস ইন্টারনেট, অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, ফ্রি রিয়েল আইপি, লো ল্যাটেন্সি অফ ফর গেমার। আপনার ইন্টারনেট সংযোগের জন্য এখনই যোগাযোগ করুন 09611333777 এই নম্বরে।
Airtel 4G.com নিয়ে চলছি।
এসব আর যখন খরচ নিয়ে টেনশন, আমাদের মুক্তি সিমিকে বাঁধানো কেমন বিচার, মিউজিক স্ট্রিম করে কি চাই বলো আর।
সারা দেশে এয়ারটেল 4G আর কোম্পানি ফ্ল্যাগ নিয়ে চলছি, যারা যখন পুরোনো গেম খেলছে আমার দুনিয়া তাদের মেনে নিচ্ছে, আমাদের চলে গেমিং গেমিং অল টাইম হ্যাপিনেস ইজ মাল্টিপ্লেয়ার অনলাইন।
রিয়েল টাইম আড্ডাতে দিন যায় ফুল, সারা দেশে এয়ারটেল লাইফ ইজ কুল, ফ্রেন্ডশিপে তো কোনো বাফারিং নাই, 4G প্লাস ফান চাও গিভ ইট আ ট্রাই।
দেশ জুড়ে যখন চলছে এয়ারটেল কাটুন নেটওয়ার্ক এর নাইটেল, ট্রাই করো এয়ারটেল 4G আর বসো কেমন ফ্ল্যাগ নিয়ে চলছি। ইটস অল নিউ এয়ারটেল 4G আর কল টাইম ফ্ল্যাগ নিয়ে চলছি।
এসে গেছে এয়ারটেল 4G প্লাস, এখন সোয়াগ হবে এয়ারটেল।
সুখের ঠিকানা আছে জানা, ভালোবাসতে তাই নাই মানা, আমার ভরসা সে যে রাজা তুপার, রাজার মতো ভালোবাসি বারবার। আমার সুখে আছে হরদম গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম, গোলাপের
এসএমসি রাজা সুপার কন্ডম এখন আরো উন্নত, মন মাতানো গোলাপের সুগন্ধ নিয়ে আপনার হাতের কাছে। গোলাপের সুগন্ধে মেতে উঠুন ভালোবাসার নতুন আনন্দে রাজা সুপার কন্ডমের সাথে। USAID আর্থিক সহযোগিতায় এসএমসি কর্তৃক প্রচারিত।
গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম।
This is Thakka FM 90.4.
The original guru is back.
ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম আবারও ঢাকা এফ এম 90.4 এ, এবং চলছে ভালোবাসার সবচেয়ে বড় আয়োজন ভালোবাসা বাংলাদেশ, যেখানে হট সিটে বসে আছে আমাদের নতুন একজন বন্ধু, মানে এই প্রোগ্রামের নিয়মিত বন্ধু যে হবে, আজ থেকে শুরু হলো, প্রত্যেক বৃহস্পতিবারে থাকবে রেহনুমা। আর আছেন আমাদের ভালোবাসার কথা বলতে বগুড়া থেকে এসেছেন ডক্টর মাহফুজ ভাই। মাহফুজ ভাই জি, যেটা আপনি বলছিলেন যে আপনি জ্ঞান হারিয়ে ফেলেন, মানে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে আপনি নেশার জগতে পা দেওয়ার একটি ইচ্ছা প্রকাশ করেন।
হ্যাঁ, নেশার জগতে আমি চলে যাই।
তো চলে জানো?
হ্যাঁ, আমি অলরেডি চলে যাই। যেহেতু এপ্রিলের 3 তারিখে বিয়ে হয়, এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর না জুলাই জুনের 29 তারিখ, এর মাঝে আমি যাকে বিয়ে করি, আমি যাকে বিয়ে করি তার সঙ্গে আমার একটা সম্পর্ক ধীরে ধীরে বিল্ড আপ হয়। ও আমি যে কলেজে পড়ি, ও আমার চেয়ে এক ইয়ার জুনিয়ার।
আচ্ছা, আমাকে একটু পরিষ্কার হতে দিন, আমার নাচকে সব উলটপালট হয়ে যাচ্ছে।
জি।
আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনি নেশার জগতে তখন কি পদার্পণ করে ফেলেছেন?
হ্যাঁ,
মানে আপনি নেশাগ্রস্ত মানুষ একজন, সেই সাথে আপনি ডেন্টাল কলেজে ভর্তি হলেন।
হ্যাঁ,
আপনি পড়াশোনা করছেন।
হ্যাঁ,
এবং ইতিমধ্যে আরেকটি মেয়ের সাথে আপনার সম্পর্ক হতে যাচ্ছে।
হতে যাচ্ছে।
ওকে, শুরু করি, মানে শ্রোতাদের একটু পরিষ্কার করে।
হ্যাঁ
জি বলুন।
শুরু হতে যাচ্ছে, সে আমাকে বলল যে আপনাকে আমাকে ভালো লাগে।
কে বলল? মেয়েটি বলল?
মেয়েটি।
নামটা জানা যায়?
নামটা বলতে পারবো, খালেদা আক্তার ববি।
আচ্ছা ববি, আমরা সংক্ষেপে বলি ববি। ববি আপনাকে বললো যে আপনাকে ভালো লাগছে তার।
সে
তখন আপনার থেকে এক বছরের ছোট, মানে জুনিয়ার, এক বছরের জুনিয়ার, ছোট বলা ঠিক না, জুনিয়ার। ওকে, তারপর
সে সরাসরি প্রপোজ না করে আমাকে তার বান্ধবীর মাধ্যমে প্রপোজ করে। প্রপোজ করলে আমি তাকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসি। বসার পরে আমি তাকে বলি যে আমি কিন্তু নেশাগ্রস্ত, আমার আগের এই সম্পর্ক ছিল, আমি এইভাবে চলছি, এতে যদি তোমার ভালো লাগে তাহলে তুমি যদি আমাকে ভালো করতে পারো তাহলে তুমি আমার জীবনে আসো।
আচ্ছা, আপনি শুরুতে আপনার যা মানে অন্ধকার যে কাজকর্মগুলো সেগুলো আপনি বলে দিলেন যে আপনি নেশাগ্রস্ত মানুষ, আপনি এটা এটা আপনার পাপ সম্পর্কে বলে দিলেন।
জি।
ওকে, ঠিক আছে।
তাকে সম্পূর্ণ ভালোবাসার কথা আমি বলে দিলাম। বলার পরে সে বলল ঠিক আছে, আমি রাজি। তার সঙ্গে আমার প্রথম কথা হয় 29 জুন।
29 জুন কত সাল?
2003।
2003-এর 29 জুন। আর আপনার প্রথম ভালোবাসাটি বিচ্ছেদ ঘটে কত?
2003-এর 3রা এপ্রিল।
এপ্রিল মে জুন, মানে প্রায় দেড় মাসের ভেতরেই, দেড় দু মাসের ভেতরেই নতুন একটি সম্পর্কে আপনি জড়ান।
জড়াই।
এত দ্রুত সম্পর্ক করা যায় ব্রেকআপের পরপরই?
বান্ধবীদের
সঙ্গে কথা বলতাম, তাকে সব সাইডে পড়াশোনার ব্যাপারে হেল্প করতাম।
আচ্ছা, তার মানে আপনার সাথে এমনি সাধারণ কথাবার্তা হতো, সেখান থেকে যে কোনো কারণে আপনার প্রতি সে দুর্বল হয়ে পড়ে এবং পরবর্তীতে তার ভালোবাসার প্রস্তাব দেয় এবং আপনি আপনার অতীত সম্পর্কে সবকিছু বলেন এবং রাজি হবার পর আপনাদের ভালোবাসা 2003 সালের 29 জুন থেকে শুরু হয়। ওকে,
29 জুন থেকে শুরু হয়, এভাবে চলতে থাকে। আমি আমার ফ্যামিলিকে জানাই যে আমি ববিকে বিয়ে করব। এর মাঝে আমার বাবা,
আপনি এত দ্রুত বিয়ের কথা চলে যান কেন? মানে সম্পর্ক হতে না হতেই আপনি কেন বিয়েতে চলে যান? আমার শ্রোতারা হয়তো শুনে কিন্তু অনেক প্রশ্ন করতে পারে, আমি যে প্রশ্নগুলো করছি সবই কিন্তু শ্রোতাদের পক্ষে।
হ্যাঁ, আমি এই কারণেই বলছিলাম যে ওই কলেজটা ছিল একটা মানে
একটা ছেলের কিন্তু ম্যাচিউরিটি মানে যে বয়স সেটা 30-এর আগে কিন্তু আসলে পুরোপুরি হয় না, 28 থেকে 30 লাগে।
জি,
তো সেখানে আপনার যে বয়সের কথা আপনি বলছেন তখন তো আপনার বয়স খুব একটা বেশি
না, আমার তখন
21। আপনি কেন বিয়ের কথা মানে এত দ্রুত চিন্তা ভাবনা করছেন?
চিন্তা ভাবনা এই কারণে করলাম যে মেয়েটা বিপদে ছিল।
আচ্ছা,
মেয়েটা একটা বিপদে ছিল, সে বিপদের কথা আমি বলবো না।
আচ্ছা, ওকে,
এটা মানে অমিট রাখতে হবে।
আচ্ছা, ঠিক আছে, রাখলাম।
কোন কারণবশত তখন আমি আমার বাবাকে মেয়েটাকে দেখালাম। বাবা বলল যে মেয়েটা একটু খাটো, আমার তেমন একটা। আমি বললাম যে না বাবা, আমি ওকে বিয়ে করব, তোমরা ব্যবস্থা করো।
আপনি এই যে 21 বছর বয়সে আপনার পরিবারের কাছে বিয়ের কথা বললেন, এই মুহূর্তে আপনার পরিবারের আসলে প্রতিক্রিয়াটা কি ছিল কিংবা বক্তব্য কি ছিল? কারণ এত কম বয়সে সাধারণত এখনকার ছেলেরা যদি বাবা মাকে বলে তো আসলে মানে খুব স্বাভাবিকভাবে বিষয়টাকে মেনে নেওয়ার মতো না, নেবেও না, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আপনার পরিবারের
আমার বক্তব্য ছিল যে আমার ছেলে যদি সুখে থাকে
আচ্ছা
তাহলে আমি দিব।
আপনার কি এস্টাবলিশড ফ্যামিলি মানে সবকিছু দিক থেকে?
আমার বাবা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার ছিলেন, আমার মা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার ছিলেন।
আচ্ছা,
আমার বোন তখন র্যাঙ্ক স্টেলে চাকরি করতেন।
আচ্ছা,
আমরা এক ভাই এক বোন,
মানে পুরো পরিবারটা সুপ্রতিষ্ঠিত। সেই ক্ষেত্রে ছেলেকে বিয়ে দিলে খুব একটা প্রবলেম হতো না?
কোনো প্রবলেম হতো না।
আচ্ছা,
ঠিক আছে, আমরা লেখাপড়া করতাম। এই অনুপাতে 2029 জানুয়ারি থেকে তার সঙ্গে আমার সম্পর্ক চলে, কন্টিনিউয়াসলি তার সঙ্গে আমার কথাবার্তা হয়। এই নিয়ে কলেজের প্রিন্সিপালের ছেলের সঙ্গে আমার একটা দ্বন্দ্ব হয়।
প্রিন্সিপালের ছেলের সাথে?
হ্যাঁ।
আচ্ছা,
এটা আমি বলবো না যে তখন একটা মানে সরকার ছিল, সে সরকারের নামটাও আমি উজ্জ্বল
দরকার নেই, সেটা আমাদের আলোচনার বিষয় না।
জি, উনি আমাকে তখন একটা রুমে ডেকে নিয়ে যায়, ভয় দেখান যদি তুমি এই মেয়েকে বিয়ে করো বা এই মেয়ের সঙ্গে সম্পর্ক রাখো তাহলে তোমাকে আমি মেরে ফেলব।
আচ্ছা, এটা কি প্রিন্সিপালের ছেলে বলল?
প্রিন্সিপালের ছেলে সরাসরি তার রুমে নিয়ে যায়, অস্ত্র রেখে, টেবিলের উপর অস্ত্র রেখে আমাকে বলল।
কেন, উনি কি ওই মেয়েকে পছন্দ করতেন?
ওই মেয়েকে পছন্দ করতেন না, ওই ছেলেটা ছিল খারাপ।
আচ্ছা,
ওই ছেলেটা সব মেয়েদেরকে ব্যবহার করবে।
আচ্ছা, বুঝতে পেরেছি।
ঠিক আছে, আমি ওই ওখান থেকে ওই মেয়েটাকে
সেভ করেন,
সেভ করব, এটা আমার প্রতিজ্ঞা। ঠিক আছে, আমি এভাবে তাকে নিয়ে যেভাবে পারি ওকে আমি গাইড দিয়ে বাসায় রেখে আসতাম, নিয়ে আসতাম, মানে সব অল সাইড আমি গাইড দিতাম, কারণ তখন আমার ওখানে একটা প্রপার মানে ক্ষমতা ছিল।
বুঝতে পেরেছি।
ঠিক আছে, এইভাবে তাকে নেওয়ার পরে 2004 সালে 20 মে আমাদের বিয়ে হয়।
2004 সালের 20 মে, তার মানে হচ্ছে মার্চে আপনার প্রথম সম্পর্ক
বিচ্ছেদ
ঘটে, প্রথম সম্পর্ক যেটা ছিল,
প্রথম সম্পর্ক এপ্রিলে।
এপ্রিলে, হ্যাঁ, এপ্রিলে। তারপরে আপনার মানে এই ববি, ববির সাথে পরিচয় হয়
29 জুন
2004 সালে,
2003 সালে।
আর আপনাদের বিয়ে হয়
2004 সালে 20 মে।
20 মে।
এর আগে আমি একটু বলতে চাই, আমার বাবা মাকে আমি বলি যে তার ফ্যামিলিকে তুমি দেখে আসো, মেয়েকে তুমি আংটি পরায় রেখে আসো, তারা যায়। এর মাঝে আমার বাবা মা তাদের ফ্যামিলির অবস্থা দেখে পছন্দ করে না,
করে না,
করে না।
আচ্ছা,
কিন্তু তাদের ফ্যামিলিটা ছিল আর্থিক, তখন আর্থিক দিক দিয়ে দুর্বল।
আচ্ছা,
আর আমরা ছিলাম
সবল,
সবল, ঠিক আছে। তাদের বাড়িঘরটাও ভালো ছিল না। আমি বললাম না, আমি তাকে বিয়ে করব। এভাবে 2004 সালের 20 মে আমাদের আনুষ্ঠানিকতা ভাবে তার বাসায় বিয়ে হয়।
আচ্ছা,
বিয়ে হওয়ার পরে আমাদের সংসার চলতে থাকে। এর মাঝে আমি একটা কথা বলতে চাই। আমার বাবা কে আমি বলেছিলাম, আমার বাবা মা তাদেরকে দেখতে যায়, আসার পরে আমাকে বলে যে ওরা কি যৌতুক দিবে।
আপনার বাবা মা বলে?
হ্যাঁ,
আপনাকে?
আমাকে।
আচ্ছা,
আমি বলেছিলাম যে তারা একটা মোটরসাইকেল দিবে আর মেয়েকে গহনা দিবে।
আচ্ছা,
কিন্তু এটা আমার তরফ থেকে আমি বলেছিলাম।
আচ্ছা আচ্ছা, মানে আপনাকে প্রশ্ন করে আপনি উত্তর দেন যে একটা মোটরসাইকেল এবং গহনা দেবে।
গহনা দিবে আমার তরফ থেকে আমি বলেছিলাম, কিন্তু তারা এই কথাটা বলে না, তারা এই কথাটা বলে না। এর ফলে বিয়ে হয়। বিয়ের দিন তাকে শুধু মানে স্টিলের মানে অর্নামেন্টস দিয়ে বিয়ে দিয়ে আমার সঙ্গে পাঠিয়ে দেয়।
আচ্ছা, তার মানে আপনার বাবা মা যৌতুকের প্রতি একটু আগ্রহ ছিল?
জি।
আচ্ছা,
একটাই ছেলে?
আপনি এক ছেলে?
আমি এক ছেলে।
আচ্ছা, তার মানে তো এখানে বলা যেতে পারে মোটামুটি একটা বিশাল চাহিদা ছিল।
চাহিদা ছিল
যে আমার এক ছেলে,
এক ছেলে,
ঘর ভরে যৌতুক আসবে,
ঘর ভরে যৌতুক আসবে।
আচ্ছা, সেখানে আপনাকে জিজ্ঞেস করে আপনি আপনার শ্বশুর শাশুড়ির মতামতটা আপনি আপনার মতো করে দেন
যে
একটা মোটরসাইকেল এবং আসবে। কিন্তু আপনার বাবা মা কি মানে আপনার শ্বশুর শাশুড়ির সাথে কোনো কথা বলে
না? আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে তাদের কোনো কথা হয় না, ঠিক আছে। না হওয়ার ফলে আমি তখন এভাবে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে ও লেখাপড়া করে আমার বাসা, এর মধ্যে একটা কন্ডিশন থাকে যে তার লেখাপড়ার খরচ তার বাবা দিবে আর আমার লেখাপড়ার খরচ আমার বাবা মা দিবে।
মানে আপনার স্ত্রীর লেখাপড়ার খরচ তার বাবা মা দেবে, মানে আপনার শ্বশুর শাশুড়ি দেবে?
শ্বশুর শাশুড়ি দিবে এবং আমার খরচটা আমি দেব।
তার মানে ভালোবেসে আপনাদের বিয়ে হল?
হ্যাঁ।
আচ্ছা, এবং যৌতুক কি ছিল মানে আপনার বাবা মার চাহিদা অনুযায়ী?
যৌতুক ছিল ওই যে
কিছু হাড়ি পাতিল আর
গহনাপত্র দিবে, ঘর সাজায় দিবে,
এগুলো কিছু হয়নি?
কিছু হয়নি, কিছু দেয়নি। আর বিয়ের দিন গন্ডগোল হয়। আমার বোনকে নিয়ে, আমার দুইটা বোন যায়, একটা বোন আমার নিজের বড় বোন যায় এবং আমার একটা খালাতো বোন যায়। ওখানে যাওয়ার পরে একটা গন্ডগোল হয়, বসানে, চেয়ারে বসানে একটা গন্ডগোল হয়। এই নিয়ে তাদের মনে ক্ষোভ জাগে,
বেদবি করলো,
বেদবি করলো। এই নিয়ে সে বাসায় এসে প্রচন্ড গন্ডগোল করে, তাকে দেখতে পারে না।
মানে আপনার স্ত্রীর সামনেই?
হ্যাঁ। আমি এটাকে কানে নেই না।
আচ্ছা,
কারণ আমি যাকে নিয়ে সংসার করব তাকে নিয়ে আমি চলতে চাইছি, এটাই হলো আমার কথা। বাবা মা আর খরচ আমারে দিচ্ছে, তার বাবা মা তার খরচ দিচ্ছে, এভাবে চলতে থাকে। আমরা পাস করি, আমি পাস করি 2006-এ ও 2000। এই কারণে আমাকে ফেল করায় দেয় 6 মাসের জন্য ভাইবাতে। আমি রিটেনে পাস করি, আমাকে ভাইবাতে ফেল করায় দেয় প্রিন্সিপালের ছেলে। আমার 6 মাস লেট হয়ে যায়, ও 6 মাস আগে পাস করে। আচ্ছা, পাস করার পরে ও কি করবে? ওকে আমি একটা ক্লিনিকে চাকরি নিয়ে দিলাম।
আচ্ছা, ততক্ষণে কি আপনার স্ত্রী পাশ করে গেছে এবং আপনিও পাশ করে গেছেন?
না, আমি তখন 6 মাস পিছিয়ে গেল।
আচ্ছা, ফেল করার কারণে?
হ্যাঁ, তখন আমি ওকে একটা ক্লিনিকে চাকরি নিয়ে দিলাম। ও কত স্যালারি পায় বা কি হয় না হয় আমি জানতাম না, বা ওর টাকার প্রতি আমার কোনো আগ্রহ ছিল না, ঠিক আছে। এভাবে আমি চলতে থাকলাম। আমি 2006-এ আমাকে আমার একটা স্যার, ব্রাহ্মণবাড়িয়ার একটা স্যার আমাকে বলল যে তোমার সঙ্গে এই কলেজ তোমাকে জীবনে পাস করতে দিবে না, আমি চলে যাওয়ার আগে তোমাকে আমি পাস করে দিয়ে চলে যাব।
আচ্ছা,
সে আমাকে পাস করে দিয়ে সে কলেজ থেকে
চলে গেল।
আমি পাস করলাম, পাশ করে বাবাকে বললাম। বাবাকে বলার পরে বাবা আমাকে একটা চেম্বার নিয়ে দিল। চেম্বারের কথা চিন্তা ভাবনা করলাম, চেম্বার হলো। এই চেম্বারের মাঝে আমার শ্বশুর চেয়ার কেনার জন্য 10,000 টাকা দেয়, আর বাদ বাকি টাকাটা আমার বাবা দেয়। ঠিক আছে, এভাবে চলতেছে আমাদের সংসার, চলতেছে চলতে চলতে। মানে মাঝে মাঝে আমার বাবা বলে যে আমার শ্বশুর শাশুড়ি বেড়াতে আসে, আমার আমি আমার চেম্বার আমার চেম্বারে আমি যাই আসি, আমার শ্বশুর শাশুড়ি বেড়াতে আসে, তখন আমার মা বলে তোমার শাশুড়ি এটা নিয়ে আসেনি, বাবা বলে তোমার শ্বশুর এটা নিয়ে আসে নাই, এটা করে না, তোমার মোটরসাইকেল কোথায়, গহনাপত্র কোথায়। আমি বললাম এটা ধীরে ধীরে দিবে, ওরা একটু এস্টাবলিশড হয়ে নে। ওর বাবা,
তার মানে হচ্ছে আপনার বাবা মার মনের ভিতরে তখন পর্যন্ত ওই আশাটা আছে যে যৌতুক তো পেলাম না, তো যৌতুকের জিনিসপত্রগুলো কোথায়
কোথায়, আমার উপর প্রেশার ক্রিয়েট করতে থাকে।
আপনি কখনো এটা বোঝান না যে যৌতুক নেওয়া ভালো না, এটা যে কোনো মানে সভ্য সমাজে এই বিষয়টার প্রতিনিয়ত যে আমরা প্রতিবাদ করছি, সেটাকে আপনি বলতেন না?
আমি যৌতুক নেওয়ার পক্ষে না।
আপনি পক্ষে না, কিন্তু আপনি আপনার বাবা মাকে বোঝাতে পারতেন
না?
কেন?
আমার বাবা মা
বুঝবে না।
বুঝবে না?
আচ্ছা,
আমার বাবা মা বুঝবে না।
আপনি এটার বিপক্ষে, কিন্তু আপনার বাবা মা আবার এটার পক্ষে
পক্ষে,
এবং তাদেরকে বোঝাতে পারছেন না,
এবং আমার বোনও আমার বাবা মাকে এর বিষয়ে সবকিছু উস্কাইয়ে দেয়।
আচ্ছা, যে যৌতুক নাও, ভাবি পরিবার থেকে এটা নাও, ওটা নাও,
ওটা নাও,
তোমাদের একটা ছেলে কেন নেবে না?
হ্যাঁ,
আচ্ছা, বুঝতে পেরেছি।
এর মাঝে এভাবে চলতে থাকে 2004, 2005, 2006, 2007।
আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করি, 2004 থেকে 2007 পর্যন্ত যে সময়সীমাটা আপনি বললেন, এর ভেতরে আপনাদের ভালোবাসার কি কোনো কমতি ছিল
না? আমাদের,
আপনারা হ্যাপি ছিলেন তো ব্যক্তিগত?
আমরা ব্যক্তিগতভাবে হ্যাপি ছিলাম।
আচ্ছা, সেটাই জানতে চাচ্ছি।
আর এর মাঝে হয় কি, আমার মা বলে যে এখন একটা বাচ্চা না।
আচ্ছা,
বাচ্চা না। আমি তখন ওকে বলি, ও বলে হ্যাঁ আমি বাচ্চা দিতে রাজি আছি।
আচ্ছা,
তখন বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা আমরা করে ফেলি। বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করতে গেলে আমাদের ওর সম্পূর্ণ বডি চেক আপ করা হয়, কোনো প্রবলেম ধরা পড়ে না, কিন্তু আমার প্রবলেম
ধরা পড়ে,
আমার প্রবলেম ধরা পড়ে।
আচ্ছা আচ্ছা, তার মানে আপনারা যখন চিন্তা করেন যে আপনাদের পরিবার একজন নতুন সদস্যকে আনবেন, তার জন্য যখন আপনার চিকিৎসার মানে সবকিছু চেক আপের যে বিষয়টি থাকে, সন্তান নেবার আগে যে স্বামী স্ত্রী যে ডাক্তারদের কাছে পরামর্শ নেওয়ার যে বিষয়টি থাকে, সেখানে আপনার স্ত্রী কোনো প্রবলেম ধরা পড়ে না, কিন্তু আপনার একটি প্রবলেম ধরা পড়ে।
প্রবলেম ধরা পড়ে।
আচ্ছা,
এই প্রবলেমটা নিয়ে আমি অনেক বড় মানে হেজিটেশন করি, মানে আমি তখন আপসেট হয়ে পড়ি যে আল্লাহ কি আমাকে সন্তান দিবে না, আমি এত বড়ই পাপ করলাম যে আমার স্ত্রী সবকিছু ঠিক, আমি অঠিক। ঠিক আছে, আমি তখন আমি আমার স্ত্রী আমার সবকিছু টেস্ট করলো, সে আমাকে বলল যে না তোমারই সন্তান হবে না, মানে তোমারই প্রবলেম।
আচ্ছা,
ঠিক আছে,
আপনার কারণে আপনাদের সন্তান হচ্ছে না?
জি,
টেস্ট করার পর মানে যত ধরনের পরীক্ষা নিরীক্ষা করা যায়, সকল পরীক্ষার ফলাফল এসে দাঁড়ালো যে আপনার স্ত্রী মা হতে পারবে, কিন্তু আপনার অসুবিধার কারণে, শারীরিক প্রবলেমের কারণে আপনি বাবা হতে পারছেন না। আমরা বাকি ঘটনা শুনবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর, আমরা এসে শুনবো বাকিটা আসলে কি হলো, কি হতে যাচ্ছে মাহফুজ ভাইয়ের জীবনে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে আসছি। আমাদেরকে SMS করুন, কমেন্টস করুন, বেশি বেশি শেয়ার করতে থাকুন।
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত 12টা।
সুরাইয়া মাহমুদা, যমুনা রিসার্চ সেন্টার।
যমুনা, আমার প্রয়োজন বোঝে, আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা, আমার প্রয়োজন বোঝে।
দিনে শুধু শুনি ঢাকা FM, এক নেশন এক স্টেশন।
শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং টুইং।
সুখের ঠিকানা আছে জানা, ভালোবাসতে তাই নাই মানা, আমার ভরসা সে যে রাজা সুপার, রাজার মতো ভালোবাসি বারবার বারবার। আমার সুখে আছে হরদম গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম, গোলাপের
এসএনসি রাজা সুপার কন্ডম, এখন আরো উন্নত মন মাতানো গোলাপের সুগন্ধ নিয়ে আপনার হাতের কাছে। গোলাপের সুগন্ধে মেতে উঠুন ভালোবাসার নতুন আনন্দে রাজা সুপার কন্ডমের সাথে। USAID-র আর্থিক সহযোগিতায় এসএনসি কর্তৃক প্রচারিত।
গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম, সুখের ঠিকানা আছে জানা,
ভালোবাসতে তাই নাই মানা আমার ভরসা সে যে রাজা তুপার রাজার মতো ভালোবাসি বারবার আমার সুখে আছে হরদম গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম গোলাপের
এফএমসি রাজা সুপার কন্ডম এখন আরো উন্নত মন মাতানো গোলাপের সুগন্ধ নিয়ে আপনার হাতের কাছে গোলাপের সুগন্ধে মেতে উঠুন ভালোবাসার নতুন আনন্দে রাজা সুপার কন্ডমের সাথে USAID আর্থিক সহযোগিতায় এসএনসি কর্তৃক প্রচারিত
গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম
ক্ষমতায়নের প্রথম শর্ত বহিঃপ্রকাশ কল রাশেক এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তাদের অভিলাষ অভিপ্রায় আশা আকাঙ্ক্ষা সমস্যার কথা তুলে ধরতে পারবে এবং আমাদের প্রয়াস থাকবে একই সাথে মোকাবেলা করার মধ্য দিয়ে একটি সমাধানের দিকে এগিয়ে যাওয়া টেলিফোন হাতে নিন অ্যান্ড দেন কল রাশেক কল করুন 09611444222 ঢাকা FM 90.4
ক্ষমতায়নের প্রথম শর্ত বহিঃপ্রকাশ প্রজন্মের সমস্যার কথা জানতে চাই শুনতে চাই কল রাশেক প্রতি শুক্রবার রাত 11টায় শুধুমাত্র ঢাকা FM 90.4 এ
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে
You're listening to Chaka FM 90.4
শুনছেন ঢাকা FM 90.4 চলছে ভালোবাসার বাংলাদেশ আপনাদের সাথে আছি আমি রেনুমা থাকবো দুটো পর্যন্ত আর শুনছিলাম আমাদের অতিথির কথা আর অবশ্যই আমাদের সাথে আছেন আমাদের গুরু আমাদের ফেসবুকে এখনো অনেক অনেক কমেন্ট চলে আসছে আর ফেসবুকের কথা বললেই কিন্তু চলে আসছে আম্বার আইটির কথা আম্বার আইটির উচ্চগতির হোম ইন্টারনেট এখন ঢাকা সিলেট চট্টগ্রাম খুলনা রাজশাহী ময়মনসিংহ যশোর গাজীপুর রংপুর বগুড়া কুমিল্লা এবং নারায়ণগঞ্জে মার্চ মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতাদের জন্য থাকছে আইপি টেলিফোনি সার্ভিস একদম ফ্রি ফিচারগুলো হচ্ছে বাফারলেস ইউটিউব অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি ওয়ান ফ্রি রিয়েল আইপি লো লেন্সি ফর গ্রামার আপনার ইন্টারনেট সংযোগের জন্য এখনই যোগাযোগ করুন 09611333777 এই নম্বরে
শুনছেন ঢাকা FM 90.4 আর এখন যাচ্ছি টুইং ব্রেকে
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং
সুখের ঠিকানা আছে জানা ভালোবাসতে তাই নাই মানা আমার ভরসা সে যে রাজা তুপার রাজার মতো ভালোবাসি বারবার আমার সুখে আছে হরদম গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম গোলাপের
এফএমসি রাজা সুপার কন্ডম এখন আরো উন্নত মন মাতানো গোলাপের সুগন্ধ নিয়ে আপনার হাতের কাছে গোলাপের সুগন্ধে মেতে উঠুন ভালোবাসার নতুন আনন্দে রাজা সুপার কন্ডমের সাথে USAID আর্থিক সহযোগিতায় এসএনসি কর্তৃক প্রচারিত
গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম
মিড ডে মানে কি মিড ডে মানে ক্লাসের ঠিক আগে শোনো 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 শোনো
মিড ডে মানে অফিসের বোর্ডম
মিড ডে মানে একটু পরে লাঞ্চ খাবো
তো আপনার বোরিং মিড ডে টাকে আরো একটু এক্সাইটিং করতে আমি ছোঁয়া চলে এসেছি উইথ মাই শো মিড ডে ফিল্ড ক্যাচ মি এভরি সানডেজ টু থার্সডেজ 11 to 2 PM ওনলি অন ঢাকা FM 90.4
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে
Dhaka FM 90.4. Connecting Bangladesh.
শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং টুইং।
সুখের ঠিকানা আছে জানা, ভালোবাসতে তাই নাই মানা, আমার ভরসা সেজে রাজা সুপার, রাজার মতো ভালোবাসি বারবার। আমার সুখে আছে হরদম গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম। গোলাপের
এসএমসি রাজা সুপার কন্ডম এখন আরো উন্নত, মন মাতানো গোলাপের সুগন্ধ নিয়ে আপনার হাতের কাছে। গোলাপের সুগন্ধে মেতে উঠুন ভালোবাসার নতুন আনন্দে রাজা সুপার কন্ডমের সাথে। USAID আর্থিক সহযোগিতায় এসএমসি কর্তৃক প্রচারিত।
গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম। সুখের ঠিকানা আছে জানা, ভালোবাসতে তাই নাই মানা, আমার ভরসা সে যে রাজা সুপার, রাজার মতো ভালোবাসি বারবার। আমার সুখে আছে হরদম গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম।
এসএমসি রাজা সুপার কন্ডম এখন আরো উন্নত, মন মাতানো গোলাপের সুগন্ধ নিয়ে আপনার হাত আছে। গোলাপের সুগন্ধে মেতে উঠুন ভালোবাসার নতুন আনন্দে রাজা সুপার কন্ডমের সাথে। USAID আর্থিক সহযোগিতায় এসএমসি কর্তৃক প্রচারিত।
গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
ঢাকা FM 90.4
সারা দেশে
সবার সাথে।
ভালোবাসায় বাংলাদেশ।
The original Guru Guru is back.
বলেছিলাম ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর, কিন্তু মোটামুটি একটি মধ্যবিত্ত ছোট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসলাম ভালোবাসার সবচেয়ে বড় আয়োজন ভালোবাসার বাংলাদেশ নিয়ে, যেখানে স্টুডিওতে আছে আমি আপনাদের ভালোবাসার গুরু, আছে এই মুহূর্তে রেনুমা যাকে অফ করে রাখা হয়েছে শাস্তিস্বরূপ, আর এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের ভালোবাসার অতিথি ডক্টর মাহফুজ ভাই, যিনি বগুড়া থেকে এসছেন, বহু দূরে থেকে এসছেন, দুই ছাড়া এসছেন, উনি বলেছেন যে পরবর্তীতে পাঠিয়ে দেবেন। আচ্ছা যাক, রেনুমা যা বললাম, আমরা কথা বলছিলাম আপনার ভালোবাসা নিয়ে 2007 সাল, যখন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা গেল যে আপনার স্ত্রী মা হতে পারবে কিন্তু আপনার শারীরিক সমস্যার কারণে আপনি বাবা হতে পারছেন না।
হ্যাঁ, তারপর তখন আমি খুব আপসেট হয়ে যাই। আপসেট হয়ে যাওয়ার কারণে নিজেকে কিছু বলার নাই, শুধু উপরওয়ালার কাছে দোয়া করি। এবং এই সময় আমার কাছে একটা কোম্পানির প্রতিনিধি আসেন এবং তিনি একটা ঔষধের নাম আমাকে বলেন যে দাদা আপনি এই ঔষধটা আমাদের নতুন আসছে, আপনি এই ঔষধটা ইনফার্টিলিটির জন্য খুব ভালো, আপনি এটা প্রতিদিন 6 মাস খান। আমি তখন চিন্তা ভাবনা করে, তার সে একজন উচ্চ পদস্থ কর্মকর্তা কোন একটা কোম্পানির, সে এই ঔষধটা আমি কন্টিনিউ 6 মাস খাই। 6 মাস খাওয়ার পরে 2007 সালের সেপ্টেম্বর মাসে ডিসেম্বর মাসে আমি একটা সুখবর পাই।
আচ্ছা, তার মানে আপনার সাথে একজন ঔষধ কোম্পানির প্রতিনিধির দেখা হয়, যিনি সাজেস্ট করে আপনাকে পরামর্শ দেয় যে আপনি ওষুধটি ব্যবহার করতে পারেন যার ফলাফল হয়তো আপনি পেতে পারেন, এবং অবশেষে আপনি একটি সুখবর পেলেন এই ওষুধটি ব্যবহার করার ফলে
যে আমি বাবা হতে পারবো।
আচ্ছা,
এর আগে একটা কথা আছে দাদা, এর আগে আমি ওদের বাসায় যাতায়াত করতাম, যাতায়াত করার ফলে ওনার খালা আছে যার কোনোদিন বাচ্চা হবে না, যার একটা অপারেশন হয় জরায়েতে, তার দুইটা টিউব কেটে ফেলে ডাক্তার, কেটে ফেলার ফলে
উনি মা হতে পারেন না,
কোনোদিন মা হতে পারবেন না এটা ডাক্তার বলে দিয়েছেন।
আচ্ছা,
তারপরে আমি ওদের বাড়িতে যাওয়ার পরে উনি আমাকে ডাইরেক্ট বলে ফেলেন যে আমার মেয়ের কোনো সমস্যা নাই, সমস্যা তোমার।
আচ্ছা,
এই কথাটা শোনার পরে আমার খুব কষ্ট লাগে দাদা। এরপরে আমি নিয়ে আমি চেম্বারে করতে থাকি, ওই প্রতিনিধি আমাকে বলে যে আপনি কন্টিনিউ ৬ মাস এটা খান, এটা খেলে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। এবং আল্লাহর রহমতে আমি কন্টিনিউ ওই ওষুধটা খাওয়ার পরে আমি ২০০৭ সালের ডিসেম্বরে আমি একটা ভালো রেজাল্ট পাই।
আচ্ছা,
তখন আমি তাকে কথাটা আমার খালা শাশুড়িকে বলি যে আল্লাহ দিলে কিছুই না, আপনি যে মা হতে পারবেন না, আমি তাকে রাগে স্বরেই বলি যে আপনি যে মা হতে পারবেন না এজন্য মানুষকে কোনোদিন অভিশাপ দিয়েন না।
আচ্ছা, মানে উনি যে আপনাকে হেউ করে কথা বলেছিল, আঘাত দিয়ে কথা বলেছিল, সেটা অনেক মানে হৃদয় লাগে, এবং আপনি অনেকটা রাগ করেই তাকে উত্তরটা ফেরত দেন,
ফেরত দেন
যখন আপনি আপনার সুখবরটা পান।
সুখবরটা পাই।
আচ্ছা,
সুখবরটা পাই।
আচ্ছা, আমার এখানে মানে আসলে কিছু প্রশ্ন আছে।
হ্যাঁ,
বিষয়টা হচ্ছে যখন আপনার স্ত্রী জানতে পারলো যে আপনার কারণে উনি মা হতে পারছেন না, আপনাদের সন্তান আসছে না, ওই মুহূর্তে আপনাদের ভিতরে ভালোবাসার কি কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয়?
না না না, কোনো প্রকার দ্বন্দ্ব সৃষ্টি হয় নাই।
আচ্ছা, না সাধারণত কিন্তু এগুলো দেখা যায়,
দেখা যায়
কোনো না কোনো দুর্বলতার কারণে
দেখা যায়।
জি,
কিন্তু আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয় নাই, ওদের ফ্যামিলিতে মানে ওর বাবা ওর মা ওর খালা এইটা নিয়ে মানে বিভিন্ন
দ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টা
করতেছিল।
আচ্ছা, কিন্তু ব্যক্তিগতভাবে আপনার এবং আপনার স্ত্রী
আমরা খুবই হ্যাপি ছিলাম।
আচ্ছা,
আর এইদিকে তো চলতেই সে দাদা যে আমার বাবা মা আমাকে প্রেশার দিয়ে যাচ্ছে, যৌতুকের প্রেশার, তোমার শাশুড়ি এইটা নিয়ে আসে না, তোমার শ্বশুর এইটা নিয়ে আসে না, বেড়াইতে আসে, এইটা করে খালি হাতে আসে, এটা আমি কানে নেই না দাদা। মানে যখন
জি বলেন।
আচ্ছা, এটা আমি কানে নেই না। তারপরে আমি বাবা হলাম ২০০৮ সালের ৩০শে নভেম্বর।
২০০৮ সালের ৩০শে নভেম্বর।
হ্যাঁ, এর ভিতরে একটা কথা আছে দাদা,
আমাকে গুরু বলতে হবে,
গুরু, সরি
জি
গুরু। এর ভিতরে একটা কথা হচ্ছে গুরু, যে ২০০৮ সালের ২৮ তারিখে ওনার পানি ভেঙে যায়, বাচ্চার যে ইয়েটা থাকে, প্লাসেন্টা থাকে, প্লাসেন্টার পানিটা ভেঙে যায়, মানে নষ্ট হয়ে যায়, বের হয়ে যায়, বাচ্চাটা শুকনো প্লাসেন্টার ভিতরে অবস্থান করতে থাকে।
আচ্ছা আচ্ছা,
ঠিক আছে,
মানে এগুলো তো আপনাদের ডাক্তারি ভাষা।
জি জি
জি, কারণ এগুলো আমাদের আসলে বোঝার কথা না, আপনাদের ডাক্তারি ভাষাগুলো।
আচ্ছা, তখন আমি সকালবেলা উঠে ও বাথরুমে গেছে, যাওয়ার পরে ওই ঘটনা ঘটার পরে আমার মা আমাকে ডেকে ঘুম থেকে ডেকে বলছে, বাবা এরকম বৃত্তান্ত, ববির তো এরকম পানি ভেঙে গেছে, এখন কি করি? আমি বললাম কিচ্ছু করার দরকার নেই, তোমাদের টেনশন নাই, আমার মামা কাছে ছিল, আমার মামাকে ডাক দিলাম, আমি একটা সিএনজি ডাক দিলাম, দিয়ে আমি ওকে নিয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ওকে নিয়ে যায় গাইনি ওয়ার্ডে ভর্তি করালাম, কারণ ওখানে আমার টিচার ছিলেন।
আচ্ছা আচ্ছা,
ওখানে সর্বক্ষণ আমার টিচার, মানে মেডিকেল কলেজের টিচাররা আমাদেরকে দেখাশোনা করতেন, পড়াইতেন, ওখানে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ওখানে ঠিকমতো কেয়ার হচ্ছিল না, আমি তখন ডাইরেক্টরের কাছে গেলাম।
আচ্ছা,
উনি ছিলেন আমার বাবার স্যার।
ওকে
স্যার, উনি ওনাকে বললাম, স্যার আমার ওয়াইফ আজকে দুদিন হলো আসছে, নর্মাল ডেলিভারি করাতেও পারছে না, মানে তাকে নিয়ে মানে ফালায় রাখছে, শুধু চ্যালাইন দিয়ে রাখছে, নার্সেরা কোনো কেয়ার নিচ্ছে না, কিছু করতে পারতেছে না, আপনি কি করবেন? তখনই সঙ্গে সঙ্গে উনি স্টেশনে ফোন দিলেন যে এই পেশেন্টের কি খবর। তখনই নার্সেরা দৌড়াদৌড়ি শুরু করলো, দৌড়াদৌড়ি শুরু করার পরে আমি দেখলাম যে না, এখানে থাকলে আমার মা এবং মেয়ে বাচ্চা মেয়ে হবে, এটা আমি আগে আলট্রাসাউন্ড করে আমি জানতে পেরেছিলাম। ঠিক আছে, আমি তাকে নিয়ে বললাম যে না, আমি এখানে রাখব না, আমি একে নিয়ে বাড়ি চলে যাব। তখন দুপুর সকাল ১০টা বাজে, দশটার সময় আমি ওকে নিয়ে রিলিজ নিয়ে আমি বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার পরে আমার সঙ্গে একজন কনসালটেন্টের পরিচয় ছিল, আমি বগুড়া দুপচাচিয়াতে আমার চেম্বার ছিল, ওখানে একজন কনসালটেন্ট মহিলা গাইনি ওয়ার্ডের কনসালটেন্টের সঙ্গে আমার পরিচয় ছিল। উনি বগুড়া পপুলারে বসতেন, নামটা বলব
দরকার নেই,
দরকার নেই। ওনার সঙ্গে আমার কথা হলো যে ম্যাডাম আমার ওয়াইফের তো এই ঘটনা, এখন আমি কি করব। বলতেছে যে তুমি এখন আসতে পারবা না বিকালে। আমি বললাম যে ম্যাডাম এখন তো খুব অসুস্থ, গোসল টোসল করে খাওয়া দাওয়া করে আমি নিয়ে যাই। আমি গোসল টোসল করে খাওয়া দাওয়া করে ওকে নিয়ে গেলাম, নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ও ম্যাডাম বলল যে আলট্রাসাউন্ড করতে হবে, আলট্রাসাউন্ড করলাম। করানোর পরে ম্যাডাম বলতেছে যে এক ঘন্টার মধ্যে তুমি একটা হাসপাতাল বাদে যে কোনো হাসপাতালে তুমি ভর্তি করাবা, আমি সিজার করব, না হলে যদি তুমি এক ঘন্টার ভিতরে তুমি ব্যবস্থা না করতে পারো, হয় মেয়েকে না হলে মাকে,
যে কোনো একজনকে
বাঁচাতে পারবা। আমার তো মাথা ঘুরে গেল, আমি কি করব, কোথায় যাব।
তার মানে প্রচন্ড ক্রিটিক্যাল সিচুয়েশন হয়ে
যায়, সিচুয়েশন। এর মাঝে ওর মাকে খবর দিয়েছি,
আচ্ছা,
আর মা চলে আসছে, চলে আসছে, আমার মা আছে, আমি আমার মা আর ওর মা তিনজন, ওর মা ওখানে বসে আছে, আমার যে টিচার তার একটা ক্লিনিক আছে, আমি তার কাছে গেলাম যে তিনি আমার আঙ্কেল হয়।
আচ্ছা
আঙ্কেল, স্যার বলে বললাম, স্যার আমি কি করব এই মুহূর্তে। বলে যে আমার ক্লিনিকে নিয়ে যাও, ওখানে ম্যাডাম সিজার করবে। আমি তখন বললাম যে অ্যামাউন্ট কেমন লাগতে পারে। বলতেছে যে 10,000 এর উপরে। তখন আমার কাছে অত টাকা নাই, আমি কি করব। তারপরে আমার আরেকটা কাকা আসছিল, তিনি তারও একটা ক্লিনিক ছিলেন, তাকে ফোন দিলাম, তিনিও আমার টিচার ছিলেন ফিজিওলজির, তাকে ফোন দিলাম। তিনি সঙ্গে সঙ্গে বললেন যে তুমি আমার ক্লিনিকে নিয়ে যাও, আমি দেখতেছি, তোমার টাকা পয়সার চিন্তা করতে হবে না, তুমি আমার ক্লিনিকে নিয়ে যাও, আমি দেখতেছি। আমি সঙ্গে সঙ্গে তার ক্লিনিকে নিয়ে যাই, ভর্তি অ্যাডমিট করালাম। অ্যাডমিট করানোর পরে যে মেডিসিনগুলো দরকার হাসপাতাল থেকে দেওয়া হলো, আর ওই সময় আমার পকেটে কোনো টাকা ছিল না দাদা, মাত্র 1,500 টাকা ছিল। আমি বগুড়া ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট সমিতির সদস্য ছিলাম। ওই সময় ম্যাডামকে খবর দিলাম, ম্যাডাম আপনি আসেন, আমি ক্লিনিক ঠিক করেছি, আপনি আসেন। আর ওই সময়ে ওই ওখান থেকে সবকিছু দেওয়া হলো, আর আমি বাদ বাকি যেগুলো সিজারের জন্য যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো আমি নিতে গেলাম মার্কেটে, যাই আমার টাকা শর্ট পড়ল। বলল যে তোর এত ভয় কেন, তুই নিয়ে যা, 15 দিন পরে টাকা দেশ। সে আমার বড় ভাই, আমাকে তুই করে বলে যে তুই 15 দিন পরে টাকা দেশ। আমি নিয়ে আসতে জিনিসপত্র নিয়ে এসে দেখি,
একটু দ্রুত বলতে হবে,
নিয়ে এসে ইয়ে করার পরে দেখি যে আমার বাচ্চা হয়ে গেছে, আমার বাচ্চা আমার কোলে দিল, আমি শুকুর আলহামদুলিল্লাহ। ওই দিন গেল, পরের দিন আমি ডাক্তার আসলো, ডাক্তার আসার পরে ডাক্তার বলতেছে যে দুধ খাইতে দিছে, গরুর দুধ, গরুর দুধ তো ডাক্তার নিষেধ করছেন। আমি ওনার ওষুধ নিতে গেছি, ওষুধ তো আমাকে ফ্রি দিবে কোম্পানি, আমি ওষুধ নিতে গেছি চেম্বারে। এর মাঝে ওর মাকে, ওর মা ছিল ওর কাছে, তখন আমি বললাম, আমাকে ফোন দিয়ে বলল যে ডাক্তার তো দুধ খেতে নিষেধ করছে, ইয়ে করো, দুধ লাগবে। আমি বললাম তোর মাকে 500 টাকা দিয়ে দুধটা নিয়ে আসাও, আমি এসে ব্যাংক থেকে তুলেই দিয়ে দেব, ঠিক আছে। এভাবে সে বলল যে আমার মা কোনো টাকা পয়সা নিয়ে আসে নাই। আচ্ছা নিয়ে আসেনি, ঠিক আছে। আমি ওই দিন সারা দিন রাত বিকাল পর্যন্ত না খাই থাকলো, বাচ্চা মা চলে গেল। যাওয়ার পরে আমি এসে দুধ টুট সব কিনে দিলাম।
কিন্তু বাচ্চা জন্মাবার সাথে সাথে কি বাইরের দুধ দেয়? কারণ আমরা তো জানি, যতটুকু আমরা শুনেছি,
বুকের দুধ পাচ্ছিল না।
আচ্ছা, সেই বিষয়টাকে বলতে হবে।
হ্যাঁ, বুকের দুধ পাচ্ছিল না, ঠিক আছে। ওই তখন আমি এসে দুধ টুট সব
ব্যবস্থা করলাম,
সবকিছুই করলাম। অনুষ্ঠানাদি পার করলাম, যাবতীয় যে অনুষ্ঠানের খরচ, ও জন্ম পেটে আসা থেকে প্রায় 1.5 লক্ষ টাকা খরচ আমি করলাম। শুধু ম্যাডাম আমার কাছ থেকে 1,500 টাকা নিল সিজারের।
আচ্ছা।
আর যাবতীয় ঔষধ আমাকে কোম্পানি সাপ্লাই দিল। ঠিক আছে। দেওয়ার পরে সে মায়ের বাড়িতে গেল, যাওয়ার পরে সে গন্ডগোল শুরু করল।
কেন গন্ডগোল?
গন্ডগোল ওই যে আমার বাবা যৌতুক চাইছে, আমার মা একটু রং বিহেভ করছে, সে আর আসবে না।
আচ্ছা।
আসলো না, না আসার পরে সে আমার সঙ্গে,
মানে বাচ্চা হবার পরে আপনার তো কন্যা সন্তান হয়,
হ্যাঁ,
কন্যা সন্তানকে নিয়ে সে তার বাবার বাড়িতে যায়।
বাবার
বাড়িতে যাওয়ার পরে আপনার সাথে ঝগড়া শুরু?
ঝগড়া শুরু।
ঝগড়া এতদিন হয়নি?
হয়নি।
আচ্ছা।
তারপরে সে ঝগড়া শুরু করার পরে সে আমাকে বলে কি যে আমি আর মানে সংসার করব না, মানে সংসার করব না, আসবে না, বগুড়াতে আসবে না, তুমি ভিন্ন হলে হও আর আমার এখানে এসে চাকরি করলে করো, নাহলে আমি যাব না।
আচ্ছা, আমাকে একটু পরিষ্কার হতে দিন, আপনি যেভাবে বলছেন বিষয়টা আমার কাছে খুব আবোল তাবোল লাগছে।
আচ্ছা।
তার কারণ হচ্ছে যে আপনাদের 2004 সাল থেকে সম্পর্ক, 2003 সাল থেকে,
জি
2007 সালে এসে আপনারা চিন্তা করলেন ওই বিয়ে শাদীর পরে যে আপনারা বাচ্চা নেবেন, এবং 2008 সালে আপনারা বাবা মা হলেন, এবং এই এতদিন কিন্তু শুরু থেকে আপনার বাবা এবং মায়ের একটি প্রবণতা ছিল যৌতুকের উপরে, এবং বারবার আপনাদেরকে বলছিল যেটা আপনি কানে নেননি, এবং আপনি নিজে স্বীকার করেছেন যে আপনার এবং আপনার স্ত্রীর মাঝখানে কোন ধরনের কোন অশান্তি সৃষ্টি হয়নি। যাহা মাত্র সন্তান আসলো, সন্তানকে নিয়ে বাবার বাড়িতে যাওয়ার পরই কেন আপনার স্ত্রী অশান্তি শুরু করলো এবং আপনাকে বলছে যে আমি থাকবো না, সংসার করবো না, ছেড়ে দাও?
ওই যে আমার মা একটু কথা বলতো,
সেটা তো অনেক আগে থেকেই বলছিল, সেটা এতদিন পরে এসে কেন? মানে
মানে সে সহ্য করতে পারেনি আর।
তার মানে কি আপনার মা ক্রমাগতই বলছিল?
হ্যাঁ।
এবং সন্তান হবার পর আপনার মার ওই যৌতুকের নেশাটা যায়নি?
না, আমার বাবারও যায় নাই।
আচ্ছা, মানে ঘরে সন্তান চলে এসছে কিন্তু তাদের ইচ্ছার আর কোনো পরিবর্তন হয়নি, যৌতুক চাই,
যৌতুক চাই। ঠিক আছে। এই অবস্থায় আমি কি করলাম, একটা পারিবারিক মামলা করলাম।
আচ্ছা।
আমি পারিবারিক একটা মামলা করলাম, যে পারিবারিক ভাবে একটা আমার বগুড়া কোর্টে একটা মামলা করলাম। এই মামলাটা দেখে সে রাজশাহী কোর্টে নারী নির্যাতনের একটা মামলা করল।
আপনার স্ত্রী?
হ্যাঁ, আমার নামে, আমার নামে, আমার বোনের
নামে। ভালোবাসা আস্তে আস্তে মামলাতে চলে গেল?
মামলাতে চলে গেল।
আচ্ছা।
মানে আমার নামে, আমার বোনের নামে এবং আমার বাবার নামে, চারজনের নামে মামলা করলো। আমার নামে, আমাদের নামে ওয়ারেন্ট বের হয়ে গেল। তখন আমরা কি করলাম, আমরা বগুড়া থেকে উকিল নিয়ে যাই, সব মানে টাকা পয়সা দিয়ে, মানে টাকা পয়সা দেওয়ার আগে ওকে বললাম যে আমি তোমার দুটা ওর পা, ওর খালার সঙ্গে ছিল যে আমার বাচ্চার মুখের দিকে থেকে আমি তোমার দুটা পায়ে পড়লাম, পা চিপে ধরেছিলাম, চিপে ধরে বললাম যে আমার বাচ্চার মুখের দিকে থেকে আমাকে 6টা মাস সময় দাও, 6টা মাস পরে তুমি, তোমাদের কাছে আমি আসব না, আমি এস্টাবলিশড হয়ে তোমাদের কাছে আমি আসব, আমার বাবা মার প্রয়োজন নাই, কারণ আমার বাবা মা অনেক বড়, তারা চলতে পারবে, আমি এটা পরে বুঝাইতে পারবো আমার বাবা মাকে, আমি চলতে পারবো। ঠিক আছে। এভাবে চলল, কিন্তু না, সে কোনো কথা, তার খালার কথা শুনে সে ডিভোর্স নিল।
এরা ডিভোর্স নিল বলতো, আপনাদের ডিভোর্স হয়ে গেল?
হ্যাঁ।
মানে একটু একটু ধীরে ধীরে যান, আপনি যেভাবে বলছেন মানে বিষয়গুলো তো খুব মুহূর্তের ভিতর ঘটে যাচ্ছে। আপনাদের বাচ্চা হলো, বাচ্চা হবার পরে আপনার স্ত্রী আপনার সন্তানকে নিয়ে গেল তার বাবার বাড়িতে, যেখানে আপনার শ্বশুর শাশুড়ি, আপনার খালা শাশুড়ি, এদের একটি আয়োজন ছিল এবং একটি প্ররোচনার সৃষ্টি হল, এবং সেই সৃষ্টিতে আপনার স্ত্রীও গা ভাসালেন, এবং আপনার সাথে কি কখনো ব্যক্তিগত আলোচনা করেনি যে এই সিচুয়েশনে তোমার মা এগুলো বলছে?
একটাও বাকি রেখে গেছি যে আমার খালাতো ভাইয়ের সঙ্গে নাকি আমার স্ত্রীর অবৈধ সম্পর্ক আছে।
এটা কে বলছে?
এটা আমার মা তুলে ধরছে।
আচ্ছা। বাচ্চা হবার পরে?
বাচ্চা হবার পরে। ঠিক আছে। আর তখন আমি সবকিছু অ্যানালাইসিস করার পরে যখন আমি দেখলাম যে না, এগুলো সম্পূর্ণ মিথ্যা, তখন আমি সবকিছু নিয়ে আমার বাবা মাকে ছেড়ে কেসের অবস্থায় আমি তাদের বাসায় গেলাম।
আপনার স্ত্রীর বাসায়?
হ্যাঁ,
শ্বশুর শাশুড়ির বাসায়।
শ্বশুর শাশুড়ির বাসায়, যে আমার বাচ্চার দরকার, আমার স্ত্রীর দরকার, আমি স্ত্রী এবং বাচ্চাকে নিয়ে বাঁচতে পারবো, বাবা মাকে আমি পরে বুঝাইতে পারবো।
আচ্ছা, আপনি তো শুরুতে বলেছেন যে আপনার শ্বশুর শাশুড়ির পারিবারিক মানে অর্থনৈতিক অবস্থাটা অত উচ্চবিত্ত ছিল না, তো সেই ক্ষেত্রে আসলে তাদের অহংকারটা কিংবা তাদের মানে এই ধরনের একটি পদক্ষেপ যে তার মেয়েকে ডিভোর্স দেওয়াবে এবং দেওয়ার পর মেয়ে এবং মেয়ের মেয়ে বাড়িতে থাকবে, এই ধরনের সাহস তাদের হলো কিভাবে?
ওই যে
মানুষজনের কানপুরনে?
না না, মানুষজনের কানপুরনে না, সে যে চাকরি করে।
আপনার স্ত্রী চাকরি করছে ওই গরমটাতে? মানে যেহেতু আমার মেয়ে তো চাকরি করছে,
ওর বাবা সরকারি চাকরি করে।
আচ্ছা, কিন্তু পরিবার থেকে মানে এই যে ডিভোর্সের মধ্যে একটি বড় বিষয়, সবার আগে তো হাজবেন্ডের সাথে বসবে। আপনাদের কখনো কথা কাটাকাটি মারামারি ঝগড়াঝগড়ি হয়েছে
কিছু না?
তাহলে আপনাদের কেন কোনো মানে বৈঠক হলো না, দুজন স্বামী স্ত্রীর বৈঠক কেন হলো না?
কোনো বৈঠক নাই, আমি বাচ্চাকে সবকিছু ছেড়ে যখন গেলাম আমার বাচ্চাকে দেখতে, ওকে ওর কাছে যে আমি আমার বাবা মাকে চাই না, আমি তোমাকে চাই, তখন সে গেলাম সবকিছু নিয়ে। নিয়ে যাওয়ার পরে তার কাছে যাওয়ার পরে সে আমাকে গ্রহণ করলো, বাড়িতে নিয়ে গেল, গল্প কথাবার্তা হলো, বাচ্চাকে কোলে দিল, খাবার দিল। দেওয়ার পরে আমার তার চারটা বন্ধু, বাবার বন্ধু আসলো। আসার পরে তারা আমাকে নিয়ে যায় ডাইরেক্ট থানায় হ্যান্ড ওভার করলো।
আপনি কি আসামি?
আসামি, ওই যে কেসের আসামি,
নারী নির্যাতনের,
নারী নির্যাতনের কেসের আসামি, আমাকে নিয়ে যায় ডাইরেক্ট থানায় হ্যান্ড ওভার করলো। ওসি সাহেব বলল যে, ওসি সাহেবকে বলতেছে একে এখনই অ্যারেস্ট করে গাওদে ঢুকান, ঠিক আছে? আমি বললাম যে না, আপনি পারবেন না, কারণ আমার জামিন নামা আছে, সবকিছুই আছে, আপনি পারবেন না। তখন বলল বাবা এরা খারাপ, তুমি বাড়ি চলে যাও। আর আমি তো এই মুহূর্তে বাড়িতেও যেতে পারতেছিলাম না, তখন রাত 8টা। কষ্ট করে আমি বগুড়া পর্যন্ত পৌঁছি, পৌঁছার পরে আমি গেটের যখন নক করি, আমার মা তখন এক কথায় বলে, তোর শ্বশুর বাড়িতে তুই চলে যা, তোকে আমরা বাড়িতে ঢুকতে দিব না।
কেন আপনি শ্বশুর শাশুড়ির বাড়িতে উঠেছেন কিংবা পক্ষে?
মানে আমি গেছি কেন?
গেছে কেন? আচ্ছা, মানে তাদের কাছে ছেলের ডিভোর্স হয়ে যাক, সংসারে যে নতুন বংশ এসছে সেটাও না আসুক, কোনো সমস্যা নেই, আমার যৌতুক পেলেই হলো। মানে যত নাটকের জন্ম হলো সকল নাটকের মূল কেন্দ্রে ছিল হচ্ছে যৌতুক।
যৌতুক, আচ্ছা। তারপরে আমি কি হলো, ওই সবকিছু মীমাংসা হয়, 2010 সালের 10ই জানুয়ারি আমাদের ডিভোর্স হয়ে গেল। তখন আমি সুসাইড করার চিন্তা ভাবনা নিলাম
আবার
আবার, এবং সুসাইড করার জোর পরে,
সুসাইড করার পরে
না, না, চেষ্টা করার পরে আমাকে ধরে আমার বাবা মা প্রচুর মারে দেয়। গুরু, এই যে আমার শরীরে দাগ আছে,
মারে মানে আপনার বয়স তো তখন বেশ
23-25-26। আমার মামারা প্লাস আমার বাবা মা ধরে আমাকে বেঁধে রেখে, দড়িতে বেঁধে রেখে প্রচন্ড মারে। এই যে আমার শরীরে দাগ আছে দড়ির, ঠিক আছে গুরু? তখন আমি চিন্তা করলাম যে আমার জীবনে যাই হয়েছে হোক, আর ডিভোর্সের আগে আমি চেম্বার দিয়েছিলাম, ওর টেনশনে আমি এই যে কারেন্ট শট খাই, ওকে রিকোয়েস্ট করার পরে আমি কারেন্ট শট খাওয়ার পরে আমার পাটা নষ্ট হয়ে যায় এবং আমি চলাফেরা করতে পারি না। এরপর আমি চিন্তা ভাবনা করলাম যে এদেরকে সজু মানে সোজা করতে গেলে এমন একটা মেয়ের প্রয়োজন যা মানে এদেরকে মানে যৌতুক জট নিয়ে এদের বিয়ে করে এদেরকে সোজা করতে হবে। এভাবে আমি একটা মেয়ে খুঁজি, খুঁজতে খুঁজতে একটা মেয়েকে পাই, পাওয়ার পরে তাকে আমি বিয়ে করি এবং সে ডিমান্ড হিসেবে।
আপনার জীবনে বিয়ের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
হ্যাঁ,
মানে আপনি বিয়ে ছাড়া থাকতেই পারছেন না?
না না না, বিয়ে ছাড়া থাকতে পারতেছি না তা না, আমার বাবা মাকে বুঝাইতে হচ্ছে।
তার জন্য নিজের জীবনকে কেন বারবার নষ্ট করছেন কিংবা নিজের জীবনে কেন বারবার ঝামেলা টেনে আনছেন? আপনি প্রথমে অল্প বয়সে একবার বিয়ে করতে,
আমি বলি গুরু, আমি বলি এই কারণ
আমি একটু বলি, আমাকে একটু বলতে দিন। তার বিষয়টি হচ্ছে এই প্রোগ্রামটি লক্ষ কোটি মানুষ শুনছে, আপনি একজন পেশা চিকিৎসক মানুষ, তো আপনার কথা শুনে কিন্তু অনেকে বলতে পারে যে একজন ডাক্তার মানুষ এইভাবে কিভাবে ভারসাম্যহীনের মতো বারবার কথা বলছে, বিয়ে ছাড়াও তো জীবনে চলা যায়।
হ্যাঁ, চলা যায়। আমি
এবং যেখানে আপনার জীবনে দুটা দুর্ঘটনা ঘটে গেছে, তারপরও কেন আপনি বারবার এই বিয়ে বিয়ে বিয়ে
বিয়ে করছি? কেন করছি? যে আমি আমার কাছে থেকে মোবাইলে মোবাইল কেড়ে নিল, আমি কোথাও গেলে বলে যে ওইখানে যাস, মানে ওই মেয়ের কাছে যাস, ওই মেয়ের বাড়িতে যাস, বাড়ি থেকে বের হতে দেয় না, মানে খাবার।
আপনি তো একজন মানে সব দিক থেকে সাবালক।
হ্যাঁ,
বাবা মা যখন এই ধরনের কথাবার্তাগুলো বলছিল, যৌতুক নিয়ে যখন কথা বলছিল, তখন আপনি কেন আপনার কণ্ঠটাকে মানে তুলতে পারলেন না যে তোমরা যে যৌতুক যৌতুক করছো এই সময়ে এসে, এবং আপনার বাবা তো সরকারি চাকরি করতেন, তো ডেফিনেটলি উনি একজন সুশিক্ষিত মানুষ, তো শিক্ষার পরিচয়টা কোথায় গেল?
আমার ফ্যামিলিটা হচ্ছে মেয়ে ভক্ত ফ্যামিলি।
মেয়ে ভক্ত ফ্যামিলি বলতে
মেয়েরা যেটা বলবে সেটাই,
মানে আপনার মায়েদের ক্ষমতা?
না না, মায়েদের ক্ষমতা না, বোনেদের ক্ষমতা।
আর আপনার বোনদের ক্ষমতা বেশি?
হ্যাঁ, বোনেরা যেটা বলবে, আমার দাদার মেয়েরা যেটা বলছে আমার দাদা সেটা শুনছে, আমার বোনেরা যেটা এখনো বলে সেটা আমার মা বাবা মৃত্যুর আগ পর্যন্ত শুনে।
নারী প্রাধান্য পরিবার?
নারী প্রাধান্য।
নারী প্রাধান্য পরিবারে তো ভালো কিছু হওয়া প্রয়োজন, কারণ নারীরা তো নারীদের কষ্টটা ভালো বোঝে সেখানে আসলে।
না, আমার ফ্যামিলিটা বোঝে না, আমার ফ্যামিলিটা বোঝে না। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে এখানে আমাকে যদি বের হতে হয় তাহলে
আমাকে শক্ত একটি চরিত্রকে আনতে হবে,
আনতে হবে। তখন আমি
যে প্রতিবাদ করতে পারবে, আপনি তো পারছিলেন না,
প্রতিবাদ করতে পারবে। তখন আমি ওই বিয়েটা করি 2010 সালের মার্চের দিকে নিয়ে আসলাম বিয়ে করে।
এটা কি নিজের ইচ্ছায় না বাবা মার ইচ্ছায়?
ওদের ইচ্ছায়,
বাবা মার ইচ্ছায়।
হ্যাঁ,
পছন্দ কে করেছিল, বাবা মা না আপনি?
ওনারা সবাই মিলেই।
আচ্ছা, আপনি যা বিয়ে করার জন্য বিয়ে করে চলে এসেছেন?
হ্যাঁ, বিয়ে করে মেয়েকে নিয়ে চলে আসছি। এরপরে
এবার যৌতুক পেয়েছিলেন?
হ্যাঁ, এবার যৌতুক দিয়েছে, গহনা দিয়েছে, মোটর সাইকেল দিয়েছে।
আপনার বাবা মা যায় খুশি?
হ্যাঁ, খুব খুশি।
মোটর সাইকেল চালিয়ে ছেলে আসবে ঘরে?
হ্যাঁ, খুব খুশি। এভাবে চলতে 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 আমার আরেকটা বাচ্চা হয়।
আচ্ছা,
এই বাচ্চাটা আমি নিব না, এই বাচ্চা নিয়েও গন্ডগোল হয়, কারণ আমার একটা বাচ্চা আছে, তাকে মানুষ করতে হবে, আমি নিব না, কিন্তু সে এই বাচ্চাটা নিবে, এটা নিয়েও গন্ডগোল হয়। আচ্ছা, সেটাও আমি মেনে নিলাম। মেনে নিয়ে তারপরে 2015 সালে আরেকটা বাচ্চা আমার ওয়াইফ নিবে, আমি দুইটা বাচ্চারই খরচ
বহন করতে পারছি না,
বহন করতে পারতেছি না, আমি তৃতীয় বাচ্চার খরচ বহন করব কিভাবে, এই নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি হইতে হইতে সে তার বাবাকে ডাক দেয়।
আচ্ছা,
বাবা এবং ভাইকে ডাক দেয়। বাবা ভাইকে ডাক দিলে তারা এসে আমাকে এবং আমার বাবাকে হিট করে, মারে।
মানে আপনার শ্বশুর এবং আপনার কি শালা না সুমিন্দি?
সুমিন্দি।
সুমিন্দি এসে আপনাকে এবং আপনার বাবাকে মারে?
মারে, এমন মারে যে একটা ঘুষি মেরে আমার বাবার নাক দিয়ে রক্ত করে ফেলে, কারণ তাদের একটু পাওয়ার ছিল।
যৌতুকের নেশা কেমন এবার আপনার বাবা তো বুঝতে পেরেছে?
এবার বুঝতে পেরেছে, ঠিক আছে। তখন মানে ওই মেয়ের উপর দেওয়ার কোনো কথা বলতে পারে না, একটা কথা বললেই দশটা কথা শোনায় দেয়। আমি চুপ করে থাকি, কেন যে
না, কিন্তু আপনার বাবা মানে যাই হোক, গায়ে হাত তোলা, মুরব্বীর গায়ে হাত তোলা, এটা তো মানে কোনো জায়গার কোনো ভদ্রতার ছাপ না। তো ওই মুহূর্তে আপনি কোনো কিছু বলেন না আপনার স্ত্রীকে? যত যাই হোক, আপনার বাবা মার সাথে ঝগড়া?
ও তো আমার বাড়ি থেকে আরেক বার আমার খালার বাড়িতে যায়, লুকায় আছে। আমি ওকে ওর সঙ্গে কথা বলবো এটার সুযোগ নাই, ওরা এসে ডাইরেক্ট আমাদের উপর হিট করে।
এবং গ্যাঞ্জামটা কি ছিল? এই শুধুমাত্র বাচ্চা কেন্দ্র, মানে আপনার স্ত্রী বাচ্চা চায়, আপনি চান না?
না, এটা নেই। এই নিয়ে চলল, আমি এখন বাড়ি থেকে বের হয়ে আসলাম। এসে 12 সাল থেকে আমি তো ঢাকায় জব করি, বাইরে বাইরে জব করি, অসংখ্য ওই প্রথম বাচ্চা হওয়ার পর থেকে গন্ডগোল, জব করি। দ্বিতীয় বাচ্চা হওয়ার পর থেকে ওর সঙ্গে আমার সম্পর্ক আরো খারাপ হয়, আমি জব করতে থাকি। 2016-17 আমার বাবা অসুস্থ হয়ে পড়ে, তার দুটা কিডনি ড্যামেজ হয়ে যায়। তিনি একজন ফ্রিডম ফাইটার, তার হার্টের সমস্যা হয়, ডায়াবেটিস, তাকে নিয়ে আমাকে দৌড়াদৌড়ি করতে হতো। এবং সেটা আমার বোনের বাসায়, আমার বোনের বিয়ে হয়েছে এখানে, সে এখানে থাকত, তার ট্রিটমেন্ট করত, আর আমি জব করতাম নারায়ণগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়াতে।
আচ্ছা,
ঠিক আছে। তারপরে ধীরে ধীরে দেখলাম 2017 এসে ওর সঙ্গে আরো গ্যাপ হয়ে গেল।
আপনার স্ত্রী তখন আপনার কাছে থাকেন না?
না,
মানে এই স্ত্রীও আপনার কপালে জুটছে না?
মানে আমি থাকি না, আমার ওকে ভালোই লাগে না, মানে
মানে কেন ভালো লাগে না কেন?
সে আমাকে হিট করলো।
আচ্ছা বুঝতে পেরেছি। ওইটার পর থেকে আপনাদের সংসার চলতে কিন্তু একসাথে থাকতেন না?
না আমি বাইরে বাইরে থাকতাম।
ওকে,
আমার বাবাকে হিট করলো আমার।
এই যে আপনার স্ত্রী যে এত বড় একটি দুর্ঘটনা এবং একটি বাজে ঘটনার জন্ম দিল, আপনার স্ত্রী কি তাতে কোনো অনুতাপ ছিল, মানে সরি ফিল করা কিছু ছিল না?
না।
আচ্ছা,
তার তাদের কোনো অনুতাপ নাই।
আচ্ছা, এবং এই মেয়েকে তো আপনার বাবা মা পছন্দ করে নিয়ে আসে এবং যার যৌতুক চায় সেই যৌতুক পায়। আচ্ছা
ঠিক আছে, 2017 এসে আমার বাবার খুব প্রচন্ড অসুখ হল। 2000 আগস্টে এসে উনি স্ট্রোক করলেন, আগস্টের 2 তারিখে স্ট্রোক করলেন। স্ট্রোক করার পরে তাকে ইব্রাহিম কার্ডিয়াকে নেওয়া হলো, সেখান থেকে সমৃদ্ধাতে নেওয়া হলো, তারপরে হৃদরোগে নেওয়া হলো। নেওয়া হওয়ার পরে ফার্স্ট টাইম স্ট্রোক করার পরে তাকে সুস্থ করে বগুড়ায় নিয়ে গেলাম। তারপরে গত 4 বার চেক আপ করাইলাম ঢাকায় নিয়ে এসে। প্রতি মাসে আমাকে চেক আপ করাইতে হতো, আমি চাকরি ছেড়ে দিলাম। চাকরি ছেড়ে দিয়ে বাবার পিছনে সময় দিতে
লাগলাম। আর আপনার স্ত্রী
আছে?
কোথায় আছে?
বাড়িতে।
আপনাদের বাড়িতে?
হ্যাঁ, এখন সম্পর্কটা একটু ভালো করে নিতে হচ্ছে, কারণ আমার বাবাকে দেখাশোনা করতে হয়, আমার মা সার্ভিস করে, বাড়িতে একা, আমি যদি খারাপ ব্যবহার করি।
আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের জন্য আরো বড় ঝামেলা সৃষ্টি হতে পারে।
ঝামেলা না,
এবং দেখাশোনার কেউ নেই?
কেউ নেই। আমার বাবা পড়ে যাচ্ছে,
মানে ওই সময়টা আপনাকে বাধ্য করে আপনাকে নরম হতে।
নরম হতে আমি নরম হয়ে গেলাম। 2000 এই যে মনে করেন তাকে নিয়ে আবার চলে আসলাম, সেপ্টেম্বরে ডাক্তার দেখাইলাম, অক্টোবরে ডাক্তার দেখাইলাম, নভেম্বরে ডাক্তার দেখাইলাম, ডিসেম্বরের 14 তারিখে নিয়ে ঢাকায় আসলাম। আমার বাবা রিটায়ারমেন্টে চলে গেছিল, তার কিছু ঝামেলা ছিল, আছে এখনো, সেগুলো নিয়ে আমি ঢাকায় আসছি। উনি 14 তারিখে নিয়ে ঢাকায় আসলাম, আর ওনাকে কোনো ঝাঁকি লাগানো যাইত না, সবসময় স্ক্যানিয়া অথবা হুন্দাই গাড়িতে নিয়ে আসতে হইত।
আচ্ছা আচ্ছা,
ঠিক আছে, এসি গাড়িতে নিয়ে আসতে হইত। নিয়ে আসলাম, নিয়ে আসার পরে গত 24 ডিসেম্বর আমার বাবা এই পৃথিবী থেকে চলে যান। স্ট্রোক করেন, ফার্স্ট স্ট্রোক করেন 13 তারিখে, 14 তারিখে সেকেন্ড স্ট্রোক, 23 তারিখে থার্ড স্ট্রোক, এবং 24 তারিখে সকাল 10:30 আমার বাবা,
জি বলুন,
24 তারিখে সকাল 10:30 আমার বাবা ইন্তেকাল করেন। ওই দিন আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল যে বগুড়াতে যেয়ে আমি অফিসিয়াল কিছু কাজ করব, কিন্তু টিকিট কাটাও ছিল, সবকিছুই ছিল, কিন্তু আমি নিয়ে যেতে পারি নাই, তার লাশ নিয়ে গেছি। দাদা, আপনার যদি কিছু বলার থাকে। এখন আমি একা, আমার সঙ্গে
একা, মানে
মানে একা মানে এখন আমার পাশে দাঁড়ানোর মতন।
আপনার স্ত্রী কোথায়?
স্ত্রীটা মূর্খ,
মানে বলতে
ক্লাস 10-9 পর্যন্ত পড়াশোনা করছে, ঠিক আছে।
আপনার মানে আমরা দোয়া করি যে আপনার পিতা বেহেস্ত নসিব দান করুক, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা থেকে বেহেস্ত নসিব দান করুক। কিন্তু আপনি যেটা বলছেন যে আপনার পিতার এই দুর্ঘটনার পরে আপনি বাড়িতে চলে আসেন, তখন আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী থাকার পরও কেন আপনি একা?
এখন একা মানে আমাকে সব কাজ করতে হয়, মানে এই যে আজকে সরকারের কাছে আসছি,
সেটা অন্য বিষয়। মানে একা বলতে আমি যেটা, আমাদের অনুষ্ঠানটা তো ভালোবাসা অনুষ্ঠান, আপনারা এবং আপনার স্ত্রীর মাঝখানে সম্পর্কটা কি হলো তারপরে?
তারপরে এখন মোটামুটি ভালো। এখন বাবা মারা যাওয়ার পরে সে এই সংসারটাকে দখল করে নিয়েছে, আমার কোনো ফ্যামিলির আত্মীয় স্বজনকে আসতে দিবে না।
দখল করে নিয়েছে, এটা কি জমি যে দখল করে নিলাম, মানে ওরকমই হয়ে গেছে?
হয়ে গেছে, মানে আসলে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, আমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, আমার আত্মীয় স্বজনকে আসতে দিবে না, মানে কোনো কিছু করতে দিবে না। সে একা থাকবে আমার মাকে নিয়ে, মাকে নিয়ে মানে সে একা সবকিছু ভোগ করবে। এই জন্য দাদা, আমার বাবা সবকিছু সম্পদ যা ছিল আমার বোনের নামে লিখে দিয়ে গেছেন।
আপনার নামে কিছু নেই?
আমার নামে কিছু নেই।
মানে আপনাদের সকল সহ সম্পত্তির মালিক হচ্ছে আপনার বোন?
বোন।
আপনার কয় বোন? দুই বোন।
এক বোন।
এক বোন, মানে আপনার বোনের এখন সকল সম্পত্তির মালিক?
জি।
আপনার নামে কিছু দিয়ে যায়নি?
না,
কারণ আপনাকে দিল আপনার স্ত্রী নিয়ে নেবে এই ধরনের কোন শঙ্কা আছে?
মারধর করে আমাকে সবকিছু নিয়ে নিবে এই শঙ্কাতেই সবকিছু নিয়ে দিয়ে দিয়েছে।
আপনার স্ত্রী
বাবা মা ওই যে ঘটনাটা ঘটার পরে ওনারা মনে করছে যে আমি আমার মা মারা যাওয়ার পরে হয়তো মারধর করে সবকিছু তার নামে বা তার সন্তানদের নামে লিখে নিবে, কিন্তু পূর্বের যে সন্তানটা আছে তাকে কিছুই দিবে না।
আপনার এখনকার যে সন্তানরা, দুটো সন্তান,
জি,
আপনি তাদেরকে কতটা ভালোবাসেন?
আমি তাদেরকে খুব ভালোবাসি।
আর আগের পক্ষের মানে আপনার ববি মেয়ে সন্তান যে আপনার ছিল, তার সাথে কি আপনার কোনো যোগাযোগ, কোনো দেখা, কোনো কিছু?
দাদা বলতে গেলে আমি বলি এখন সবচেয়ে বড় কষ্টের কথা, আমি তাকে তার ফোন কিনে দিয়েছি যোগাযোগ করার জন্য।
উনি কি বিয়ে করেছেন?
আমি?
না না, আপনি তো বিয়ে করেছেন।
ও, উনি?
হ্যাঁ, মানে ববি কি বিয়ে করেছে?
আমি আমি কোনো নিউজ পাই না যে ও বিয়ে আদৌ করেছে না করে নাই, ঠিক আছে, এটা আমি কোনো হদিস পাই না। আর যে স্কুলে ভর্তি করাইছে আমি সেই স্কুলে খবর নিয়েছি যে সেই স্কুলে ভর্তি করাই নাই, বুঝছেন। আমার কাছ থেকে ভোটার আইডি কার্ড নিয়েছে, আমি তার নামে চারটা ডিপিএস করে দিয়েছি মেয়ের নামে, যে চারটা ডিপিএস এ
আপনি চালান?
আমি চালাই
এখনো।
এখনো?
এবং সেই টাকাটা আপনার স্ত্রী মানে আপনার আগের স্ত্রী এখনো নাই?
না, টাকা নিতে পারবে না।
মানে আপনি জমা দিচ্ছেন তো?
আমি জমা দিয়ে যাচ্ছি ব্যাংকে।
হ্যাঁ,
আমার সন্তান 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত নিতে পারবে না।
আচ্ছা, তারপর আপনার সন্তানের নামে যেটা?
হ্যাঁ।
আচ্ছা, মানে আপনার সন্তানের ভবিষ্যতের জন্য আপনি চারটি ডিপিএস করে রেখেছেন?
জি।
আচ্ছা, আর বর্তমান যে স্ত্রী তার নামটা?
তার নাম হচ্ছে হাবিবা আক্তার লিপি।
লিপি? লিপির সাথে তাহলে আপনার এখন সম্পর্ক শুধুমাত্র একই ঘরে থাকছেন?
জি।
এতটুকু? একই ছাদের নিচে থাকছেন কিন্তু কেউ কারো না?
না, মানে সে আমাকে মানে আমি কোথাও গেলে, আমার চেম্বারে গেলে বা আমি সারাদিন কোথায় আছি কি অবস্থায় আছি কোনো খোঁজ খবর।
এই যে আপনি ঢাকায় এসেছেন বগুড়া থেকে, আপনাকে ফোন দিয়েছে?
না, ফোন দেয় না।
আপনি খেয়েছেন কিনা, কোথায় আছেন কিনা, কেন আসছেন?
না, সে আসছি ওই বুনে বাসায় পৌঁছিছে কিনা এতটুকু। আমি বগুড়া থাকলে সে সারাদিনে ফোন দিবে না, যখন ওর ফোনের মোবাইলে ব্যালেন্স শেষ হবে তখন ফোন দিয়ে বলবে আমার মোবাইলে ব্যালেন্স শেষ, তুমি ব্যালেন্স উঠায় দাও।
মানে প্রয়োজনে জাস্ট ফোনটা দেয়া হয় যে আমার এখন টাকা লাগবে কিংবা মোবাইল রিচার্জ লাগবে, যেটাই লাগবে সে কারণে আপনার সাথে যোগাযোগ করা।
যখন টাকার প্রয়োজন
তখন আপনি,
তখন আমি, আর যখন নেওয়া শেষ আমার কোন দরকার নেই।
এর সমাপ্তিটা কোথায়? এভাবে কি জীবন যাবে? সমাপ্তিটা কোথায়?
এর সমাপ্তিটা আমার মৃত্যু।
কি পেলেন জীবনে?
কিছুই পেলাম নাই, যে এখন বাবাকে হারাইছি এই টেনশনে এখন যতদিন বেঁচে থাকি, মা যদি বেঁচে থাকেন হবে, এই যে এই অবস্থায় চলছি, এই অবস্থায় চলতে চলতে যে কদিন বেঁচে থাকি।
মানে আপনার জীবন তো একটা খিচুড়ি হয়ে গেছে পুরোপুরি।
খিচুড়ি না, শুধু খিচুড়ি না, খিচুড়ির চেয়েও যদি বলেন যে আরো নিম্ন স্তরে, সেটা হয়ে গেছে।
কারণ আপনি একজন শিক্ষিত মানুষ, একজন ডাক্তার মানুষ, তার জীবনটা অত বিশৃঙ্খলা ভাবে চলার কথা না। এবং আপনি আপনার পরিবার সম্পর্কে যতটুকু বর্ণনা আপনি দিয়েছেন, আপনার বাবা মা বোন পরিবারের আত্মীয় স্বজন যথেষ্ট শিক্ষিত এবং সুশিক্ষিত পরিবার, সেই পরিবারে যৌতুকের কারণে যে দুর্ঘটনাটা জন্ম নিল, প্রথম কারণ তো যৌতুক, আপনার বাবা মার যৌতুকের প্রতি প্রচন্ড নেশা, সেইটার কারণে আপনার ববির সাথে বিচ্ছেদ হল। যদি আপনার মা বাবা মানে ক্রমাগতভাবে ববিকে উত্তক্ত না করত, কথা না শোনাত, হয়তো আজকে এই ঘটনার জন্ম নিত না।
ঘটনার জন্ম নিত না, আজ আমি এখানে বসে
এই দুঃখের কথা বলতাম না,
দুঃখের কথা বলতাম না, আজ আমার নিজস্ব গাড়ি বাড়ি সবই থাকতো, আমি এস্টাবলিশড হয়ে থাকতাম।
সেটাই বলছি তো, আলটিমেটলি যেটা হলো যে যৌতুকের কারণে আপনি আপনার প্রথম স্ত্রীর সাথে সংসার করতে পারলেন না, তার পরবর্তীতে আবারও আপনি বিয়ে করলেন এবং সেখানে আপনার বাবা মার কিছুটা হলো ইচ্ছা পূরণ হয়েছে, মোটরসাইকেল ছিনে আমার পেয়েছে কিংবা টাকা পয়সা গহনা গাটি পেয়েছে, কিন্তু আলটিমেটলি মান সম্মান কোনো কিছু কিন্তু বাঁচিয়ে রাখতে পারিনি।
না, এখনো ভয় করে।
তো সর্বশেষে মানে আপনার এখন বয়স কত চলছে যদি আপনার বলতে?
34।
চৌত্রিশ বছর জীবন, চৌত্রিশ বছর জীবনে মোটামুটি কিন্তু মানুষ, মানে যদি আমি বলে থাকি যেটা বলেছিলাম যে ছেলেরা সাধারণত আঠাশ থেকে তিরিশে চিন্তা ভাবনা করে জীবনটাকে গোছানোর, এবং এই বয়সে কিন্তু সুন্দর একটি মানে জীবন সংসার থাকার কথা, এবং আপনি যেভাবে পড়াশোনা করেছেন আপনি বেড়ে উঠেছেন তাতে আপনার জীবনটা আরো চমৎকার হতে পারত, কিন্তু আর যে খিচুড়ির থেকেও মহা খিচুড়ি হয়ে গেছে আপনার জীবনটা, সেখানে কি আপনি মনে করে থাকেন না যে আপনার ভুল ত্রুটি ছিল জীবনে?
আমার ভুল ত্রুটি তো অবশ্যই আছে।
কি কি ছিল এক কথা যদি আমরা শ্রোতাদের উদ্দেশ্যে বোঝাতে চাই?
আমার ভুল ত্রুটি হচ্ছে যে আমি ফার্স্টে বুঝতে পারি নাই, বা আমার কথা শুনে আমি আমার ফার্স্ট ওয়াইফ,
না ফার্স্ট ওয়াইফ তো ছিল, কিন্তু আমি যেটা বলি আমার কাছে যেটা মনে হয়েছে, মানে গুরুর জায়গা থেকে যদি আমাকে বিশ্লেষণ করতে বলা হয়, আপনার জীবনের সবচেয়ে বড় ভুল যেটা ছিল যে বয়সে আসলে বিয়ে করার মতো সিদ্ধান্ত নেওয়া উচিত না, সেই বয়সে আপনি বিয়ে করার মতো অনেক গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, এবং যে সিদ্ধান্তটা নেওয়ার পেছনে অনেক কিছু হিসাব নিকাশ করতে হয়, এবং একটি মানে খুব যারা বেশি শিক্ষার জ্ঞান নেই তারা হয়তো এই ধরনের ভুল করতে পারে, কিন্তু আপনার যে পারিবারিক পরিচর্যা এবং আপনার বেড়ে ওঠার যে পরিচর্যা তাতে কিন্তু যে সিদ্ধান্ত আপনি নিয়েছেন সেটা নেওয়ার কথা ছিল না। তো এই যে আপনার অপ্রাপ্ত সময়ে, আমি বলবো না অপ্রাপ্ত বয়সে, অপ্রাপ্ত সময়ে যে বিয়ে করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রেমে ব্যর্থ হলেই আমাকে বিয়ে করতে হবে, কিংবা দুই একটা মেয়ে, একটা মেয়ের সাথে পরিচয় হলেই তাকে দ্রুত বিয়ে করে ফেলে, এই যে অপ্রাপ্ত সময়, অপ্রাপ্ত সিদ্ধান্তগুলো কি আপনার জীবনের এই পরিণতির জন্য দায়ী? না
না দাদা, ওই যে ওই মেয়েটা আমাকে, আমি অ্যাডিকশনে গিয়েছিলাম, ওই মেয়েটা আমাকে বিয়ে করার পরে আমি
ভালো ছিলেন,
মানে সম্পূর্ণ অ্যাডিকশন থেকে বের হয়ে চলে আসছি।
আচ্ছা,
আমি এখন মনে করেন যে অ্যাডিকশন মানে সম্পূর্ণ কিছু ত্যাগ করে মানে সব আমি ভুলে গেছিলাম।
আমি এমনও তো হতে পারত, আমার কথা হচ্ছে অ্যাডিকশনে যেতে হবে কেন, মানে প্রেমে ব্যর্থ হলেই কেন আমাকে নেশায় জড়াতে?
আসলে আমরা তো
আমাদের শিক্ষিত মানুষ, আপনি শিক্ষিত মানুষ এরকম কাজ কেন করতে?
এখন মানে একটা কথা কি দাদা, যে একটা মানুষকে আট বছর ভালোবাসলাম, সে আমাকে বিয়ে করল না, আপন খালাতো ভাইকে বিয়ে করল,
তাতে কি হয়েছে?
সেটা বড় কথা না, সে যদি অন্য মানুষকে বিয়ে করত আমার কষ্ট লাগতো না,
তাতে লাভ হলো কি? আজকে আমাকে, আমি একটা ক্যালকুলেশনে আসি, আপনি খুব কষ্ট নিয়ে বলছেন যে আমি যাকে আট বছর ধরে ভালোবাসলাম সে আরেকজনকে বিয়ে করলো। প্রেম ছাড়া কি জীবন চলে না?
চলে।
তাহলে যদি বোঝেনি প্রেম ছাড়া জীবন চলে, তাহলে প্রেমের জন্য আমার জীবনটাকে নষ্ট করবো কেন? কি হলো লাভ? আজকে যে মেয়ের কারণে আপনি এত বড় সিদ্ধান্ত নিয়েছেন, হ্যাঁ আপনি স্বীকার করছেন যে আপনি অ্যাডিকশনে চলে গিয়েছিলেন, নেশায় জর্জরিত হয়ে গিয়েছিলেন, সেখানে ববির সাথে পরিচয় হওয়ার পরে আপনি ফিরে এসেছেন। এমনও তো হতে পারত যদি আপনি নেশায় না যেতেন, এই ধৈর্য ধরে পড়াশোনা করতেন, ঠিকভাবে নিজেকে গড়ে তুলতেন, তাহলে ববির থেকেও হয়তো আরো বেটার মেয়ে পেতেন, কিংবা ববির সাথেও পেলে হয়তো আপনার জীবনটা অন্যরকম হতে পারত। হতে পারত না? প্রেমে ব্যর্থ হলেই আমার জীবনকে নষ্ট করে দিতে হবে, নেশায় চলে যেতে হবে, এটা তখন
কিছুটা সঙ্গদোষ থাকে
অবশ্যই। কারণ কি, আজকে দেখেন আপনি যদি নেশা না করতেন তাহলে হয়তো কিন্তু এই বিষয়টা হতো না, কারণ নেশায় পড়েছেন, নেশা থেকে ববি আপনাকে উদ্ধার করেছে, উদ্ধার থেকে দুর্বলতার জন্ম হয়েছে, দুর্বলতা থেকে বিয়ে করেছেন, বিয়ে থেকে যৌতুক এসছে, তো একটা সম্পর্কের সাথে কিন্তু আর একটা সম্পর্ক যুক্ত
যুক্ত,
তাই না? একটি একটি দিয়ে কিন্তু আমরা ঘর তৈরি করি, তো আপনার যে ভালোবাসার ঘরটা তৈরি হয়েছে সেখানে কিন্তু একটি একটি ভুলের জন্ম ছিল। তো আমার মনে হয় যে এটা আপনার জীবনকে তো আমি পরিবর্তন এখন করতে পারবো না, আমি শুধু এতটুকু দোয়া করতে পারি যে আপনি আগামী দিনগুলোতে শুধু মাত্র নিজের এবং পরিবারের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে সুন্দর মানুষ হিসাবে বেঁচে থাকুন, এতটুকু দোয়া আমি করতে পারি।
গুরু, আমি আপনার কাছে দোয়া চাইব এবং দেশবাসীর কাছে দোয়া চাইব যে আমি এখন একটা চেম্বার দিয়েছি, আমার বাবার রিটায়ারমেন্টের কিছু গন্ডগোল আছে, এটা শেষ হয়ে গেলে আমি রেগুলারটি চেম্বারে চেম্বার করব, এবং দোয়া করেন আমি যেন সেই চেম্বারে ভালো।
আমি সেটাই বলছি যে আমি দোয়া করতে পারি, এবং শ্রোতাদেরকে বলছি যে তারা যিনি দোয়া করে, আপনার জীবনে যে ঝড় বয়ে গেছে এবং যে ভুল সিদ্ধান্তগুলো আপনি নিয়েছেন, একটি সুন্দর পরিবার থেকে বেড়ে ওঠার পরও এই ভুলটা যিনি আর কেউ না করে,
না করে, আমি এটাই বলতে চাচ্ছি যে দ্বিতীয় বিয়ে যেন আর কেউ না করে। প্রেমে ব্যর্থ হলে বা স্ত্রী চলে গেলেই যে বিয়ে করতে হবে, এরকম ভুল যেন আর কেউ না করে।
সবচেয়ে বড় কথা বলুন যে কেউ যেন নেশায় জর্জরিত না হয়,
না
এবং যৌতুকের কারণে যেন কেউ কারো সংসারকে নষ্ট,
সংসার নষ্ট না করে। বাবা মার কথা শুনে যে যৌতুক নিতেই হবে, স্ত্রীর কাছে মারধর করতে হবে, তো
কোনো ভদ্র ঘরের সন্তান যৌতুক নেয় না,
নেয় না,
কোনো ভদ্রঘরের সন্তান যৌতুক নেয় না। আসলে শিক্ষার যে আমরা বলি না যে শিক্ষিত হওয়ার থেকে সুশিক্ষিত হওয়াটা প্রয়োজন। আমরা অনেকে শিক্ষিত, আমাদের অনেক বড় বড় সার্টিফিকেট আছে, বাট আমরা মন মানসিকতার দিক থেকে কতটা সুশিক্ষিত হতে পেরেছি
না তো আমরা আমরা কিন্তু আমাদের বাংলাদেশের সমাজ সুশিক্ষিত না। আমাদের বাংলাদেশে শিক্ষা আছে, MBA আছে,
অনেক আছে, ডক্টরেট ডিগ্রি আছে,
ডক্টরেট ডিগ্রি আছে, কিন্তু তাদের তারা যায়
সুশিক্ষিত হতে পারেনি,
সুশিক্ষিত হতে পারেনি। তারা বলছে যে তারা এখন যৌতুক চায়, একটা মেয়ে ছেলেকে বিয়ে দিবে যৌতুক চায়।
ঠিক আছে মাহফুজ ভাই, আমার মনে হয় যে আপনার কথা থেকে আজকে শ্রোতারা যা যা বলার প্রয়োজন ছিল, বোঝার প্রয়োজন ছিল, শ্রোতাদের পক্ষ থেকে আমি চেষ্টা করেছি সেই প্রশ্নগুলো তুলে ধরার এবং পুরো বিষয়টিকে পর্যালোচনা করে যে সিদ্ধান্তে আসা প্রয়োজন ছিল যে আমরা নেশা করব না, আমরা কোনো ভুল সিদ্ধান্ত নেব
না,
সঠিক মানুষই নিজেদের জীবন
এবং দ্বিতীয় বিয়ে করব না।
ঠিক আছে শ্রোতারা, ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি, তখন কথা হবে আরো বিস্তারিত, আরো বিস্তারিত আলোচনা হবে।
বিরতিতে এবং বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে আপনাদের জন্য একটি সুখবর নিয়ে আসছি, এবং সুখবরটি হল আম্বার আইটি উচ্চগতির হোম ইন্টারনেট এখন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, যশোর, গাজীপুর, রংপুর, বগুড়া, কুমিল্লা এবং নারায়ণগঞ্জে। মার্চ মাস থেকে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতাদের জন্য থাকছে আইপি টেলিফোনি সার্ভিস একদম ফ্রি। আর এর ফিচারগুলো হচ্ছে বাফারলেস ইউটিউব, অপটিক্যাল ফাইবার কানেকটিভিটি, ওয়ান ফ্রি রিয়েল আইপি, লো লেটেন্সি ফর গেমার। আপনার ইন্টারনেট সংযোগের জন্য এখনই যোগাযোগ করুন 09611333777 এই নম্বরে।
আর একটি ছোট কথা বলতে চাই, বেশি বেশি করে শেয়ার করুন, আমাদেরকে কমেন্টস করুন ফেসবুক পেজে যে পোস্টটি আছে। আমরা মনে হয় যে আমরা একটি ছোট বিজ্ঞাপন বিরতিতে যাই, পুরো পরিবেশ থমথমে হয়ে গেছে, সবাই যার যার মতো তাকিয়ে আছে।
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত একটা।
সুরাইয়া মাহমুদা, যমুনা রিসার্চ সেন্টার।
যমুনা আমার প্রয়োজন বোঝে, আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা আমার প্রয়োজন বোঝে।
শুনলাম টিএনটি ফোনের রিং,
ঢাকা একা নয়, ঢাকা জড়িয়ে আছে সারা দেশে সবার সাথে, এক স্টেশন এক নেশন। This is
Dhaka FM 90.4, Dhaka FM 90.4, Shabbat Shate 90.4, Shara Deshe 90.4.
This is
Dhaka FM 90.4.
সুখের ঠিকানা আছে জানা, ভালোবাসতে তাই নাই মানা, আমার ভরসা সে যে রাজা তুপার, রাজার মতো ভালোবাসি বারবার বারবার, আমার সুখে আছে হরদম গোলাপের সুগন্ধে রাজা তুপার কন্ডম।
রাজা সুপার কন্ডম এখন আরো উন্নত, মন মাতানো গোলাপের সুগন্ধ নিয়ে আপনার হাতের কাছে। গোলাপের সুগন্ধে মেতে উঠুন ভালোবাসার নতুন আনন্দে রাজা সুপার কন্ডমের সাথে। USAID আর্থিক সহযোগিতায় SMC কর্তৃক প্রচারিত।
গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম।
হ্যালো, চেক চেক, মাইক টেস্টিং, 1 2 3, সব ঠিক আছে?
ওস্তাদ সব সেট, আপনি শুরু করেন।
ভাইয়েরা আমার, বোনেরা তোমার, আসছে প্রতি শুক্রবার, হ্যাঁ ঠিক শুনেছেন, শুক্রবার বন্ধু বান্ধবী পরিবার আর আপনার পরাণ পাখি যান সবাই মিলে শুনতে পাতুন আপনার গান।
ওস্তাদ শুনবোটা কি?
শুনবো ভালোবাসার রঙিন চশমা, বন্ধুদের প্যারা, সবাইকে ম্যানেজ করতে বুদ্ধি লাগে ট্যারা, সাথে গান বাজনা ধুমধারাক্কা, তারকার সাথে জম্পেশ আড্ডা।
কিন্তু ওস্তাদ আমাদের কথা বলবো কই আর শুনবো কই?
ঢাকা FM 90.4 সবার জন্য আনছে এবার।
কি কি কি?
হ্যালো চেক, এখন থেকে প্রতি শুক্রবার রাত 9টায় আমি বাসমা থাকবো হ্যালো চেক নিয়ে। হ্যালো চেক, এবার বলো।
সুখের ঠিকানা আছে জানা, ভালোবাসতে তাই নাই মানা, আমার ভরসা সে যে রাজা তুপার, রাজার মতো ভালোবাসি বারবার বারবার, আমার সুখে আছে হরদম গোলাপের সুগন্ধে রাজা তুপার কন্ডম।
SMC রাজা সুপার কন্ডম এখন আরো উন্নত, মন মাতানো গোলাপের সুগন্ধ নিয়ে আপনার হাতের কাছে। গোলাপের সুগন্ধে মেতে উঠুন ভালোবাসার নতুন আনন্দে রাজা সুপার কন্ডমের সাথে। USAID আর্থিক সহযোগিতায় SMC কর্তৃক প্রচারিত।
গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম।
You're listening to Chaka FM 90.4.
সুখের ঠিকানা আছে জানা, ভালোবাসতে তাই নাই মানা, আমার ভরসা সে যে রাজা তুপার, রাজার মতো ভালোবাসি বারবার বারবার, আমার সুখে আছে হরদম গোলাপের সুগন্ধে রাজা তুপার কন্ডম।
এফএমসি রাজা সুপার কন্ডোম এখন আরো উন্নত, মন মাতানো গোলাপের সুগন্ধ নিয়ে আপনার হাতের কাছে। গোলাপের সুগন্ধে মেতে উঠুন ভালোবাসার নতুন আনন্দে রাজা সুপার কন্ডোমের সাথে। ইউএসএআইডির আর্থিক সহযোগিতায় এফএমসি কর্তৃক প্রচারিত।
গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডোম, সুখের ঠিকানা আছে জানা, ভালোবাসতে তাই নাই মানা, আমার ভরসা আছে যে রাজা সুপার, রাজার মতো ভালোবাসি বারবার, আমার সুখে আছে হরদম, গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম।
এফএমসি রাজা সুপার কন্ডোম এখন আরো উন্নত, মন মাতানো গোলাপের সুগন্ধ নিয়ে আপনার হাতের কাছে। গোলাপের সুগন্ধে মেতে উঠুন ভালোবাসার নতুন আনন্দে রাজা সুপার কন্ডোমের সাথে। ইউএসএআইডির আর্থিক সহযোগিতায় এফএমসি কর্তৃক প্রচারিত।
গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডোম, সুখের ঠিকানা আছে জানা, ভালোবাসতে তাই নাই মানা, আমার ভরসা আছে যে রাজা সুপার, রাজার মতো ভালোবাসি বারবার, আমার সুখে আছে হরদম, গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম।
এফএমসি রাজা সুপার কন্ডোম এখন আরো উন্নত, মন মাতানো গোলাপের সুগন্ধ নিয়ে আপনার হাতের কাছে। গোলাপের সুগন্ধে মেতে উঠুন ভালোবাসার নতুন আনন্দে রাজা সুপার কন্ডোমের সাথে। ইউএসএআইডির আর্থিক সহযোগিতায় এফএমসি কর্তৃক প্রচারিত।
গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডোম।
সহজে বললে আমায় তোমায়। FM 90.4
সারা দেশে
সবার সাথে
ভালোবাসায় বাংলাদেশ
দি অরিজিনাল গুরু গুরু ইজ ব্যাক
ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম ভালোবাসার সবচেয়ে বড় আয়োজন ভালোবাসার বাংলাদেশ নিয়ে, যেখানে আমরা শুনছিলাম আমাদের আজকের ভালোবাসার অতিথি বগুড়া থেকে যিনি এসেছেন মাহফুজ ভাইয়ের কথা, উনি পেশায় একজন চিকিৎসক। আমরা যদি খুব ছোটখাটো করে আজকের অনুষ্ঠানটাকে যদি একদম ছোটখাটো করে আনি, তাহলে যেটা দেখা যাবে যে আমরা যেটা ইতিমধ্যে বলেছি যে প্রত্যেকটা বিষয়েরই প্রত্যেকটা সিদ্ধান্তেরই একটি সঠিক সময় থাকে। আমি প্রায়ই আমাদের শ্রোতাদের বলি যে এই অনুষ্ঠানটি যারা শোনেন তারা প্রচুর কমেন্টস করেন, SMS করেন, পার্সোনালি ফোন করেন। আমি একটি কথা বারবার বলি যে এই অনুষ্ঠানটা কিন্তু শুধুমাত্র বিনোদন পাওয়ার জন্য অনুষ্ঠানটি নয়। যারা তাদের ভালোবাসার কথাগুলো বলতে চায়, SMS করে, তাদেরকে আমরা আনি। হয়তো বাস্তবিক অর্থে যে মানুষটি এসে স্টুডিওতে তার ভালোবাসার কথা বলেন, হয়তো আমরা পুরোপুরি তার ভালোবাসার জীবনটাকে পাল্টে দিতে পারি না, কিন্তু তার কথা থেকে আপনি কিন্তু চাইলে আপনার জীবনটাকে পাল্টাতে পারেন, সঠিক পথে পরিচালিত করতে পারেন। সিদ্ধান্ত নেবার ক্ষমতা, সিদ্ধান্ত সবই আপনার। গুরু হিসাবে আমি আপনাকে পথ দেখাতে পারি, বোঝাতে পারি কোন সিদ্ধান্তটি আপনার নেওয়া উচিত, কোন সিদ্ধান্তটি আপনার নেওয়া উচিত না। ঠিক যেমন আজ মাহফুজ ভাই যেটি করেছেন, যে উনি যখন প্রথম ভালোবেসেছিলেন, দীর্ঘ একটি সময়ের পর যখন ব্যর্থ হয়েছেন, উনি নেশায় জর্জরিত হয়ে গেছেন, নেশার দিকে উনি নিজেকে ব্যস্ত করে ফেলেছেন, যেটি কখনোই কোন সুন্দর সমাধান আনতে পারে না। নেশা শুধু ধ্বংস তৈরি করে, নেশা শুধু ধ্বংস ডেকে আনে, কখনোই কোন ভালো সিদ্ধান্ত নেশা আনতে পারে না। এই বিষয়টি হাজারো বার আমরা বলছি, বাট তারপরও এরকম আমরা ঘটনা দেখছি আমাদের আশপাশে। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, নিজের জীবনটাকে কেন নষ্ট করছেন? জীবন তো একবারই পেয়েছেন, সবাইকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কেউই সারা জীবন বাঁচবে না। কিন্তু যতদিন পর্যন্ত আমরা এই সুন্দর পৃথিবীতে থাকব, ততদিন পর্যন্ত কেন আমাদের এই সুন্দর জীবনটাকে উপর আল্লাহ যে সুন্দর একটি আশীর্বাদ আমাদেরকে দিয়েছেন, আমাদের একটি সুন্দর মন দিয়েছেন, দেহ দিয়েছেন, আত্মা দিয়েছেন, সেটাকে কেন আমরা সুন্দরভাবে ব্যবহার করি না? তাই ব্যর্থ হলেই নেশায় যেতে হবে, আর সেই নেশায় গেলে পরিণতিটা কেমন হতে পারে সেটা কিন্তু আমরা মাহফুজ ভাইয়ের কথাতে টের পেয়েছি। দ্বিতীয়ত আরেকটি বিষয় হচ্ছে যে হুঠাট ভালোবাসা এবং হুঠাট বিয়ের সিদ্ধান্ত নেওয়া। আসলে বিয়েটা না আজকাল খুব ছেলে খেলার মতো একটি বিষয় হয়ে গেছে, যে পছন্দ হলো পুতুল পুতুল খেলা, চলো বিয়ে করে ফেলি। বিয়েটা এত ছেলে খেলা বিষয় না। বিয়ে হয়তো দুটো শব্দ, কিন্তু এর অর্থ কিন্তু অনেক বড়। সঠিক সময় সঠিক সিদ্ধান্তটি নিন, যখন আপনার বয়স আপনাকে বলবে, আপনার আশপাশের পরিবেশ আপনাকে বলবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি উপযুক্ত, সেটি আপনি নিজেই বুঝতে পারবেন, তখন সিদ্ধান্তটা নিন। যৌতুক আমাদের সমাজের একটি ব্যাধি, এই ব্যাধি ক্রমাগতভাবে আমাদের সবাইকে গ্রাস করছে। আমরা শিক্ষিত হচ্ছি কিন্তু সুশিক্ষিত হচ্ছি না। তো আমার মনে হয় আজকের অনুষ্ঠান থেকে আমরা বেশ কয়েকটি বিষয় বুঝতে পেরেছি। হয়তো অতিথির কথা কিংবা অতিথির পরিবেশন কিংবা সার্বিক দিক থেকে হয়তো আপনাকে খুব বেশি আনন্দ দিতে পারবে না। আনন্দ দেয়া আমাদের অনুষ্ঠানের কিন্তু মূল বিষয় না, আমাদের অনুষ্ঠানের মূল বিষয় হচ্ছে ভালোবাসার কথোপকথন থেকে যদি আপনি আপনার জীবনের ভুল থেকে সরে আসতে পারেন, তাহলে এই অনুষ্ঠানের সার্থকতা, ঢাকা এফএম এর সার্থকতা, ভালোবাসার বাংলাদেশের সার্থকতা এবং সর্বোপরি গুরুর সার্থকতা, আমার সার্থকতা। তাই বলছি একটি প্রবাদ আমরা বলি না যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আসলে কোন সিদ্ধান্ত নেবার আগে একটিবার ভাবুন, দুটিবার ভাবুন, তিনটিবার ভাবুন, ভাবুন ভাবুন তারপরে সিদ্ধান্ত নিন। মানে হঠাৎ করে কোন সিদ্ধান্ত নিলে জীবনটা হঠাৎ করেই না খিচুড়িতে পরিণত হয়ে যায়। আজ মাহফুজ ভাই সুন্দর একটি পরিবার ছিল, সুন্দর একটি স্বপ্ন থাকতে পারত, সুন্দর একটি জীবনযাপন হতে পারত। আজ কি হল? না পেল সে তার স্ত্রীকে, না পেল সে তার সন্তানকে, না পেল সে তার বাবা মার ভালোবাসাকে, স্ত্রীর ভালোবাসাকে, সর্বোপরি সবকিছু হারিয়ে এখন একাকিত্ব জীবন। স্ত্রী থেকেও নেই, একই ছাদের নিচে বসবাস, কিন্তু কেউ কারোর সাথে কথা বলছে না, সন্তানের সাথে যোগাযোগ নেই। আর যে সন্তান এখন তাদের আছে, তাদের সাথে বা কতটুকু সুন্দর সম্পর্ক হবে সেই বড় একটি প্রশ্ন কিন্তু আমাদের সকলের মনেই থাকল। তা আশা করি যারা ইতিমধ্যে মাহফুজ ভাইয়ের কথা শুনেছেন, একটু ভাবুন, ভেবে কালকের সকালটা আপনার জন্য সুন্দরভাবে জানি হয়, আগামী দিনের সিদ্ধান্তগুলো জানি সুন্দরভাবে হয়, একটু ভেবে তারপর পদক্ষেপ নিন। মাহফুজ ভাইয়ের জীবনে যা ঘটেছে সেটি আপনার জীবনেও ঘটতে পারে, এই বিশ্বাস থেকেই কিন্তু আমাদের অনুষ্ঠান। তাই এই আয়োজন, এই ভালোবাসার আয়োজন, জানি আপনি আপনার জীবনকে সেই পথ থেকে সরিয়ে নিয়ে সঠিক সিদ্ধান্তে জীবনকে পরিচালিত করতে পারেন। চেষ্টা করুন, চেষ্টা করুন, ভালো ফল হবে। চেষ্টাটা যদি ভালো থাকে ফলাফলটাও ভালো হবে, এটা আমার বিশ্বাস। আমরা এখন চলে যাব সরাসরি আমাদের নিয়মিত যাওয়ার একটি আয়োজন, আই অ্যাম ব্লকড, যারা দূর দূরান্ত থেকে আমাদের সাথে কথা বলে ভালোবাসার ব্যাখ্যা জানায় এবং যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুরুর কাছে জানতে চায়, সে আয়োজনে আই অ্যাম ব্লকড। আয়াম ব্লকটার এই আয়োজনে আমরা এখন কথা বলব কুমিল্লা থেকে আমাদের একজন বন্ধুর সাথে। আশা করি আমরা টেলিফোনে তার সাথে এখন যোগদান করব। হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম আরিফ, আমি আরিফের সাথে কথা বলছি।
জি ভাইয়া।
আচ্ছা আরিফ, কি খবর, কেমন আছো?
এইতো ভাই আলহামদুলিল্লাহ।
আচ্ছা, আমি ভালো আছি। আমাদের অতিথির কথা তো হয়তো আজ তুমি শুনেছো।
জি ভাইয়া।
তুমি কি শিখতে পারলে?
এইতো ভাইয়া, মানে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া।
আর আচ্ছা আরিফ, আমরা এখন তোমার কথা জানতে চাই, তুমি কেন ব্লকড হয়ে আছো?
ঘটনাটা ঘটে স্কুল লাইফ, মানে
একটু পরিষ্কার করে বলতে হবে, আমাদের শ্রোতারা শুনছে, একটু পরিষ্কার করে বলতে হবে।
জি ভাইয়া, ঘটনাটা মানে এসএসসির পর 2016 সালে ঘটনা।
এসএসসির পর 2016 সাল?
জি, 2016 সালে লাস্টের দিকে, মাঝের দিকে আর কি, যখন এসএসসি শেষ হলো তখন গ্রাম থেকে আমরা মানে কুমিল্লা আসি আমি ফ্যামিলি সহ। আমি ফ্যামিলিতে আমি, আম্মু আর আমার বোন, আমার বাবা বিদেশ থাকে। তো একটু মানে ওই দিনই মানে একটু একাকিত্ব থাকতো, মানে মাসে আমার তিনজনে শুধু, মানে কোথাও যাওয়া হতো না, মানে একটু একাকিত্ব বোধ করতাম। স্কুলের ফ্রেন্ডটাকে দূরে ফেলতাম, একটু নতুন জায়গায় আসছি, একটু অন্যরকম লাগতো। তখন একদিন হঠাৎ মানে আমার স্কুল লাইফে যখন থাকতাম, স্কুল লাইফ যখন ছিল তখন আমার একটু ফ্রেন্ড মানে ক্লাসমেট ছিল শান্ত, ওর সাথে মানে আমার একটু ক্লাসমেট, ওর সাথে মানে আমার ক্লাসমেট মেয়ে, ওর সাথে ওর সম্পর্ক ছিল।
আচ্ছা, মানে তোমার তোমার বন্ধু শান্তর সাথে আরেকটি মেয়ের সম্পর্ক ছিল?
জি, আমাদের কাছে স্কুলে ছিল।
আচ্ছা,
তখন মানে ওদের রিলেশনশিপ প্রায় 2 বছর কেটে গেছে তখন। আর তখন মানে ওদের মাঝে মানে হঠাৎ হঠাৎ অনেক দিয়ে মানে ঝগড়া হতো বা ব্রেকআপ হতো, এরকম হতো, এরকম যত থাকতো। তখন মানে যখন আমরা মানে আমি যখন কমে আসে করি তখন ওই মেয়েটাকে প্রায় ওই মেয়েটা চিনতাম তখন, বাট ওরকম ভাবে চিনতাম না। বাট যখন কুমিল্লা আসি তখন মানে আমার ফেসবুকে ওর আইডি ছিল, হঠাৎ নক করলো, মানে একদিন নক করলো, নক করার পর এমনি পরিচয় হলো। তখন চিনতাম ও শান্তর গার্লফ্রেন্ড, তখন শান্ত কুমিল্লা আসছিল, শান্ত নানুর বাড়ি ছিল আমার পাশের পাশেই। তখন মানে শান্ত আমি মাঝে মাঝে তখন যে স্কুলে ফ্রেন্ড যখন কাছে আসে তখন যে একটু মানে ক্লোজ হয়, তখন শান্ত আমার সাথে একটু রিলেশনশিপ ভালো ছিল, তখন ওদের মাঝে যে ঘটনাটা সব মানে ওই যে কি করতো কি করতো তখন আমি জানতাম সবগুলা। তখন হচ্ছে কি একদিন আমি যখন একদিন প্রাইভেটে গেছিলাম, তখন প্রাইভেটে প্রাইভেট থেকে বাইরে দেখে আমি বলে প্রায় 13টা না 12টা কল আসছে, আননোন নাম্বারে কল আসছে। তখন ভাবছিলাম না দেখে, বাট কল দিলাম, ব্যাক করলাম, ব্যাক করার পর বললাম একে, মানে ও বললো যে আমি আমি রুহি,
মানে
শান্তর গার্ল,
রুহি, আচ্ছা শান্তর গার্লফ্রেন্ড যে ছিল,
হ্যাঁ ওকে আমি রুহি বলে ডাকতাম, বাট ওর আসল নাম তামান্না।
আচ্ছা
তখন মানে পরিচয় হলো, পরিচয় হওয়ার পর মানে ও বললো আমি তাই আর আমি রুহি, সে শান্ত গার্লফ্রেন্ড। আমি বললাম ও আচ্ছা ঠিক আছে চেঞ্জ সেটা হবে। এরপর বললাম যে মানে আমার বাসায় আসতাম, বাসায় আসার পর ফোন দিলাম আবার, আর ফোন দিয়ে বললাম যে আমার নাম্বার কোথা থেকে পাইলা, ও বলছে যে তোমার ফেসবুক এর থেকে, মানে আমি জানতাম না ফেসবুক এর আমার নাম্বার অন আসছে। বাট তখন তখন পরিচয় হলো, পরিচয় হওয়ার পর বললাম কেমন কেন ফোন দিলা, ও বললো যে শান্ত শান্ত তো এখন মানে শান্ত মোবাইল অফ পাইতেছে, বাট ও মানে একদিন ধরে ওর সাথে কথা হয় না, তো তুমি কি একটু মানে শান্ত খোঁজ নিতে পারবা, আমার বাসা থেকে শান্ত বাসা যেতে 2 মিনিট লাগে। তখন গেলাম ওর বাসায়, ও বলার পর গিয়ে দেখলাম যে শান্ত নাকি জ্বর হয়েছে আর মোবাইল একটু প্রবলেম হয়েছে, এই জন্য মানে কল দিতে পারতেছে না আগে। তো বললাম ওরে, বাবু ফোন দিয়ে বললাম, ও একটু নিশ্চিন্ত হইলো। হওয়ার পর যখন মানে এরপর থেকেই ওর সাথে আমার রেগুলার কন্ট্যাক্ট হইতো এফবিতে, ফোনে কথা হইতো না তখন বেশি, তখন মানে শান্তর সাথে ওর শান্তর সাথে আমি বেশি সবচেয়ে বেশি কন্ট্যাক্ট হইতো, যেহেতু আমাদের আমার স্কুল ফ্রেন্ড গুলো আমার থেকে দূরে। তখন যখন মানে একে তো থাকতাম, তো ওর দুইজনের সাথেই কথা বলতাম, বলতে আমার কেমন আছে, ওদের রিলেশনশিপ কি অবস্থা এরকম আর কি। তখন ওটা মানে একদিন শুনলাম ওদের নাকি ব্রেকআপ হয়েছে, ব্রেকআপ হওয়ার পর তামান্না ও অনেক আপসেট, ও মানে শান্ত অনেক আপসেট, মানে শান্ত তো এরকম আপসেট না, কারণ যখন মানে শান্ত সাথে যখন পরিচয় হইতো মানে কথা বলতাম, তখন একদিন জানতে পারলাম যে শান্ত নাকি এটা নিউ মেয়ের সাথে নাকি মানে রিলেশনশিপে জড়াতে যেতে মানে জড়াতে যেতেছে, আর যে মেয়ের সাথে জড়াতে যেতেছে ওই মেয়ে আমাদের সাথে প্রাইভেট পড়তো, আমার সাথে প্রাইভেট পড়তো, শান্তর সাথে না, শান্ত ফিরেছিল, আমি কলেজে ভর্তি হওয়ার আগে প্রাইভেট শুরু করেছিলাম, তো ওই মেয়ে আমাদের বেঁচে বাই করতো, জানতাম না প্রথম। তখন এটা জানার পর কিছু বললাম না, ওদের সাথে চলতে থাকলো, হঠাৎ শুনি ওদের দুজনের ব্রেকআপ, শান্ত আর রুবির ব্রেকআপ,
শান্তর সাথে তামান্নার ব্রেকআপ।
হ্যাঁ
আচ্ছা,
কি কারণে যে জানলাম না, একদিন সন্ধ্যার সময় শান্ত বলতেছে আজকে মানে তামান্নার সাথে ব্রেকআপ করে ফেলছে। আমি বললাম কি কারণ, ও তো তোকে অনেক ভালোবাসে, মানে ওদের রিলেশনটা ছিল ক্লাস 8 এর জিএসসি পরীক্ষার পর থেকে।
আচ্ছা
তখন মানে মানে শান্তর অনেক বুঝাইলাম, মানে মেয়েটা অনেক ভালো বাট অনেক টাফ করে, বাট তুইটা ছেলে আবার নতুন রিলেশনশিপ যেতে দিস কেন, ও বলে মানে ও বলে আমার ভালো লাগে না এসব, মানে এত মানে ওর যে বিহেভিয়ার ওর নাকি ভালো লাগে না, এখন মানে কেমন যে লাগে, এই জন্য শান্ত অনেক বুঝাইলাম, বাট ও বুঝতে চাইতেছে না। এরপর রুহিও মানে আমার সাথে কয়েকদিন ধরে কথা বলতেছে না, তখন আমি মানে রুহিকে রক করলাম, মানে ও তখন নক করতেছিলাম না, কারণ ওদেরটা ওদের ওরা বুঝুক প্রথম, আমি দেখতে শান্তকে অনেক বুঝাইলাম, বুঝে নাই, তো ও আমার নতুন যে মেয়েটা ওর সাথে রিলেশনশিপ জয় গেল। তখন মানে আমার ফ্রেন্ড এজ এ ফ্রেন্ড হিসেবে আমি একদিকে শান্ত যে রিলেশনশিপ এটার কথা আমি রুহিকে বলতে পারতেছি না, আর রুহিও মানে মানে আমাকে আশ করে পাবে না এটাও জানে, তাই ও আমাকে কিছু জিজ্ঞেস করতেছে না, তাই ও এদিকে রুহি অনেক আপসেট। আর একদিন মানে এরপর কয়েকদিন পর মানে যে শান্ত শান্ত মানে কুমিল্লা থেকে আগে যে জায়গায় ছিল ওই জায়গায় চলে গেছে, চলার পর আমি তখন মানে ওদের দুজন ব্রেকআপ হয়ে যায়, ও শান্ত তামান্না আমার সাথে মানে কন্ট্যাক্ট করা শুরু করে।
আচ্ছা মানে শান্তর গার্লফ্রেন্ড রুহি যার ডাকনাম, সত্যিকার নাম হচ্ছে তামান্না, তামান্না তোমার সাথে আবার কথা বলা শুরু করে, যোগাযোগ হয়, যোগাযোগ হয়, আর শান্ত হচ্ছে তার আরেকটি গার্লফ্রেন্ড এর সাথে সম্পর্ক করে।
হ্যাঁ
আচ্ছা, তারপর
তখন তামান্না মানে মানে আমার ফ্রেন্ড হিসেবে মানে আমার সাথে কথা বলা শুরু করে, তখন মানে মাঝে মাঝে আমাকে কল দিত, কল দিয়ে বলতো শান্তর কি অবস্থায়, এই মানে শান্তর মানে খবর জানতে চাইতো, সে মাঝে মাঝে শান্তর ছবি চাইতো, মানে আমার সাথে কত কথা হয়নি কিনা এটা বলতে চাইতো, কিন্তু ব্যাপার মানে ও মানে ওর আবেগগুলো প্রকাশ করতে থাকতো আমার সাথে, মানে এক সময় ও একদিন আমার সাথে কল করে, মানে প্রায় মাঝে মাঝে আধা ঘন্টা এক ঘন্টা এর উপরও কল করতো, মানে ওর মানে ওদের কি হয়েছে, মানে কি কি মানে সব, মানে ওর যত মানে কষ্ট সবগুলো মানে একটু বলতো,
মানে একজন বন্ধু হিসাবে তোমার উপর নির্ভর করে সে তার কষ্টের কথাগুলো বলতো।
হ্যাঁ, মানে সব কথা আমাদের শেয়ার করতো এজ এ ফ্রেন্ড হিসেবে। আমি ওদের মানে অনেক বোঝাইতাম, মানে
প্রতিদিনই তোমাদের কথাবার্তা শুরু হয়
ব্যাক আপ করার পর প্রায় প্রতিদিনই।
আচ্ছা, তারপর
মানে ওর কথা সম্পর্ক সব কষ্ট মানে আমার শেখাত সব, মানে যে সময় মানে যে সময় ইচ্ছা করতো সেই সময় কল দিত, আমি ওর কথা মানে শুনতাম, ওকে বুঝাইতাম, মানে আস্তে আস্তে মানে ওর মানে ওর সাথে মানে একদম মানে একদম ফ্রিলি হয়ে কথা বলতাম, মানে ওর সব আবেগ আমার কাছে প্রকাশ করতাম, আমি আমার যত মানে কথা ছিল সবগুলো ওর সাথে শেয়ার করতাম। আর আমার আমার উত্তর তখন আমার ফ্যামিলিতে মানে একটু আব্বু আম্মুর মধ্যে একটু বেশি ঝগড়া হতো, মানে ওদের সাথে কি মানে কিছু হইলেই মানে ঝগড়া হতো, আর তখন মানে আমি অনেক আশ্চর্য থাকতাম, তখন আমার দুঃখ গুলো ওর কাছে শেয়ার করতাম, ওর দুঃখ গুলো আমার কাছে শেয়ার করতাম।
আচ্ছা,
তখন ও আমাকে বুঝাইতো, আমি ওকে বুঝাইতাম, মানে একদিকে ওর দিক দিকে আমি বুঝাইতাম, ও আমার দিকে বুঝাইতো, তখন আস্তে আস্তে ওর প্রতি আমার ভালো লাগা শুরু হয়ে যায়।
তখন তুমি কিসে পড়ছো, উচ্চ মাধ্যমিকে?
সেটাই
জানতে চাচ্ছি। হ্যাঁ বলো। তারপর
তখন মানে দুজন আমার ওর প্রতি আমি একটু মানে দুর্বল হয়ে যাই আস্তে আস্তে, মানে
কথা বলতে মানে দুর্বল হয়ে যাও।
জি, যেহেতু ওর কথাগুলো আমার সাথে শেয়ার করতো, আমি ওর কথা শেয়ার করতাম, মানে আস্তে আস্তে কি আমাদের ভালো লাগা শুরু হয়ে যায়। এক সময় মানে এটা 2016 সালের শেষের দিকে 25শে ডিসেম্বর ওকে মানে আমার পক্ষ থেকে মানে আমার ভালো লাগা গুলো প্রকাশ করি, মানে ওর প্রতি যে আমি দুর্বল এটা প্রকাশ করলাম।
আচ্ছা,
তখন মানে ও কিছু বললো না, ও বললো এইসব মানে এইসব আমি মানে আর জড়াতে চাই না, এটা ভুল করছি আর করতে চাই না। তো আমি বললাম এজ এ লাইক হিসেবে ফ্রেন্ড হিসেবে, মানে তখন মানে আর কিছু বললাম না। হয়তো এক দুদিন পর আমাকে ফোন দিল, ফোন দেওয়ার পর ও বললো যে ও রাজি।
ও রাজি মানে
রিলেশনশিপ?
মানে তুমি তো প্রথমে তোমার দুর্বলতার কথা বলো এবং ও উত্তরটা ছিল যে আমি আর কোন সম্পর্কে জড়াতে চাই না, পূর্ব অভিজ্ঞতা থেকে যেহেতু তোমার বন্ধুর সাথে ব্রেকআপ হয়ে গেছে। সেই দুদিন পর তোমাকে ফোন দিয়ে বলল যে না আমি রাজি। দুদিনের ভেতর তার কি এমন মনে হলো যে সে রাজি বলল, তুমি কি জিজ্ঞেস করেছিলে? মানে তুমি কি তাকে একবারের জন্য জিজ্ঞেস করেছিলে যে হঠাৎ করে দুদিনে তোমার এমন কি মনে হলো যে দুদিনের ভেতর তুমি সিদ্ধান্ত পাল্টে?
বলছিল যে মানে আমি একটু ভাইবা দেখে এরকম বলছিল।
আচ্ছা, দুদিনে সে ভাবলো এবং অবশেষে সে রাজি হলো।
জি,
তার মানে যে মেয়ের সাথে তোমার সম্পর্ক হলো সে হচ্ছে তোমার ফ্রেন্ডের এক্স গার্লফ্রেন্ড ছিল, যে এখন তোমার প্রেজেন্ট গার্লফ্রেন্ড।
জি।
আচ্ছা, তারপর
তখন শান্ত মানে অন্য কলেজে ভর্তি হয়ে যায়, তখন মানে ওর সাথে কন্ট্যাক্ট হয় না, তখন ওই সাথে প্রতিদিন কন্ট্যাক্ট করতো। আর ও মানে ও কলেজে হোস্টেলে মানে নতুন অ্যাডমিট হলো বাড়ি থেকে, তখন হোস্টেলে কোনো মোবাইল অ্যালাউ ছিল না, বাট ও লুকে লুকে মোবাইল ইউজ করতো, ও মাঝে যখন ইচ্ছা তখন ফোন দিত, মানে যখন ভালো কোনো যখন ফোন দিত, তা আমিও মানে আমি যখন বলতে করতাম তখন ওকে ফোন দিতাম, তখন তাই মাঝে মাঝে প্রতিদিনই কথা হতো। বাট হঠাৎ মানে যেহেতু হোস্টেলে ছিল কোনো মোবাইল অ্যালাউ ছিল না, একদিন ওর মোবাইল ধরা খাই যে ম্যাডামের কাছে, তখন ম্যাডাম ওর মোবাইল নিয়ে যায়, তখন মানে যেহেতু হোস্টেলে একটা নিয়ম ছিল নাকি যে সপ্তাহে একদিন বা দুদিন নিয়ে মানে পরিবারের সাথে কন্ট্যাক্ট করার জন্য মানে হোস্টেলে একটা মোবাইল ছিল, ওই মোবাইলে কল দিত, তখন মানে ও মানে ওই সপ্তাহে শুক্রবার মঙ্গলবার আমার সাথে কথা বলতো, মানে প্রতি সপ্তাহে মানে আমি দুই দিনের জন্য ওয়েট করতাম ওর সাথে কথা বলার জন্য, মঙ্গলবার আর শুক্রবার।
মানে তখন তো তোমরা পুরোপুরি গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড
বলতে তেমন না, কিন্তু এর মাঝে মানে ওকে ফার্স্ট দেখছিলাম কলেজে একবার কিনা দুইবার স্কুলে থাকতে, বাট এরপরে ওর সাথে কোনো দেখা হয় নাই সরাসরি।
না, আমি তোমাকে যে প্রশ্নটা করেছি যে যখন ও তোমাকে প্রতি শুক্রবার এবং মঙ্গলবার লুকিয়ে ফোন দিত, মানে যেটা যেটা নিয়ম ছিল হোস্টেলে, মানে হোস্টেলে নিয়ম ছিল দুদিন পরিবারের সাথে কথা বলতে, সেই পরিবারটা তুমি হয়ে গেলে এবং তোমার সাথে তোমাকে ফোন দিত। আচ্ছা, তোমার সাথে যে আলোচনাটা হতো ওটা কি তোমার গার্লফ্রেন্ড হিসাবে আলোচনা হতো না বন্ধু হিসাবে আলোচনা হতো?
তখন নাকি ও বন্ধুই ভাবত।
আচ্ছা, ও বন্ধু ভাবত, কিন্তু এই মেয়েটি তো তোমাকে কিছুদিন আগে বলে যে আমি রাজি, তাহলে আবার বন্ধু ভাবে কিভাবে? মানে বন্ধু থেকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আবার সেখান থেকে আবার বন্ধু, বিষয়টা কেমন?
ও বলতো নাকি ও বন্ধু হিসেবে কথা বলতো, বাট ও এভাবে রাজি কনফিডেন্টলি রাজি না, মানে রাজি বা রাজি না এরকম টাইপের।
তারপর বলো, বলতে থাকো, তারপর বলছি তোমার সাথে কথা বলো।
তারপর মানে হোস্টেল থেকে মানে জানুয়ারির 10 তারিখ হোস্টেল থেকে মানে নিউ মার্কেট আসে, ওই দিন আমাদের ফার্স্ট দেখা হয়। তখন দেখার পর মানে ও মানে একটু দেখা যাওয়ার পর মানে ও অনেক খুশি নাকি, মানে আমাদের ফার্স্ট দেখছে এরকম টাইপের এরকম, মানে আমাকে একটা গিফট দিল, আমি ওকে একটা গিফট দিলাম। তখন এরপর থেকে প্রতিদিন সপ্তাহে দুদিন কথা হতো, যখন ও মানে হোস্টেল থেকে বাইরে যেত তখন যেদিন বাইরে যেত তখন মানে প্রায় দিনের 5-6 বার ওর আমার সাথে কল দিত, কিন্তু তখন ওর আর শান্ত কোনো পরিচয় ছিল না। তখন
কি হলো তোমার, মানে কি হলো বলো, উফ করছো কেন বলো, কি হলো?
মানে এভাবে চলতে থাকতো, প্রায় সপ্তাহে দুদিন কথা বলতাম প্রতিদিন। তখন আস্তে আস্তে মানে প্রায় 4-5 মাস কেটে যায়। তখন এই 2017 সালে আগস্টে ও আমাকে ফোন দিয়ে বলে অনেকে আর হোস্টেল থাকবে না, হোস্টেল থাকলে নাকি পড়ালেখা কম হয়, মানে অনেক ফাইজলামি হয়, কোনো পড়ালেখা হয় না। তখন ও আমি বলছি কি করবো, ও বলে যে আমি মানে বাসা নিয়ে চলে যাবো, মানে আম্মুকে বলছে নাকি মানে বাসা নিতে, ওর বাসাতে থাকবে, বাসা থেকে পড়ালেখা করবে। তো তখন ঈদের পর সেপ্টেম্বরে ও বাসায় শিফট হয় ফ্যামিলিশো, যখন ফ্যামিলিশো শিফট হয় তখন মানে আমাকে বলে ও নাকি কয়েকটা মানে আমার সাথে প্রাইভেট পড়বে। তো প্রাইভেট আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে ভালোই। তো প্রাইভেটের জন্য আমাদের মানে বেঁচে আসার পর মানে তখন আমরা তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তখন আমাদের সাথে মানে প্রতিদিন দেখা হতো প্রাইভেটে। ও আমি প্রায় মানে ওকে প্রায় ওর বাসা থেকে বাসার সামনে থেকে নিয়ে আসতাম, আর প্রাইভেটে সারার পর ওকে বাসায় দিয়ে আসতাম। তখন হঠাৎ যে সেপ্টেম্বরের 10 তারিখ ও নাকি শান্তকে কল দেয়, ভাই একটা মানে একটা মিসিং হয়েছে। যখন ওদের মানে শান্ত আর রুহি ব্যাক আপ হয় তখন রুহি নাকি ওর বাবার প্রেসার ওষুধ মানে একসাথে অনেকগুলো খাওয়ার পর 2 দিন হসপিটালে ছিল।
কে হাসপাতালে ছিল?
দিবা
কে হাসপাতালে ছিল?
রুহি যখন শান্তর সাথে ব্রেক আপ হয়।
আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ব্রেক আপ হওয়ার পরে সে বাবার প্রেসার ওষুধ কে হাসপাতালে ছিল?
হ্যাঁ, প্রায় 2 দিন হাসপাতালে ভর্তি ছিল। ও ইমোশনালি মানে অনেক অনেক হার্ট হয়েছে, তখন প্রেসার হচ্ছে হাসপাতালে ভর্তি ছিল 2 দিন। তারপর ডাক্তার জানায় ওর নাকি একটা কিডনি প্রায় অনেক ড্যামেজ। তখন মানে ওই তেমনি শারীরিক ভাবে অসুস্থ ছিল, তখন মানে মাঝে মাঝে নাকি ওর অনেক সমস্যা হয়। তখন মানে যখন হোস্টেলে শিফট হয় তখন প্রায় সেপ্টেম্বরের 10 তারিখ কি 12 তারিখ ও শান্তকে মানে 1 বছর পর কল দেয়।
কেন
প্রায় 1 বছর পর কল দেয়? কল দেয় নাকি ওরা
প্রায় বলো, আচ্ছা বলো, বলতে থাকো।
1 বছর পর কল দেয় ওরা নাকি প্রায় 30 মিনিটের মধ্যে কথা হয় ওদের সাথে, কিন্তু আমাকে এটা বলে না। বাট দেখতাম মানে এক দুদিন ও একটু মন খারাপ ছিল এরকম টাইপের, মানে প্রাইভেট আসতে দেখলাম একটু মন মরা হয়ে থাকছে। বাট আমি জিজ্ঞেস করতাম, আমাকে কিছু বলে না। একদিন মানে 14 তারিখ কি 15 তারিখ মানে আমরা ফ্রেন্ড সহ রুহি সহ আমি ফ্রেন্ড সহ কয়েকজন 5-6 জন ঘুরতে গেলাম এক জায়গায়। তখন আমাকে বলে যে শান্তকে ওই দিন কল দিছিলাম, এই জন্য আমার একটু মন খারাপ ছিল। আমি বললাম প্রায় 1 বছর পর কল দিলা? তারপর বলে এমনি যার জন্য আমার এত কিছু করতে এসেছে, মানে আমার শারীরিক ভাবে অনেক দুঃখী হয়েছে, ও তো জানাতে হইব, তাই 1 বছর পর কল দিলাম। কল দেওয়ার কারণ কি ছিল? এমনি ভাল লাগছে না তাই কল দিলাম। তো আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তারপরে মানে বাসায় আসার পর ও আমাকে বলে যে শান্ত নাকি মানে এরপর নাকি প্রতিদিনই ও আবার শান্তর সাথে কন্ট্যাক্ট শুরু করে।
আচ্ছা,
ও আমাকে বলে যে শান্তনিকে ওর সাথে দেখা করতে চেয়েছে।
এটা যখন তোমাকে এই ধরনের কথাবার্তা যখন তোমাকে বলে যে শান্তর সাথে আমার কথা হচ্ছে এবং শান্ত দেখা করতে চাচ্ছে ব্লা ব্লা ব্লা, তো ততক্ষণ পর্যন্ত তোমাদের মাঝখানে কিসের সম্পর্ক চলছে, বন্ধু নাকি?
না, আমরা দুজনে তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড।
বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসাবে যখন সে তার এক্স বয়ফ্রেন্ড এর কথা তোমাকে বলছে তখন তুমি তাকে কিছু বলোনি?
হ্যাঁ বলছি, বাট ও বলে
তাকে বলনি যে মানুষটি অতীত হয়ে গেছে সেই অতীত মানুষটার কাছে আবার বর্তমান হবার ইচ্ছাটা কেন কিংবা কথা বলার ইচ্ছাটা কেন?
এটা তো যাই মানে ওটা অনেক বোঝাইছি, বাট ও মানে তাও মানে অনেকেই মানে ওর প্রতি দুর্বল, মানে যখন রিলেশনশিপ ছিল তখন মাঝে মাঝে আমাদের মধ্যে মানে একটু ঝগড়া হতো, কারণ ও মানে মাঝে মাঝে মন মরে থাকতো বা মাঝে মাঝে মানে কথা বলতে ইচ্ছা করতো না। আমি বলছি কেন, ও বলছে যে ও
মানে বিষয়টি ছিল এমন যে তোমার সাথে সম্পর্ক হলো সে তোমার বন্ধু অর্থাৎ তার ফার্স্ট বয়ফ্রেন্ড কে ভুলতে পারছিল না।
হ্যাঁ এরকম টাইপের।
আচ্ছা হ্যাঁ, তারপরে
মানে ও মাঝে মাঝে বলতো যে অনেকে মন খারাপ মানে ওর জন্য মন খারাপ। আমি বলতাম আস্তে আস্তে কাটা যাবে, সমস্যা নাই, তুমি একটু স্ট্রং থাকো, ওইগুলো একটু মনে করো না, এরকম টাইপের। ও তাও মাঝে মাঝে মন খারাপ হয়ে থাকতো, ওর কথা বলতো। এরপর ও আমাকে বলতেছে ওর শান্তর সাথে দেখা করবে, মানে শান্তর সাথে দেখা করতে চায়। আমি বলছি এটা তো মানে এটা দেখা করার কি আছে, বাট ও মানে একদিন বুঝতে পারেনি তো এখন দেখা করতে যেতেছে কেন। ও বলে জানি না, আমি মানে একদিন এরপর দিন আমাকে ফোন দিল, ফোন দিয়ে বলতেছে আমি আমি ধর্মসাগর পার আছি, তুমি আসো। ও বলে আমি বলি কেন, আজকে শান্ত আসবে আমার সাথে দেখা করার জন্য। আমি বলি ও আচ্ছা ঠিক আছে, মানে কিছু বলি নাই। তো আমি গেলাম, যাওয়ার পর কিছুক্ষণ পর শান্ত আসলো, আসার পর মানে দেখলাম মানে এরপর আমাকে বলতেছে আমি একটু আলাদা ভাবে কথা বলি। আমি বলছি আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এরপর মানে আমি যে থাকলাম ও আমার দুজন প্রায় এক ঘন্টার মতো কথা বললো। কথা বলার পর এরপর বাসায় মানে বাসায় দিয়ে আসলাম, এরপর আমি বাসায় চলে আসলাম। এরপর যখন এপিতে ওর সাথে চ্যাট করে মানে কথা বলতেছিলাম তখন দেখলাম যে মানে আগে যেরকম কথা বলতাম বাট ওর এরকম না, মানে ম্যাচ দেওয়ার পর সাথে সাথে ও রিপ্লাই দিত আগে, বাট এখন দেখি মানে একটু মানে ধীরে ধীরে রিপ্লাই দিতে চাই। বলছি
তার মানে হচ্ছে যে ধর্মসাগর তো তাই না?
হ্যাঁ,
ধর্মসাগরে যখন তোমার বর্তমান গার্লফ্রেন্ড রোহি যার ভালো নাম তমন্না এবং তোমার বন্ধু শান্ত পুনরায় দেখা করতে গেল, শান্ত তোমাকে দেখে কোনো কিছু জিজ্ঞাসা করেনি যে তুমি এখানে কেন, নাকি শান্ত তোমার ব্যাপারটা জানত?
মানে তখন দেখা করার আগে মানে তমন্না নাকি ওর সাথে মানে সব বলছে আমাদের ব্যাপারে, বলছে যে মানে আমাদের সাথে মানে রিলেশনশিপ হয়েছে। শান্ত তখন অবাক হয়ে গেছে, তখন বলেছে এটা কি সম্ভব?
তুমি কেন গিয়েছিলে ধর্মসাগরে, তুমি কি করতে গিয়েছিলে? কারণ তোমার তো এখানে কোনো খাওয়া নেই, আর তোমাকে তো সে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে, তো তুমি কি পাহারা দিতে গিয়েছিলে?
এটা মানে আমি তখন ওদের পাশেই ছিলাম।
কি করছিলে মানে রোহিত পাশে কি করছিলে? একটা ঘন্টা ধরে কথা বলছিল তোমার গার্লফ্রেন্ড, সে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে এবং তুমি এক ঘন্টা পাশে দাঁড়িয়ে দেখছিলে, কেন? তোমার ভিতরে কি কোনো প্রশ্ন জাগেনি?
আমার তো কষ্ট জাগেছে, বাট আমি তো মানে রোহিত সামনে এটা প্রকাশ করতে পারতেছি না, বাট আমি তো নিজের মাঝে নিজেই ইয়ে করতেছি। বাট ও যে আমাকে ফোন দিয়ে নিচ্ছে, বলতেছে আজকে শান্ত আসবে, তুমি আসো আমার সাথে।
তুমি যে কি করবা, তোমার কাজটা কি? আমি সেটাই তো তোমাকে প্রশ্ন করছি। এমন তো না যে তোমরা তিনজন মিলে আলোচনা করছিলে, আলোচনা তো কিংবা কথাবার্তা তো বলছিল হচ্ছে শান্ত এবং তোমার বর্তমান গার্লফ্রেন্ড তমন্না, যে একসময় শান্ত গার্লফ্রেন্ড ছিল। তোমার এখানে কাজটা কি ছিল?
আমাকে মানে রোহিত বলছে যাইতে, এইটাই যাই
দেখার জন্য, মানে ওরা গল্প করবে তুমি দেখবে। আচ্ছা ঠিক আছে, আগাও তারপরে।
এরকম টাইপের
বলো।
এরপর যখন রাতে মানে ওকে বললাম যে তুমি কি বিজি, ও বলতেছে না, মানে একদিন ও মানে ওরাই দিতে শান্ত ব্লগ ছিল, আজকে নাকি ও ব্লগ খুলছে, খোলার পর ওর সাথে মানে কিছু কথা বলতেছে। আমি বলছি তো এখানে কথা বলে কি আছে, তোমরা তো আজকে যা কথা বলো তো বলছো, তো ও দেখা করতে চাইছে আমি দিছি, দেখা করছো সমস্যা কি, তাহলে এখন মানে ওর সাথে এত কথা গেছে? ও বলে না আমার আমার এমনি মানে মঞ্চের সাথে কথা বলতেছে, মানে যখন দেখা করছে তখন দেখা করার পর থেকে মানে আমাকে একটু মানে এরা এরা চলতেছে এরকম টাইপের। এরপর কয়েকদিন মানে এক দুদিন পর ও আমাকে বলে আরিফ বলে মানে আমি শান্তকে ভুলতে পারতেছি না, মানে আমি শান্তকে ভুলতে পারবো কিনা জানি না, মানে আমি মানে আমি কি করতেছি আমি নিজে বুঝতে মানে একটু ওতে একটু মানে হেজিটেটেড টাইপ হয়ে গেছে, মানে কি করবে বুঝতেছে না, মানে ও মানে শান্ত একদিকে শান্ত বলতে পারতেছে না, একদিকে আমাকে অনেক কিছু বলতে পারতেছে না, এরকম টাইপ হয়ে গেছে। প্রাইভেট আসতো মানে মনমরের বসে থাকতো, মানে পরে কোনো মন ছিল মন বসতো না, এরকম টাইপের
মানে বিষয়টি সে তোমাকেও বলতে পারছে না, সে শান্তকেও বলতে পারছে না, মানে তার মনে এত অশান্ত সে তোমাদের কাউকেই হারাতে চাচ্ছে না কিংবা কাউকেই ছাড়তে চাচ্ছে না।
হ্যাঁ এরকম।
আচ্ছা তারপর
তখন মানে তখন আমাকে একদিন মানে সকালে মানে ফোন দিল, ফোন দিয়ে বলতেছে আজকে তোমার সাথে কথা আছে তুমি একটু মানে নিউইয়র্কের দিকে আসো। আমি ওই গেলাম, যাওয়ার পর ওই কথা বলতেছিলাম, ও মানে একটু মানে একদম মন মরে হয়ে বলতেছে আরে দেখো মানে আমি মানে শান্তকে বলতে পারবো না, মানে ও আমার ফার্স্ট লাভ ছিল, মানে আমি কি করতে মানে কি করবো আমি বুঝতেছি না, মানে তুমি মানে তুমি আমাকে আমার কাছ থেকে সরে যাও। হঠাৎ মানে এরকম মানে আমাকে নিয়ে এরকম বলা শুরু করছে, বলতেছে মানে তোমাকে ভুলে যাও, এদিকে আমি ওইদিকে আমি শান্তকে ভুলতে পারবো না, আমি তোমাকে মানে আমি তোমাকে এদিকে খুশি রাখতে পারবো না, আমি শান্তকে মানে আমি নিজেকে খুশি রাখতে পারবো না, যদি আমি শান্তকে বলতে পারতেছি না একদিকে তোমাকে এই কিছু করতে পারতেছি না, তুমি মানে তুমি আমাকে মাফ করে দাও আমাকে ভুলে যাও। বাট আমি তখন মানে ওকে একদম দুর্বল হয়ে গেছি, মানে ওর সাথে মানে এক দুদিন কথা না বললে আমাকে কেমন লাগে এরকম টাইপের। তখন মানে ওকে জিজ্ঞেস করলাম, আমি বলতেছি যে তুমি মানে এটা আস্তে আস্তে সরে যাবে, তুমি এখন ওর সাথে কন্ট্যাক্ট অফ করে দাও, এর তো হয় ও বলে যে আমি কন্ট্রোল অফ করতে পারবো না, মানে ওর ঝুল দলে আমি কন্ট্রোল অফ করতে পারবো না কোনো সময়। আমি বলছি কেন পারবো না, ও তো তোমার পাশ ছিল, বলে বলে যে হ্যাঁ পাশ ছিল বাট আমি কত বলতে পারতেছি না আমি কি করবো। আমি মানে ওটাকে অনেক জিজ্ঞেস করলাম, মানে বুঝলাম ও মানে ও মানে এটা বলে চলে গেল, মানে আমি এরপরে বাসায় আসার পরে কল দিলাম ও ধরে না মানে কেটে দে এরকম টাইপ, মানে একটু মানে একটু বেশি হেজিটেট হয়ে গেছে, তখন মানে আমাকে অ্যাভয়েড করতে দিতেছে এই সময়। একদিন সকাল মানে একদিন দুপুরে আমি ওকে ফোন দিলাম, ফোন দেওয়ার পর আমি বললাম যে একটু মানে সমস্যার ব্যাপারে আসতে, ও বলতেছে যে পারবো না আমি অনেকে বিজি। আমি বলছিলাম ও আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, এরপর একটু পরে আমাকে ফোন দিল, ফোন দিয়ে বলতে তুমি কই আসছো, আমি তুমি মানে এই জায়গায় আসছি, ও বলতেছে ও আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। ও মানে আসার পর আমাকে বলছে তুমি মানে কাছাকাছি আসছে, আসার পর বলছে আমি এদিকে আসি তুমি আসো। আমি যাইতেছি মানে ওর কাছে যাইতেছি, তখন দেখি ওর পাশ দিয়ে আমার সামনে দিয়ে মানে শান্ত যাইতেছে মানে গেট দিয়ে বাড়িতেছে। বাট আমি আমি দেখে হঠাৎ অবাক হয়ে গেছি, অবাক হয়ে করে দেখি একটু দূরেই মানে রুহি বসে আছে। সেরকম বললাম তুমি কি মানে গিয়ে বললাম যে এখানে কি মানে এখানে কি শান্ত আসছিল, বলে কই না তো কেন কি হয়েছে, বলতেছে না এই জন্য মানে দেখলাম গেট দিয়ে ভরিছে। তারপর ও মানে একদম মানে দেখছে না এরকম ভাবে বলতেছে কই আসে নাই তো। আমি বললাম যে ওইটা এদিকে গেল, মানে এক মিনিটের মধ্যে ওদের এদিকে গেছে। যাওয়ার পর আমি বললাম সত্যি কি আছে তুমি বলো সমস্যা নাই, মানে আমার সাথে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, বাট আজকে কেন বলতেছে বুঝতেছি না, বলছে যে আমি তো দেখলাম এদিকে গেছে। তারপর ও বলতেছে আমি দেখি নাই, দেখো আমি বলছি আচ্ছা ঠিক আছে আমার সাথে আসো, গেলে মানে সাথে সাথে গেলাম, গেলে গিয়ে শান্ত মানে রাস্তায় যাইতেছে, আমি ডাক দিলাম, ডাক দেওয়ার পর ও আসছে, আসার পর বলছে ওই তো শান্ত। আমি বললাম শান্ত তুমি কে বিষয়ে দেখা করছো, ও কোনো কথা বলে না, কথা বল এবার শান মানে আমি একটু মানে রাগান্বিত বললাম তুমি দেখা করো না সত্যি করে বলো। ও বলছে হ্যাঁ করছি সমস্যা আছে, আমি বলছি তাহলে যার বললেই তো পারতো তাহলে আমার কিছু লুকাইছো কেন, এবার ও কোনো কথা বলে না, কথা বলার এবার ওইদিকে শান্ত চলে যেতেছে। আমি বললাম আমার সাথে মিথ্যা কথা বললে কেন, কোনো আমার সাথে মিথ্যা কথা বলো না, ও বললো যে তুমি কষ্ট হবে তাই বলতে নেই। আমি বলি এতদিন যে তুমি আমার সাথে মানে রিলেশনশিপ রাখা অবস্থায় তুমি শান্ত কথা বলতো তখন আমি কষ্ট পেতাম না, আজকে কথা মানে আজকে একটা বললে কি সমস্যা হইতো, মানে এরপর এরপর বলে আমি আজকে সকাল থেকে ওর সাথে সমস্যা আছে। তখন আমি মানে পুরো মাথার উপর মানে ইয়ে আমি নিজে বুঝতেছি না, আমার মাথা গরম হয়ে গেছে এরকম টাইপের। মানে এরপর মানে শান্ত আবার যদি ডাক দিলাম, ডাক দেওয়ার পর ও আসতেছে, মানে আসার পর আমি তুই হাত ধরে বললাম তুই কি তুই আজকে ওর সাথে সকাল থেকে, ও মানে কোনো কথা বলে না, কথা বলে তখন মানে রুগীও মানে খুব মেজগরম অবস্থায় আমার মানে আমার ডাক্তার মানে আমার আমাকেও ধমক দিয়ে ফেললো। তখন
তোমার হাতে 5 মিনিট সময় আছে শেষ করো।
তখন মানে উইদিন শান্ত চলে গেল ওই ঘটনার পর, মানে রুই আমাকে প্রায় অ্যাভয়েডেড টাইপ করতেছে, মানে কোন কল দিলে কল হয় না, যে কোনো যে সময় ইচ্ছা মানে ধরে, যে সময় কোন কোনো সময় ধরে কোনো সময় ধরে না, এরকম টাইপের। তখন মানে একদিন ওকে মানে ফোন দিয়ে আনলাম, আনার পর বললাম যে মানে অনেক বুঝাইলাম যে শান্ত তোমার পাস্ট, ও মানে ও এখন আসে আমাদের মানে আমাদের মাঝে, ও এসে মানে আমাদের রিলেশনশিপ ভাঙতেছে কেন, মানে ওর জন্য তো তোর সব হইতেছে, ও যদি না আসতো তাহলে হতো, আর তুমি ওকে মানে এক বছর পর কেন কল দিলা। তখন আমাকে বলে আমি শান্তর সাথে কন্ট্যাক্ট মানে কন্ট্যাক্ট অফ করতে পারবো না, আমি ওর প্রতি মানে এখনো দুর্বল, তুমি আমাকে মানে আমাকে বলতেছে ওর লেফট থেকে চলে যাইতে, আমি মানে আমি তোর প্রতি দুর্বল হয়ে গেছি, যেহেতু তামান নবতি দুর্বল, আমি তামান নবতি দুর্বল, ট্রায়াঙ্গেল একটা রিলেশনশিপ হয়ে গেছে এরকম টাইপের।
পরবর্তীতে মানে রুহির সাথে ব্রেকআপের পরে
সেই মেয়েটি সাথে নাকি তিন মাসের পর
মানে গড়তেও সময় লাগে না তোমাদের এই সময়, এই বয়সে ভাঙতেও সময় লাগে না,
এরকম তুমি কি মানে সত্যি আমাকে ভালোবাসো? আমি বলছি হ্যাঁ। তুমি যদি আমাকে মানে তোমার লাইফে চাও তাহলে তুমি আম্মুকে আমার কথা বলো, মানে তোমার আম্মুকে আমার কথা বলো, মানে তোমার আম্মু যদি রাজি হয় তাহলে আমি তোমার লাইফে থাকবো, মানে আমার মানে আমার ফিউচারে কোনো ইয়া নাই যে তুমি আমার সাথে রিলেশনশিপ করলে কয়েকদিন পর ব্যাকআপ করে ফেললে এরকম হয়ে যেতে পারে। আমি তো আমি এরপর আমাকে বললো যে তোমাকে আমাকে রাজি করে আমাকে ফোন দাও। আমি মানে তখন মানে কি করে বুঝতে পারতেছি না, তখন শত ইয়ের কষ্ট আমি আম্মুকে বললাম, আসে মানে বাসায় এসে আম্মুকে বললাম, আম্মুকে বলার পর আম্মু কিছু বললো না, বলার পর আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, ওর মানে ফোন দে বল একদিন বাসায় আসতে। তখন ছিল সেপ্টেম্বরের প্রায় 17 তারিখ নেই 16 তারিখ। তখন মানে আমি বললাম, বলার পর আমি আম্মুকে দিয়ে মানে রুহির কথা মতো আমি আম্মুকে দিয়ে রুহির সাথে কথা বলালাম। কথা বলার পর আম্মু বলছে, আম্মু কথা বলার পর বলছে একদিন মানে তুমি 18 তারিখ শুক্রবার তুমি ওই দিন আমাদের বাসায় আসছো। আর তো বাসায় আসতে বলছে আম্মু মানে ওই দিন 18 তারিখ মানে 17 তারিখ ও আবার শান্তর সাথে কথা বলছে, শান্তর সাথে বলছে যে আরিফ ও আম্মুকে আমার কথা সব বলছে, আমাকে 18 তারিখ যেতে বলছে, মানে এই কথাটা সব শান্তর কাছে শান্তর সাথে শেয়ার করছে। মানে ওদের সাথে এখন প্রায় মানে কথা বলার প্রতিদিনই হয়। তখন কথা বলার পর ও মানে 18 তারিখ আমাকে ফোন দিয়ে নিছে, ধ্বংসের উপর নিচে নেওয়ার পর ওই দিন রুই বললো আরিফ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার মানে তোমার বাসায় যেতে পারবো না, তোমার সাথে রিলেশন রাখতে পারবো না, আবার শান্তর সাথে কোনো কথা বলে কন্ট্যাক্ট করে রাখতে পারবো না, এরকম বলছে। মানে ও দুইজনের সাথে কন্ট্যাক্ট অফ করে দিতে চাইছে। তারপর ভালো কন্ট্যাক্ট অফ করে মানে আমি চলে আসলাম বাসায়। তখন এক দুদিন পর শুনি মানে ওদের সাথে আবার ফ্রেন্ডশিপ হয়েছে, শান্ত আর তামানের সাথে ফ্রেন্ডশিপ হয়েছে। এরপর আমাকে ফোন দেয় বলে আরিফ মানে আরিফ আমি মানে আমাদের সাথে এখন মানে ব্রেকআপ হয়ে গেছে। তখন একদিন আমাকে ফোন দেয় বলে আরিফ আমি তোমার সাথে মানে ফ্রেন্ডশিপ হিসেবে থাকতে চাই, তুমি যদি থাকতে চাও তাহলে ফ্রেন্ডশিপ হিসেবে থাকতে চাই, আর শান্তর সাথে প্লাস রিলেশনশিপ হিসেবে থাকতে চাই, দুজনের সাথে কন্ট্যাক্ট রাখবে।
আচ্ছা বুঝতে পেরেছি, তোমার কথা শেষ হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি তোমার কথা। এখন বিষয়টি হচ্ছে যে তুমি যে ঘটনাটি মানে প্রকাশ করলে, তোমার মনের যে ভালোবাসার কথাটি প্রকাশ করলে, এটা হচ্ছে একদম এখনকার সময় টিনেজ বয়সে, মানে তোমাদের যে বয়স মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তোমার বয়স কত হবে এখন? 18-19 এরকম।
ভাইয়া আমার মানে আমার কোশ্চেনটা হলো মানে ও মানে ওকে অনেকবার বলছে এটা মানে যে আমাদের যে মানে আমার
প্রশ্নটা করো
মানে আমার মানে কোন দোষের কারণে মানে আমার আমাকে ছেড়ে গেল, আর আমি এখন মানে এরকম অবস্থায় মানে যে
উত্তরটা জানতে চাও কোন দোষ, এটা হচ্ছে তোমাদের যুগের দোষ আর তোমাদের বয়সের দোষ। তুমি যে গল্পটা বলেছ এটা আমাদের এখনকার সময়, তোমাদের যে জেনারেশন মানে যারা এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছে, কলেজে পড়ছে, কেবল রঙিন চশমা মেয়ে দেখলেই হয়তো ভালো লাগছে, প্রেম করতেই হবে বাধ্যতামূলক, কলেজে উঠেছি প্রেম করব না, তাহলে কি হয়, জীবনটা তো ব্যর্থ হয়ে গেল। এখন প্রেম ভালোবাসা অন্যায় কিছু না, আমি বারবারই কিন্তু বলি প্রেম ভালোবাসা অন্যায় কিছু না, বাট তোমাদের এই সময়ে এসে তোমাদের যে কথাবার্তাগুলো তোমরা বলছো, যে একবার বয়ফ্রেন্ড হচ্ছে মানে বন্ধু, একবার হচ্ছে বয়ফ্রেন্ড, একবার ভুলে যাচ্ছি, একবার নিয়ে আসছি, আমি দুজনকেই রাখতে চাই, দুজনের সাথে কথা বলতে চাই, এটা একদম এখনকার সময় যুগের যে হাওয়া, যুগের যে অসময়ের হাওয়া, আমি বলবো অসময়ের যে হাওয়া, সেই হাওয়ার ফলাফল। প্রেম বোঝার মতো, ভালোবাসা বোঝার মতো কতটুক বুদ্ধি কিংবা ক্ষমতা তোমাদের হয়েছে, তোমরা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করছো কখনো? মানে তোমরা কি নিজেরা নিজেদেরকে কখনো প্রশ্ন করেছো, তোমরা প্রেম ভালোবাসা সম্পর্কে কতটুক বোঝো? যে মেয়েটা তোমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ড ছিল, ব্রেকআপ হলো, তোমার সাথে কথা বলল, বলতে বলতে একটা বছর ধরে তোমাদের সম্পর্ক চলছে, আবার হঠাৎ করে সে তার পুরাতন বয়ফ্রেন্ডের কাছে চলে গেল, পুরাতন বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ড তিন মাস পরে ব্রেকআপ হয়ে গেল, মানে সেকেন্ড গার্লফ্রেন্ড, আবার তার, এটা কি মানে নিতান্ত ফাজলামো ছাড়া আর কিছু? এটা কি আদৌ প্রেম? এটা কি আদৌ ভালোবাসা? বোঝো ভালোবাসা কাকে বলে, প্রেম কাকে বলে? দেখো ব্রেকআপ হওয়া মানে এটা এমন না যে বিশাল অন্যায়, ব্রেকআপ হতেই পারে, একটা মানুষের সাথে সম্পর্ক আছে, একটা মানুষের সাথে সম্পর্ক ব্রেকআপ হতেই পারে, বাট প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা মানে বহিঃপ্রকাশ থাকে। তোমরা যে গল্পটি বললে কিংবা তোমার যে ভালোবাসার কথাটি বললে, তামান্নার কথা বললে, শান্তর কথা বললে, তোমার কথা বললে, বিষয়টা কেমন বলো? ধরছো ছাড়ছো, ধরছো ছাড়ছো, এর সাথে কথা, ওর সাথে কথা, তোমাকে রাখতে হচ্ছে, ওকে রাখতে হচ্ছে, এটা নিতান্তই তো মানে ওয়ান কাইন্ড অব নোংরামি ছাড়া আর কিছু না। আমি দুজনকে থাকতে চাই, একবার বলছো তোমার মাকে বলো, তোমার মাকে বললে আমি রাজি আছি, এইটুক মেয়ে ওর মাকে কেন বলতে যাবে, মানে তুমি কেন তোমার মাকে বলতে যাবে? তুমি কি একবারও প্রশ্ন করেছিলে তখন, তারপর না তুমি কি তোমার মার সাথে আমার বিষয়ে কথা বলেছো, বলেছিলে কেন বলি? একটা মেয়ে তোমাকে বললো যে তুমি তোমার মার সাথে কথা বলো, তো সেই ক্ষেত্রে তুমিও তোমার মানে গার্লফ্রেন্ডকে বলতে পারতে যে তুমিও তোমার মাকে বলো আমার কথা। তোমাকে ধর্মসাগরে নিয়ে যে সাইড কাটিয়ে রেখে দিল তোমাকে, তারা দুজন কথা বলছে, তুমি দূর থেকে দেখছো, তুমি যে কি করবো এখানে? মানে যে ছোট ছোট বিষয়গুলো থেকে কিন্তু অনেক কিছু বোঝা যায় যে ভবিষ্যতে কি হতে পারবে, ওগুলো নিতান্তই আসলে যে তোমাদের বয়সের দোষ ছাড়া আর কিচ্ছু না, আর কিচ্ছু না, সিম্পলি এগুলো কিচ্ছু না, তোমরা বোঝোই না, ভালোবাসার মর্ম বোঝার মতো ক্ষমতা এখনো তোমাদের হয়নি। সবকিছুর একটা বয়স থাকে ভাই, আমি কিন্তু বারবার বলছি ভালোবাসা অন্যায় না, সবকিছুর একটা বয়স থাকে, আর দশজন করছে বিধে আমাকেও করতে হবে এটা কিন্তু নেসেসারি না, আমার বন্ধু করছে বিধে আমাকেও করতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক কোন নিয়ম নেই যে প্রেম তোমাকে করতেই হবে। একটু বোঝো, একটু ম্যাচিউর হো, প্রেম জিনিসটাকে, ভালোবাসা জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করো। যে আজকে আমাকে ফোন দিয়ে বলছো, লক্ষ কোটি মানুষ বলছে, এতে কি হলো? তুমি সবার কাছে কিন্তু হেয় হচ্ছ, তোমার মতো এরকম অসংখ্য ছেলে পেলে প্রতিদিন এরকম করে প্রেম ধরছে ছাড়ছে, ধরছে ছাড়ছে, প্রেমটা হয়ে গেছে এখন চুইংগাম, মানে যতক্ষণ ধরে চাবাবো ততক্ষণ ভালো লাগবে, ফেলে গেলে শেষ। তো আমার কাছে যেটা মনে হয়, তোমার যে বয়স, সবকিছুকে বাদ দিয়ে ভাইয়া পড়াশোনাতে ফোকাস করো, নিজের ক্যারিয়ারটাকে করো। আলটিমেটলি তোমার যদি ভালো ক্যারিয়ার না থাকে, তোমার যদি ভালো পড়াশোনার ব্যাকগ্রাউন্ড না থাকে, ভালো শিক্ষাগত যোগ্যতা না থাকে, ইনকাম সোর্স ভালো না থাকে, কোন ভালোবাসা টালোবাসা তোমার কাছে থাকবে না, এটা একদম স্পষ্ট কথা। বুঝতে পারছো আমার কথা? প্রেম করার মতো প্রচন্ড সময় তোমার লাইফে এখনো আছে, আগে নিজেকে গোছাও, যতটুকু শিক্ষা দরকার ছিল ভুল থেকে কিন্তু মানুষ শেখে, তাই না? তুমি ভুল করেছ, নো প্রবলেম, আমিও ভুল করেছি, প্রত্যেকটা মানুষই ভুল করে, ভুল থেকে মানুষ শেখে। বিষয়টা হচ্ছে তুমি ভুল থেকে আরো ভুল করতে চাও, না ভুল থেকে নিজের ভুলগুলোকে সংশোধন করতে চাও, কোনটা শুধরাতে চাও? তাহলে এই মুহূর্তে প্রতিজ্ঞা করো, জীবনে যতক্ষণ না পর্যন্ত ভালো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হবা, নিজেকে ঠিকভাবে তৈরি না করবা, ততক্ষণ পর্যন্ত কোন সম্পর্কে যাবা না। না প্রতিজ্ঞা করো, বলতে হবে যে আমি প্রতিজ্ঞা করিতেছি যে, এটা বলার জন্য না, সিরিয়াসলি বলছি, আগে নিজেকে প্রতিষ্ঠিত করো, একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, তখন ভাই অনেক মেয়েই তোমার জীবনে আসবে, সেখান থেকে তোমার যার সাথে মন মানসিকতা মেলে, যাকে তুমি মনে করতে পারো এই মেয়েটিকে ভালোবাসা যায়, যে মেয়েটি তোমাকে ফিল করতে পারবে যে ছেলেটিকে ভালোবাসা যায়, তারপরে ভালোবেসো, ভালোবাসার জন্য অফুরন্ত সময় আছে, বাট আগে নিজেকে প্রতিষ্ঠিত করো প্লিজ। ভুল একবার করেছো, সেকেন্ড টাইম ভুল করলে কিন্তু আর জীবনে মানে সোজা হয়ে দাঁড়াতে পারবে না, আমার কথা বুঝতে পারছো? পড়াশোনা টড়াশোনা সব ভেস্তে চলে যাবে।
ভাইয়া মানে দেখা পাওয়ার পর মানে কয়েক সপ্তাহ মানে কয়েকদিন পর মানে ও আমাকে কল দেয়, কল মানে কয়েকদিন পর পরই কল দেয়।
আমি আর কোনো কথা শুনবো না, আমার কথা শেষ, তোমার কথাও শেষ, তোমাদের কল দেওয়া দিয়ে আর শুনবো না, শেষ। আমি যা বলেছি তুমি কি শুনতে পেরেছো? উপসংহার টেনে দিয়েছি আমি, তুমি সমাধান চেয়েছো, তোমাকে আমি সমাধান দিয়েছি। আজকের পর থেকে তোমার জীবনে প্রেম ভালোবাসা করে কোনো শব্দ নেই, আসবে যখন তুমি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, ভালোভাবে নিজেকে তৈরি করবে, তারপরে প্রেম ভালোবাসা নিয়ে চিন্তা করবে। বুঝতে পেরেছো আমার কথা? যদি নিজের জীবনের ভালো চাও, হ্যালো, আর যদি নিজের জীবনের ক্ষতি নিজে আনতে চাও তাহলে প্রেম ভালোবাসা করো। তারপরে যে আজকে আমাদের যে গেস্ট এসেছিলেন মাহফুজ ভাই, তার মতো করে সে হাহাকার করবা যে আমার সংসারও নাই, ক্যারিয়ারও নাই, সন্তানও নাই, বাবা মাও নাই, কিছুই নাই। বুঝতে পেরেছ? জীবনটাকে সুন্দর করে দেখো, সুন্দর করে লালন করো, বাট তার আগে নিজেকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করো, প্রেম করো, ভালোবাসা সব করো, বা তাকে নিজেকে তৈরি করো, ভালো মানুষ হিসাবে তৈরি করো, যোগ্য ছেলে হিসাবে নিজেকে তৈরি করো। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, ভালো থাকো। ভুল করেছো অবশ্যই দোয়া করি, ভুল করেছো ভুল থেকে শেখো, ঠিক আছে? ওকে ভাই, ভালো থেকো।
আমরা এখন ছোট্ট একটি বিজ্ঞাপনের আসলে মনে হয় সময় হয়ে গেছে, ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিয়ে আমরা ফিরে আসবো, তারপরে আমাদের অনুষ্ঠান সমাপ্তি টানতে হবে। বেশি বেশি করে শেয়ার করুন, এসএমএস করুন, ওজি স্পেস আপনার নাম, লোকেশন, মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। যদি আগামী পর্বে আপনি হট সিটে বসে কথা বলতে চান অথবা আমাদের ব্লকড সেগমেন্টে আপনি কথা বলতে চান, ওজি স্পেস আপনার নাম, লোকেশন, মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। ফিরে আসছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর।
সুখ পাখি সে বনকে আড়াল করে, ভেঙে যা ভেঙে যা সীমানা, ডানা মেলে সে ফিরতে চায় না নীরে, মনেতে জমানো বেদনা। সুখ পাখি সে মনকে আড়াল করে, ভাবে গো ভাবে না ঠিকানা, জমানো সুখ ও যত মাথা দুঃখ নিয়ে যাবে যে কোথায়ও জানে না। খোঁজে ফেরে বাতাসে মেঘ পানি করা জ্বর, সেজে তৃষ্ণা মেটাবে গোমন মত আকাশে, সুখ পাখি সে বনকে আড়াল।
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত 2টা।
সুরাইয়া মাহমুদা, যমুনা রিসার্চ সেন্টার।
যমুনা আমার প্রয়োজন বোঝে, আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এই কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি।
যমুনা আমার প্রয়োজন বোঝে।
বাজার মতো বাজে সব খানে আছে ঢাকা FM এবার সবার সাথে সাথে, বাজার মতো বাজে সব খানে আছে ঢাকা FM এবার সবার সাথে সাথে
ঢাকা FM 90.4। ভালোবাসায় বাংলাদেশ,
the original guru guru is back.
বন্ধুরা শুনছেন ঢাকা FM 90.4, চলছে ভালোবাসার বাংলাদেশ। আপনাদের সাথে আছি আমি রেহনুমা এবং গুরু। আর এতক্ষণ শুনছিলাম আমাদের কুমিল্লা থেকে একজন বন্ধু ফোনে কথা বলছিলেন, আরিফ, উনার সাথে কথা। আর এরপর হচ্ছে যে আমাদের অনেক 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 কমেন্ট চলে এসছে দেখতে পাচ্ছি ফেসবুকে। আমি কিছু কমেন্ট পড়ছি। হ্যাঁ, যেটা হচ্ছে,
আচ্ছা আমি একটু উদ্দেশ্য বলে দিই। বিষয়টি হচ্ছে যে অনেকে আমাদের প্রোগ্রাম শুনে আসছেন, দীর্ঘদিন যাবৎ শুনে আসছেন, ভবিষ্যতে শুনবেন, সে প্রত্যাশা এবং সে আশায় আমরা সবসময় থাকি, গুরু সবসময় থাকে। অনুষ্ঠানে একটু পরিবর্তন হয়েছে, যেটি হচ্ছে যে আজ থেকে প্রত্যেক বৃহস্পতিবার আমার সাথে রেহনুমা প্রোগ্রাম করতে বসবে। সো আসলে আমরা বাইরে থেকে আসলে অনেক কিছু ভাবতে পারি যে রেডিওতে কথা বলা খুব সোজা, একটু মাইক্রোফোনের সামনে কথা বলা খুব সোজা। আসলে বিষয়টি যত সোজা মনে হয় বিষয়টি আসলে তত সোজা না। আমরা প্রতিনিয়তই কথা বলি, কিন্তু মাইক্রোফোনের সামনে যখন আমরা বসি তখন আমাদের মাথায় থাকে যে আমাদের বন্ধুরা আমাদের শুনছেন, তাদের মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদের শুনছেন, এবং প্রত্যেকটি বন্ধুকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, সম্মান জানাই। তো ওই বিষয়টি যখন মাথার ভেতর কাজ করে তখন আসলে কথা বলতে গেলে অনেক ক্ষেত্রে হয়তো নার্ভাস হয়ে যায়। তো যারা আমরা অনেকদিন যাবৎ প্রোগ্রাম করে আসছি, হয়তো আমাদের জন্য বিষয়টা যতটা সহজ হয়ে গেছে আমাদের অভ্যাসের কারণে, নতুন যে মাইক্রোফোনের সামনে এসে কথা বলছে তার কারণে তার কাছে কিন্তু বিষয়টা এতটা সোজা না। তো রেহনুমা যখন শুরু থেকে প্রোগ্রাম করেছে এখন পর্যন্ত রাত দুটো বাজে, হয়তো বেশ কিছু জায়গাতে হয়তো শ্রোতারা ভাবতে পারে ও তো ভালো কথা বলছে না, গুছিয়ে কথা বলছে না। আমরা সবসময় সমালোচনাটা করে থাকি, আলোচনাটা করে থাকি, বাট আমি সবসময় প্রত্যাশা করি আমাদের বন্ধুদের কাছ থেকে গঠনমূলক সমালোচনা আমরা চাই। ভুল থেকেই মানুষ শেখে, যেটা একটু আগে আমি আরিফকেও বললাম যে ভুল থেকেই মানুষ শেখে। তো রেহনুমা যতটুকু পারফর্ম করেছে আমার মনে হয় যে প্রথম দিন উপলক্ষে আমাদের শ্রোতারা সেটাকে বিবেচনা করবে, এবং আমি আশা করছি যে আগামী পর্ব থেকে আমরা আরো চমৎকারভাবে গোছানো প্রোগ্রাম আপনাদের সামনে উপহার দিতে পারব, তুলে ধরতে পারব। তো রেহনুমার পক্ষ থেকে আমি যেটা বলছি যে ভালোই করেছে, খারাপ করেনি। বাকিটা আই হোপ যে নেক্সট উইকে দেখা যাবে। এবং আজকের অনুষ্ঠানে আমাদেরকে বেশ কিছু মানুষজন সহযোগিতা করেছে বাইরে থেকে, তো তাদের কাছেও আমি কৃতজ্ঞ। ছোঁয়া আমাদেরকে খুব সহযোগিতা করেছে, আমাদের আইটি ডিপার্টমেন্ট থেকে, টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকে সঞ্জয় সহযোগিতা করেছে, যাদের কারণে হয়তো প্রোগ্রামটি আমরা আরো সুন্দর করে করার চেষ্টা করেছি। আই হোপ যে ইন ফিউচারও তোমাদের সাপোর্টটা পাবো, বিকজ একটি বিষয়কে সুন্দর করার পেছনে একটু সময় দিতে হয়তো আমরা অনেকদিন ধরে কাজ করছি বিধায় আমাদের কাছে কথা বলাটা কিছুটা হলেও সহজ হয়ে গেছে। বাট রেহনুমা যেহেতু প্রথম আজ প্রথম মাইক্রোফোনের সামনে কথা বলছে, ও এখনো হাত পা কাঁপছে, খুবই স্বাভাবিক। এটা যে কোনো আমাদের, যখন আমার মনে পড়ে যে আজকে থেকে 2007 সালে যখন আমরা প্রথম মাইক্রোফোনের সামনে কথা বলি, প্রায় 11-12 বছর আগেকার কথা, তখন আমরাও অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। এটা খুবই স্বাভাবিক মানুষের জীবনে। তো আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব, বন্ধুত্ব সুলভ আচরণ নিয়ে আমরা আমাদের নতুন যারাই আসবেন, যে কোনো স্টেশনে আসুন, যেখানে আসুন না কেন, নতুনদেরকে আমরা গ্রহণ করব, সেই ইচ্ছাটা সেই দাবিটা আমার বন্ধুদের প্রতি আমার থাকবে। রেহনুমা বলো।
গুরু, সরাসরি হচ্ছে যে আমরা কমেন্টে চলে যাই। আমাদেরকে একজন বন্ধু লিখেছেন, একলা পথিক, উনি লিখেছেন, গুরু আমি আপনার অনুষ্ঠানে যেতে চাই, ভালোবাসার বাংলাদেশে গিয়ে বলতে চাই আমার ভালোবাসার কথা। তো উনি জানতে চেয়েছেন যে আমাদের এখানে আসার নিয়মটা কি।
নাম হচ্ছে একলা পথিক।
একলা পথিক,
আচ্ছা একলা পথিক, আপনি যদি আপনার ভালোবাসার কথা স্টুডিওতে এসে সরাসরি বিশ্ব দরবারে, এই ভালোবাসা বিশ্ব দরবারে উন্মোচন করতে চান আপনার ভালোবাসার গল্পটি, তাহলে খুবই সোজা নিয়ম, সেটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন, আপনার মোবাইলের মেসেজ অপশনে যাবেন অবশ্যই, যে টাইপ করবেন OG স্পেস লিখে আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 নম্বরে। আমি আরো একটিবার বলছি, অনেকে হয়তো ভাবছেন আগামী পর্বে আমি আমার ভালোবাসার কথা বলতে চাই, অবশ্যই গুরু আপনাদের জন্য বসে আছে, ভালোবাসার সবচেয়ে বড় আয়োজন ভালোবাসার বাংলাদেশ ঢাকা FM আপনাদের জন্য অপেক্ষা করছে। তার জন্য যা করতে হবে, মোবাইলে মেসেজ অপশনে যে টাইপ করতে হবে OG একটা স্পেস দেবেন, দিয়ে আপনার নাম এবং আরেকটি স্পেস দিয়ে আপনার লোকেশন এবং মোবাইল নাম্বারটা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে।
আমাদের আরেকজন বন্ধু আব্দুল্লাহ আওয়াল, উনি জয়পুরহাট থেকে লিখেছেন যে উনি ওনার ভালোবাসার মানুষটিকে নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুনছেন। আর এরপরে লিখেছেন,
ভালো লাগলো যে তার ভালোবাসার মানুষকে নিয়ে শুনছেন।
এরপরে লিখেছেন স্মাইলি রোজ, উনি লিখেছেন গুরু গল্পটা শুনে অনেক খারাপ লাগছে, মাহফুজ ভাইয়ের জন্য অনেক দোয়া রইল, উনি বর্তমানে যে মানসিক অবস্থায় আছেন তা থেকে উনি চাইলে আরো অনেক ভালো অবস্থায় আসতে পারেন, জীবন আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয়।
ডেফিনেটলি আমি সবসময় বলি যে জীবন আমাদের কিনা প্রতিটি বাঁকে বাঁকে আমরা জীবন থেকে অনেক কিছু শিখি, কতটুকু শিখতে পারলাম এবং শিক্ষাটা জীবনে কতটুকু ব্যবহার করতে পারলাম তার জন্য ভালোবাসা বাংলাদেশ এই আয়োজন, গুরুর আয়োজন, গুরুর কথাবার্তা। আশা করি আপনার জীবনটাকে আপনি আপনার মতো করে সুন্দর সুন্দর জিনিস দিয়ে, সুন্দর সুন্দর উপাদান দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখবেন।
এরপরে রোকসানা আক্তার আনিকা লিখেছেন, নতুন আপুকে স্বাগতম, আসসালাম আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, আমি চট্টগ্রাম থেকে শুনছি, সাথে আছি, আপনাদের সাথে থাকবো, প্রেমের মরা তো জলে ডুবে না।
ভালো কথা বলেছে, প্রেমের মরা জলে ডুবে না। তোমাকে স্বাগত জানিয়েছে, তো আশা করি আমার বন্ধুরা আস্তে আস্তে তোমাকে সবাই তোমাকে গ্রহণ করে ফেলবে, একটু সময় লাগবে।
এরপরে প্রদীপ চন্দ্র লিখেছেন, গুরু আপনাকে শুনবো বলে বসে আছি সেই সন্ধ্যা থেকে, আশা করছি আজকে গল্পটা ভালো হবে।
আমি জানি না আপনাদের কতটা ভালো লেগেছে, আমরা চেষ্টা করেছি, আমরা বারবারই কিন্তু বলে থাকি যে আমাদের অনুষ্ঠানের কিংবা আমার মূল আয়োজনটা যেটা থাকে সেটা কিন্তু আসলে শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেবার জন্য না, আপনি যেন আজকের আয়োজন থেকে আপনার বন্ধুর মানে আজকের যে বন্ধুটি কথা বলেছে সেই কথা থেকে যদি আপনি আপনার জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, সেই ক্ষেত্রেই আমার সার্থকতা, এই অনুষ্ঠানের সার্থকতা। তো আমরা চাই প্রতিটি গল্প থেকে, প্রতিটি গল্পের যে মূল প্রতিপাদ্য বিষয় থাকে সেই বিষয় থেকে আপনি আপনার জীবনটাকে সুন্দর করে সাজান, যিনি আপনাকে কাঁদতে না হয়, আপনি আপনার ভালোবাসার মানুষের হাত ধরে সারা জীবন ভালোভাবে থাকতে পারেন, এটি আমাদের প্রত্যাশা, এটি গুরুর প্রত্যাশা।
আমাদের আরেকজন বন্ধু উনি রাজশাহী থেকে লিখেছেন, ওনার নাম হচ্ছে ইলিয়াস তানজিল, গুরু কেমন আছেন? বললাম না কারণ সেটা জানি। রেহনম আপু আপনার শরীর মন ভালো আছে? অনেকদিন পর শুনছি আজকে, আশা করছি ভালো লাগবে।
হ্যাঁ, শরীর মন ভালো আছে, প্রথম দিকে একটু ঝাড়ি খেয়েছিল আমার, যে কারণে একটু নার্ভাস হয়ে গেছিল, খুবই স্বাভাবিক। আসলে অনুষ্ঠানটা আমাদের কাছে অনেক শ্রদ্ধার জায়গা, এই ভালোবাসার আয়োজনটা যে আমাদের একটু আগে একজন বন্ধু বলে এবং প্রায় বন্ধুরা বলে যে গুরু অপেক্ষা করছে আপনার জন্য, বিশ্বাস করুন আমাদেরকে প্রত্যেকটা সপ্তাহে এই দিনটার জন্য আমরা অন্যরকম আনন্দে থাকি, অন্যরকম ব্যস্ত থাকি এবং ভয়ে থাকি, ভয়ে থাকি। আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন, অনেক 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 ভালোবাসা দিয়ে যাচ্ছেন, সেই ভালোবাসার যেন অবমূল্যায়ন কখনো না করি, সেই ভালোবাসাটাকে যেন সঠিকভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারি, আপনাদেরকে কিছু উপহার দিতে পারি, সেই চিন্তাটা সবসময় আমাদের মাথার ভেতর থাকে। তো কিছু একটু দুর্বল কিছু হলেই না তখন আমরা খুব ব্যস্ত হয়ে পড়ি যে কেন আমাদের শ্রোতাদেরকে আমরা ভালো কিছু উপহার দিতে পারলাম না, কিংবা এর থেকে আরো ভালো কিছু উপহার দিতে পারি, সেই চেষ্টাটা সবসময় থাকে। আপনারা আমাদের সাথে থাকবেন, ভালোবাসা দিতে থাকবেন, আশা করছি, কথা দিচ্ছি, গুরু যেহেতু আপনাদের সাথে আছে, ভালো সবসময় আপনাদের সামনে উপহার দেওয়ার চেষ্টা করব এবং সুন্দর জীবন যেন আপনারা আপনাদের মতো করে বেছে নিতে পারেন আমাদের অতিথির ভালোবাসার গল্প থেকে, সেই চেষ্টা সবসময় করব।
আমাদের আরেকজন বন্ধু উনি লিখেছেন, ওনার নাম হচ্ছে রিপন ইসলাম, আজকের আর যে আপু যেরকমই কথা বলুক আর আজকের অতিথির গল্প যেরকমই হোক কেন,
এই তুমি তো এখনো তো কাঁপছো, তুমি নর্মাল হয়ে কথা বলো, তুমি এখনো কাঁপাকাঁপি করছো, এত ভয় পাবার কিছু নেই, আমাদের বন্ধুরা অনেক ভালো, তারা তোমাকে গ্রহণ করেছে, তুমি সাধারণভাবে তাদের সাথে কথা বলো, এত ভয় পাবার কিছু নেই, কেউ তোমাকে খেয়ে ফেলবে না, এখানে বাঘ ভাল্লুক কেউ নেই।
আচ্ছা, যেটা হচ্ছে যে রিপন ইসলাম যেটা লিখেছেন উনি বলেছেন যে আজকের আরজি আপু যেরকমই কথা বলুক আর অতিথি যেরকমই গল্প বলুক না কেন, গুরু শুধু আপনাকে ভালোবাসি এবং ভালোবাসি বলেই উনি ভালোবাসার বাংলাদেশ শুনবেন, সবসময় সাথে থাকবেন বলেছেন।
অনেক ভালো লাগলো, আমি তো বলেছি যে আপনাদেরকে ভালোবাসি, আজ এই সমাজে যতটুকু আমি আমার অবস্থান বলি, আমার নাম ডাক বলি, আমার বর্তমান অবস্থা, সবটুকের অধিকার কিংবা সবটুকের জন্য দাবিদার হচ্ছেন আপনারা, আপনাদের ভালোবাসার কারণেই আমরা টিকে থাকি, আমরা যারা এই ধরনের শিল্প সাহিত্য কিংবা যে কোনো কাজে আমরা মানে কাজ করি এই ধরনের শিল্পকর্মের সাথে, আমাদের একমাত্র কি বলবো যে ভিত্তি কিংবা স্তর হচ্ছেন আপনাদের ভালোবাসা কিংবা আপনার ভালোবাসা, তো সবসময় আপনাদের ভালোবাসা চাই। আজকের মতো আমাদের সময় শেষ। আচ্ছা যাক, মানে ও খুব মানে বাঁচল যে বাবা মানে প্রোগ্রামটা শেষ হলো মনে হয়। আচ্ছা যাক, যে যা বলার আমার বলা ছিল, শুধু একটি কথা বারবার বলতে চাই যে ভালোবাসার মানুষকে নিয়ে ভালো থাকুন, ভালোবাসুন, ভালোবাসা অনেক পবিত্র, অনেক সুন্দর, সবসময়ই বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো, আর সুন্দর দিনের প্রত্যাশায়, সুন্দর সকালের প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। SMS করতে থাকুন, যদি হটসিটে এসে আপনি আপনার ভালোবাসার কথা বলতে চান, ওজি স্পেস দিয়ে আপনার নাম, লোকেশন এবং মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বর, এবং ফেসবুকে যে পোস্টগুলো দেওয়া আছে সেগুলোকে আপনি বেশি বেশি করে শেয়ার করতে পারুন আপনাদের বন্ধু মহলে, কারণ হতে পারে একটি কথা, একটি ভালোবাসার উক্তি
দশটি মানুষের না হোক একটি মানুষের জীবনকে পাল্টে দিতে পারে। সুন্দর সকালের প্রত্যাশায়, সুন্দর জীবনের প্রত্যাশায় গুরু আজকের মতো বিদায় নিচ্ছে। আগামী বৃহস্পতিবার ঠিক আরো একজন বন্ধুকে নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত, ততদিন পর্যন্ত, তত সেকেন্ড পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসার মানুষকে নিয়ে ভালোবাসান, ভালোবাসার সুন্দর একটি পৃথিবী গড়ে তুলি আমরা। সুন্দর বাংলাদেশের প্রত্যাশায়, সুন্দর সকালের প্রত্যাশায়, সুন্দর সময়ের প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.